exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প শুনছেন আরজি কিবরিয়ার সাথে। মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের জীবন গল্পে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। যারা আমার সঙ্গে যোগ দিলেন তাদের সবাইকে জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সো আমরা যেটা বলি, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আজকে যিনি আমার সঙ্গে রয়েছেন তার একটা পরিচয় আমি শুরুতে একটু বড় করে দিতে চাইব। তার আগে আপনাদেরকে বলতে চাই, এই অনুষ্ঠানটি মূলত যারা আমাদের গেস্ট এখানে আসেন তাদের জীবন গল্প তুলে ধরা হয়, এবং যদি আপনি আমাদের এই অনুষ্ঠানে আসতে চান তাহলে প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। এবং এই অনুষ্ঠান চলাকালীন সময় আমরা এই অনুষ্ঠানের ছোট্ট একটা ভিডিও ক্লিপ, আমরা শুধু অডিও পাই হচ্ছে ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে, এবার থেকে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমরা হচ্ছে হলো পোস্ট করব। আমি এটা পোস্ট করছি আমার পার্সোনাল চ্যানেলে, আপনারা চাইলে ওখানে গিয়ে এই অনুষ্ঠানের প্রিভিউটা দেখতে পারেন। এটা কিন্তু পুরো অনুষ্ঠান ওখানে না, এটা একটা প্রিভিউ, ভিডিও প্রিভিউ, যে কে আজকে গেস্ট, কীভাবে তিনি আছেন স্টুডিওতে। হ্যাঁ, আমরা এক্সপেরিমেন্টাল বেসিসে যাচ্ছি এবং যদি এটা ক্লিক করে তাহলে হয়তো আমরা এই অনুষ্ঠানটিকে পুরোপুরি ভিডিও আকারে নিয়ে আসার চেষ্টা করব। সো আপনারা যারা ভিডিও দেখতে চান এই অনুষ্ঠানের, অডিও না ভিডিও, তারা চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibriaefm, RJKEBRIAFM, ঠিক আছে? এভাবেই খোঁজ করতে হবে, নইলে কিন্তু আপনারা চ্যানেলটি পাবেন না। youtube.com/rjkibriaefm, ঠিক আছে? RJKEBRIAFM দিয়ে আপনি যদি অ্যাড্রেস বারে এটা লিখে যদি এন্টার করেন তাহলে আমার চ্যানেলটি চলে আসবে। খুব অল্প কিছু সাবস্ক্রাইবার আছে ওখানে। ওখানে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের একটা ভিডিও ক্লিপ পোস্ট করেছি। ওকে, অনুষ্ঠান এক অর্থে ফর্মালি শুরুই হয়ে গেছে, এবার একটু আপনার সঙ্গে একটু পরিচিত হই। আপনার প্রথমে নামটা একটু বলেন প্লিজ।
আমার নাম খেয়ালি।
খেয়ালি, আপনি পুরো নামটা বলতে যাচ্ছেন না তাই কি?
এটা আমার নিকনেম।
ওকে ফাইন, খেয়ালি। এটা কি ফ্যামিলিগত ভাবে নিকনেম নাকি আপনি
দিয়েছেন? জি, ফ্যামিলিগত ভাবে আমার দাদু এই নামটা দিয়েছিলেন।
ফাইন, আপনার বয়স? আপনার জন্ম জেলা কোথায়?
আমার জন্ম জেলা রাজশাহী।
রাজশাহী, রাজশাহী থেকে ঢাকায় আসা গেস্ট আমার জানা মতো এই প্রথম, আমি এর আগে পাইনি। সো আপনাকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিব। এবং আজকের এই জীবন গল্পটা, মানে আমি তো সবসময় যেটা করি যে মেয়েদের কতটা ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করতে হয় সেটা আমি আমার রেডিও অনুষ্ঠানে তুলে নিয়ে এসেছি, অনেক সাহসী স্টেপও নিয়েছি অনেক সময়। আজকের অনুষ্ঠানটা অন্যরকমভাবে সাহসী, এবং যারা শেষ পর্যন্ত শুনবেন তারা বুঝতে পারবেন যে কেন উনি রাজশাহী থেকে এত দূর আসলেন এই ঢাকাতে এসে নিজের জীবন গল্পটা বলার জন্য। আপনি কতদিন যাবত শুনছিলেন আমাদের এই অনুষ্ঠানটা?
অলমোস্ট ওয়ান মান্থ।
ওয়ান মান্থ, কিভাবে শুনছিলেন? ইউটিউবে? সাধারণত আপনি যেটা বলছিলেন অনুষ্ঠান শুরু হওয়ার আগে দুপুরবেলা?
আমি দুপুরবেলায় অ্যাকচুয়ালি যখন ফ্রি টাইম থাকি তো একটু শুয়ে শুয়ে ইউটিউব দেখি বা শুনি। তো
খোঁজ পেলেন কিভাবে আপনি?
এটা হোম পেজে আসছিল।
খোঁজ? আচ্ছা,
হোম পেজে আসছিল। তো একদিন একটা আপুর মানে তার লাইফের গল্পটা শুনতেছিলাম, শুনতে শুনতে অলমোস্ট আসর পের হয়ে মাগরিব হয়ে যায়, তাও মানে আমার নেশাটা শেষ হয় না, মানে যখন
মানুষের। আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তার নিজের জীবন গল্পটা বলার জন্য। আমরা শুধু তাকেই ফেস করেছি আমাদের লাখ লাখ মানুষের সামনে, যেটা আসলে বলার মতো। তো খেয়ালি, আপনি শুরু করতে পারেন একেবারে যেখান থেকে মনে আছে ছোটবেলা থেকে। আপনি তো জানেন আমাদের এখানে স্টোরি কিভাবে বলে আমাদের শ্রোতারা। জি, শুরু করুন প্লিজ।
আমার বাবা মায়ের প্রথম সন্তান মেয়ে, মানে আমার বড় বোন।
জি।
তো যখন আমার বড় বোন হয় তখন অনেক আদর ভালোবাসা। অ্যাকচুয়ালি ফার্স্ট সন্তান হিসেবে উনি পাইছেন, কিন্তু সেকেন্ড চাইল্ড আমি ছিলাম। তো সেকেন্ড চাইল্ড হয়েছি মেয়ে। তো আমার মা অনেকটা মন ক্ষুণ্ণ ছিলেন, হইতে পারে, কারণ সামাজিক আমাদের যে ট্র্যাডিশন চলে আসছে যে ছেলেই হইতে হবে বংশের মুখ রক্ষা করার জন্য। তো হয়েছে, ঠিক আছে। তারপরে আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, তো আমার বাবা সকালে চলে যাইতেন, আসতেন সন্ধ্যায়। তো যখন আমি একটু বড় হই, মানে 1 ইয়ার হ্যাঁ ওল্ড, দেন আমার বাবা সকালবেলায় আমাকে খাওয়িয়ে যেতেন, আর সন্ধ্যায় যখন ফিরতেন তখন আবার নাকি যত্ন নিতেন। মিডিলে মা তেমন একটা টেক কেয়ার করতেন না, যাই হোক তাদের এক্সপেকটেশন ছিল ছেলে হবে। তো এইভাবে ধীরে ধীরে বড় হইতে থাকলাম। একটু মানে অন্য বাচ্চাদের তুলনায় আমি খাওয়া দাওয়া একটু ভালোভাবে করতাম, আমি মানে যত্ন না নিলেও ঠিক মতো বেড়ে উঠতেছিলাম মেয়ে হিসেবে। তো আমার এই খেয়ালি নামটা অ্যাকচুয়ালি আমার দাদু রাখছিলেন। তো আমি দেখতে একটা, আমি জানি না, টেলিভিশন একজন এক মানে উনি মেবি সংবাদ পড়তেন না হলে বলতেন, তার ফেসটা নাকি আমার মতো কিছুটা ছিল। তো ওনার নাম ছিল খেয়ালি, তো সেই থেকে আমার দাদু আমাকে আমার নামটা দেয় খেয়ালি। তো যাই হোক, এভাবে আমার স্কুলে ভর্তি, পড়াশোনায় ভালো ছিলাম মোটামুটি, চার ভাই বোন আমরা। এরপরে আমার পরে আবার আমার ভাই হয়, ভাই হওয়ার পরে অনেক বছর পরে আবার আর একটা বোন হয়েছে। আমরা চার ভাই বোন, তিন বোন এক ভাই। তো আমার পরে যে ভাই হয়েছে সে তো বংশের মুখ রক্ষা করেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার মা সাকসেস। তারপর স্কুলে টিচার আমাকে অনেক ভালোবাসতেন, আমার মনে আছে ম্যাডামরা আমাকে কোলে নিয়ে বসে থাকতো, মানে যতক্ষণ আমার মা না আসবে ততক্ষণ তারাই নিয়ে বসে থাকতো, যে ছুটি হচ্ছে দাঁড়াও তোমার মা আসুক তারপরে তোমাকে দেওয়া হবে। এভাবে তাদের আদর ভালোবাসা, নাচ গান সব কিছুতে বলতে গেলে একটু ক্যাপ্টেন টাইপের ছিলাম। যখন একটু বড় হইলাম, একটু মানে 6 থেকে 7 উঠলাম, তারপর 7 থেকে 8 এই একটু একটু বড় হওয়ার সময়টাতে অ্যাকচুয়ালি মেয়েদের লাইফে অনেক প্রেম ভালোবাসা, অনেক প্রপোজাল আসে, অনেক প্রপোজ পায়। তো এটা সবারই ক্ষেত্রে হয়। তো আমাদের ফ্যামিলিটা অ্যাকচুয়ালি ছিল মানে যাকে বলে ইসলামিক মাইন্ডেড, এবং আমাদের পাড়াটাকে বলা হয় যে মোলবি পাড়া। আমাদের দাদু দাদি আমাদের বাবারা সবাই মসজিদ নির্মাণ করেছেন, তারা মানে তারা অনেক ডিস্ট্রিবিউশন মানে এক্ষেত্রে তাদের আছে, মানে মসজিদ দান খয়রাত এসব কিছু। যাই হোক, তো ফ্যামিলিগতভাবে অনেক হেজাব পর্দা শুরু থেকেই। তো অনেকে পিছন মানে সেই যুগটাতে পেছন পেছন স্কুলের পেছনে পেছনে ছেলেরা হাঁটতে হাঁটতে যেত, আসতো, চিঠি দিত, ফুল দিত। তো এগুলো আমার স্বভাব ছিল কেমন, যে আমার বন্ডিংটা আমার বাবার সাথে অনেক ভালো ছিল। এগুলো পেলে তখন বাসায় নিয়ে এসে আমার বাবাকে বলতাম, আমরা আব্বা বলে ডাকি, আপনি বলে, এই যুগের ছেলেমেয়েরা তুমি বলে, বাট আমরা আপনি ওইভাবে সম্মান করে চলে আসছি। তো আব্বাকে দিয়ে বলতাম যে আব্বা এটা একজন দিলে একটু দেখেন। তো পরে আমি সরে যাইতাম, মানে আমার অত ইন্টেনশন ছিল না যে কি দিয়েছে কি হয়নি একটু দেখি, তো এটা মাইন্ডে আসতো না। অনেক সময় গিফট পাইতাম, চকলেট বক্স ভরা ভরা। হ্যাঁ, কে একটা ছোট বাচ্চা নিয়ে এসে আপু তোমাকে একটা ভাইয়া দিয়েছে, ঠিক আছে নিলাম, কে দিয়েছে কি দিয়েছে এত বুঝি নাই, চিটকুট দিয়েছে বক্স চকলেটের, বেশ ভালো কথা, বাসায় নিয়ে এসে দিলাম, ওটা আমাকে খেতে দেওয়া হইতো না। তো সেই সময় একটা মানে সব মেয়েদের মধ্যে একটা ক্রেজিনেস ছিল, ম্যাডামের ছেলে সুন্দর হ্যান্ডসাম গান করে আমাদের সাথে পড়তে আসছে, সবাই কেমন যেন ঝাঁপিয়ে পড়তো কথা বলার জন্য। তো আমার এই জিনিস যেহেতু ছোটবেলা থেকে ওইভাবে বড় হয়েছি, না প্রেম ভালোবাসা কি জিনিস করা যাবে না, গুণা ভালো কথা, তো ওই ছেলেটা মানে ফলো করতো 10-12 জনের ব্যাচের মধ্যে সে ফলো করতো, তার আগ্রহ ছিল মেয়েটা কি কেমন তার সম্পর্কে জানবো। কিন্তু আমার মানে ছেলে মানুষ মানে বিরক্তিকর, কেন কথা বলবো, এটা বিপদ।
এটা আপনার ফ্যামিলি থেকেই ভাবেই ট্রিট করা হতো, আপনি শেখানো হয়েছিল আপনাকে?
হ্যাঁ, আরো আরো তখন তো টেলিভিশন ছিল, তখন আমার মনে আছে হুমায়ুন আহমেদের নাটক আসতো প্যাকেজ নাটক নামে, বিসিবি থেকে মেবি আজ রবিবার, তারপরে সামথিং এরকম নাম হবে, আমি অ্যাকচুয়ালি এখন এত মনে নেই, কিন্তু ওগুলো দেখতাম যে প্রেম ভালোবাসা করা যাবে না, ধোকা দেয় এই সেই, ফ্যামিলি মেন। তো আমাদের মেন্টালিটি ওইভাবে গ্রো করছে যে হ্যাঁ করা যাবে না, আমার বিরক্তি লাগতো, কারোর সাথে কথা বলবো, আমার তো একটা অঙ্ক করার টাইম নষ্ট হচ্ছে বা পড়ার টাইম নষ্ট হচ্ছে, কেন ফালতু ফালতু। যাই হোক, সব মাথা থেকে ঝেড়ে ফেলে দিতাম, কিন্তু ছেলেটা কি যেন ভেতর ভেতরে ভালোবেসে ফেলেছে, কি করেছে। একদিন আমাকে একটা বই দিয়েছে, আমার বই সে নিছিল, তো বইটা আমাকে দিয়েছে, বইয়ের মধ্যে চিঠিও দিয়েছে। পরে আমি তত দেখিনি, পরে বই খুলছে দেখি চিঠি পড়তেছে বইয়ের মধ্যে থেকে। তারপর তখন বুঝতে পারলাম যে চিঠির মধ্যে অনেক লাইফ স্টাইল লিখছি, ভালোবাসি হ্যান ত্যান, আমার ভালো লাগে নাই কি। একদিন তাকে ডাইরেক্ট বললাম, দেখে বললাম যে তুমি এই যে পিছন পেছন আসতেছো, এগুলো করতেছো, এটা যদি তোমার আম্মু জানে তাহলে এটাতে কিন্তু অনেক সমস্যা হবে। দেখা যাচ্ছে যে আমাকে ফেল করাই দিচ্ছে এবং স্কুল থেকে আমাকে বের করে দিচ্ছে, তাই আমি চাই না যে তুমি এই ধরনের আচরণগুলো করো। এসব প্রেম প্রেম ভালোবাসা তুমি অনেক ছোট, ক্লাস আমরা সবে এইটে পড়ি, তো এইসবগুলো বাদ দাও, এগুলো আমার পিছনই বানা, আর কখনোই আমার পেছন পেছন আসবা না আমার বাসা পর্যন্ত। ছেলেটা তখন আর আসে নাই। তারপরে এভাবে যখন আমি নাইনে উঠলাম, মানে যেটা বলে বয়ঃসন্ধি, আমার ক্লাস নাইনে যখন আমার ফার্স্ট বয়ঃসন্ধি হলো, আমি একটু বড় হইলাম, তখন আমার মনে আছে যে জানুয়ারিতে, ফার্স্টে জানুয়ারি আমার বাবা আমাকে একটা বোরখা নিয়ে এসে দেয়, ব্ল্যাক বোরখা। তো ওই দিনে আমার বোরখা নিয়ে আসে আমার বাবা, ব্ল্যাক বোরখা পরলাম, খুব খুশি লাগলো যে আমিও বড় হয়ে গেছি, আজ থেকে আমারও ট্রেডিশনটা মেনটেন হবে, ফ্যামিলি ট্রেডিশন। তো তখন থেকেই বোরখা স্টার্ট পরলাম, ঠিক আছে যাতায়াত করি। তারপরেও চোখ দেখে অনেকে বুঝতে পারতো যে এটা সেই মেয়ে, বোরখা পরেও তেমন একটা বেনিফিট হয়নি, বরং পিছু লাগাটা বাড়তি হয়েছে। এরকম ভাবে পাড়াতে ছেলেরা দেখতো, যারা সিনিয়র ছেলে ছিল, মানে যে আগে কেমন ছিল, পুকুরের ওই পারে সবাই মিলে গ্রুপ করে দাঁড়ায় থাকতো, শিস দিত, গান গাইতো, ছোট বাচ্চাদের হাতে এটাতে গিফট ফুল টুল পাঠাইতো। তো একদিন আমাদের বাড়ির দরজার সামনে, গেটের সামনে, আমার ফুপ্পি, আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, বৈকাল টাইমে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকা পরে একটু সময় কাটানোর জন্য দাঁড়িয়ে রয়েছি। এই সময় দেখা যাচ্ছে একটা আইসক্রিম ওলা, আগে অ্যাকচুয়ালি আইসক্রিম একটা গাড়িতে করে ঘুঁটি বাঁচিয়ে আছে, এখন সেটা খুব কম দেখা যায়, এখন পার্লার হয়েছে, আইসক্রিম পার্লার। একজনকে পাঠিয়ে দিছে ওই পার থেকে ছেলেরা, তখন পাঠানোর পরে হচ্ছে বলছে যে ভাইয়া পাঠাইছে আইসক্রিম আপুর জন্য। আমার গেছে, আমার তো সরম লাগতেছে, মিজাজ খারাপ, আমার ফুপিটা দাঁড়াচ্ছে, কয় কে পাঠাইছে, ওই পার থেকে একজন ভাইয়া, নেন আপনি দেখে নিতে বসতেন। আমার ফুপি আমাদের সাথে বয়স অনেক বড় না, কিন্তু উনি অনেক আমাদের সাথে ফ্রি, আমরা বান্ধবীদের মতোই মনে করতাম। তো উনি বললেন ঠিক আছে, তাহলে তোমার এখানে কত আইসক্রিম আছে, বলছে 55টা আইসক্রিম আছে, বলছে ঠিক আছে দিয়ে যাও, বলছে সব নিবেন, তোরে দিতে কইছি দিবি। আর ফুপি কইছে তখন সে আইসক্রিম ওলা ছেলেটা সবগুলো প্যাকেট বের করে প্যাকেটের মধ্যে সমস্ত ছিল দিয়ে চলে গেছে। সে ছেলেরা পুকুরের ওই পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছে সিনারিগুলো। আমার ফুপি নিয়ে বলছে, ফুপি এটা কি করলেন, তারা তো ভাববে যে প্রেম ভালোবাসা সামথিং লাইক দ্যাট ক্রিয়েশন, একটা ভেতরে অনেক কিছু ক্রিয়েট করতেছে, তো এটা ঠিক হইল না। উনি বলতেছেন আরে চুপ থাক। তারপরে সেটা নিয়ে খাইছে, বিলাইছে, মানে নষ্ট করছে, তাও তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, জানি না কত প্রাইস ছিল, এই গেছে। হুট করে ঈদের সময়তে কুরবানির ঈদ, সে সময় যে কেউ বাসায় এলাও, তো পাড়ার এরকম ভাইয়ারা দেখা যাচ্ছে যে দল ধরে আসছে। অ্যাকচুয়ালি এখনো, মানে এই প্রেজেন্ট টাইমেও, আমার মা কিন্তু বাসায় আমাদের মেহমান আসলে অ্যাকচুয়ালি আমাদের সাথে কেউ দেখা করতে পারে না, মানে ওইভাবে আমাদেরকে বড় করাই হয়নি যে আমরা যে কারোর সামনে যাব, গিয়ে সামনে দাঁড়াবো, কথা বলবো। তো ওনারা আসছেন,
আপনাকে দেখলেও কিছুটা বোঝা যায়। এখানে একটা বিষয় বলে রাখি প্রিয় শ্রোতা, আমরা একটা ভিডিও আপলোড করেছি আমাদের পেজে, আপনি সেখানে আসতে পারেন, www.youtube.com/rjkibriaFM, RJKEBRIAFM, ঠিক আছে, RJKEBRIAFM, এটা RJKEBRIA পেজ, ওখানে কি আপনি ছোট্ট একটা ভিডিও ক্লিপ পাবেন এই অনুষ্ঠানের, আর পুরো অনুষ্ঠানটি আপনি শুনতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে www.youtube.com/DFM904, মানে ঢাকা এফ এম 90.4 নামে সার্চ দিলেই আপনি ওখানে গিয়ে আমাদের পুরো অনুষ্ঠানটা শুনতে পারবেন। হ্যাঁ বলুন, ঈদের সময়ের ঘটনা।
তো মা অ্যাকচুয়ালি আমাদেরকে সামনে যাইতে দেয় না, আমিও যাই না, ভালো কথা, তারা আসছে, বেসিক্যালি তো বোঝা হয়ে গেছে কার জন্য আসছে। আর আমার মা কিন্তু কখনো হকচকিয়ে যায় না যে এত মানুষ আসছে, কি খাওয়াবো কি করবো, ঠিক আছে ওনাদেরকে বসার রুমে বসাইছেন, তারপর আমার মা তাদেরকে সবাইকে, যেহেতু মেহমান গেস্ট, অ্যাজ এ গেস্ট, তাদেরকে খাতিরদারি করছে, সবাইকে পোলাও কোরমা যা ছিল বাসায় খাওয়াইছে, ইচ্ছা মতো সেমাই টেমাই খাওয়াইছে, ঠিক আছে তারা খাইছে। পরে সবাই এখন বলতেছে, ওদের ডাকেন আন্টি, আপুদের ডাকেন, সেলামি দিব। মা অ্যালাউ করতেছে না। পরে কিছু সময়ের জন্য মা বলছে যে ঠিক আছে ওরা যখন এত রিকোয়েস্ট করছে আসো তোমরা।
ওকে, আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আজকে জীবন গল্পের অতিথি হচ্ছেন খেয়ালি। তিনি এসছেন সেই রাজশাহী থেকে তার জীবন গল্প বলার জন্য, এবং তিনি এক মাস যাবত এই অনুষ্ঠানগুলো শুনছেন ইউটিউবে তার অবসর সময়ে। তারপরেই তার মনে হয় যে তার নিজের জীবন গল্পটা রেডিওতে বলা উচিত। তাকে নিয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমরা আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় আমরা উপস্থাপন করেছি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি তাকে দেখতে চান বা এই অনুষ্ঠানের এনভায়রনমেন্টটা যদি বুঝতে চান, www.youtube.com/rjkebriafm rjkebriafm ওখানে গেলেই আপনি পাবেন এটা। এছাড়া আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল, সেখানে গিয়ে পুরো অনুষ্ঠানটি আপনারা পাবেন। আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলটি ঢাকা এফএম 90.4 নামে ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন। ছোট্ট একটা বিরতি। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আর জি কেব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আর জি কেব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আর জি কেব্রিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে খেয়ালি, তিনি এসছেন রাজশাহী থেকে, তিনি তার জীবন গল্প বলছেন। আমাদের এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। যারা ইউটিউবে শুনছেন তাদের জন্য বারবার বলা দরকার নেই, কারণ তারা নাম্বার একবার লিখতে না পারলে পিছনে এসে আবার শুনে নতুন করে ওখান থেকে শুনতে পারবেন। তারপর রেডিওতে যারা শুনছেন ইউটিউবে নেই, সেজন্য আরেকবার বলা 09611904904। জি, যেখানটা আমরা ছিলাম যে আপনাদের বাসায় এসছে এবং আপনাদের সঙ্গে দেখা করতে চাচ্ছে সেলামি দেবার জন্য।
তারপরে আমার আম্মু আমাদের সবাইকে ডাক দিলেন। অ্যাকচুয়ালি আমরা চার ভাই বোন ছাড়াও আমার ফুপির মেয়ে ছিল, তারপর আমার চাচির ছেলে মেয়ে ছিল, তো একই জায়গায় আমরা সবাই থাকতাম, একই পাড়াতে, বাসা শুধু আলাদা। তো সবাই আসলো, সবাইকে সিরিয়ালে মোটে আমরা 7-8 জন ছেলে মেয়ে হইলাম। তো সবাইকে সেলামে তারা দিল এক একজনকে 100 টাকা করে। এইভাবে তাদের বলতে গেলে অলমোস্ট তাদের মানি ব্যাগ খালি হয়ে গেছে। আমার মনে ছিল যে তারা বের করে, এক সময় এমনও ছেলে আছে যে তাদের কাছে টাকা শেষ, তারপর আর এক ফ্রেন্ডের কাছে বলছে দে টাকা, দে এদের দিতে হবে। মানে নিজেদের জাহির করার জন্য তারা এই অপশনটা অবশ্যই মিস করবে না। এইভাবে তারা চলে গেল এরপরে। কিন্তু সেই সময়টাতেও বলি যে আমার ভিতরে এমন ইন্টেনশন ছিল যে তাদের দিকে তাকানো যাবে না, মাথাটা জাস্ট নিচু করে ছেলেমেয়েগুলো নিয়ে চলে যাওয়া। কখনো মনের ভিতরে এটা কখনো আসে নাই যে ছেলে মানুষ, একটা মানুষের মনের মধ্যে এই ফিলিংসটা জাগে কেমনে যে প্রেম 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 করতে হবে, না কখনো ওইভাবে আসেই নাই। আমার বড় বোন, তার বিয়ে হইলো মানে অ্যারেঞ্জ ম্যারেজ ঘটকের মাধ্যমে। ঘটক এক দাদি, পাড়াতেই এক ভাইয়া ছিলেন, কিন্তু আমরা কখনো দেখি নাই। তার সাথে আমার বোনের ধুমধাম করে বিয়ে হয়েছে, সেই অনুষ্ঠানেও আমি ছিলাম, মানে অনেকটা অংশে বলতে পারেন যে আমার দায়িত্ব ছিল, কারণ আমার ভাই ছোট, সে তেমন একটা কিছু বোঝে না। তো আমার মনে আছে যে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের ইনভিটেশন প্রত্যেকটা রিলেটিভসে বাসায় দেওয়া, বাবা একটু বয়স্ক মানুষ পারেন নাই, আমি করছি, অনেক করছি, করে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে যাই হোক হয়েছে তার বিয়েটা। তো সেখানেও দেখা গেছে যে আমার দুলাভাইয়ের ভাই ইমিডিয়েট, মানে ছোট, সবচেয়ে ছোট, সে হচ্ছে এমবিবিএস ডাক্তার। তার তার মেডিকেল ছিল মেবি রংপুরে, সে সেখান থেকে আসবে বলে মানে 3 মাস মানে বিয়েটা অনুষ্ঠানটা পিছানো হয়। তো আব্দুল্লা ভাই মাঝে মধ্যেই আসতেন, যেহেতু বিয়ে কালমা হয়ে গেছে 3 মাসের মিডিলে আসতেন, বেড়াইতেন। তো আমার ভালো লাগতো না, মানে আব্দুল্লা ভাই আসলেই ওই রুম থেকে ওই রুমে শুইতে হবে, ওই রুম থেকে মানে রুম চেঞ্জ হিটে দিয়ে রাত্রে দেখা যাচ্ছে হুট করে রাতের 11টা মানে মুফাসসল এলাকায় অনেক বেশি রাত। তো ঘুম এসে গেছি, আব্দুল্লা ভাই ডিউটি শেষ করে আসছেন, এই সময় তখন রুম চেঞ্জ করতে হবে, জামাই বউ থাকবে। তো এটা আমার কাছে মানে ওই সেন্সটা আসতো না যে আব্দুল্লা ভাই আসছে রুম ছেড়ে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ একটা মান সম্মান। আমি একটু চেঁচা করতাম, মানে আমি একটু ক্যাচক্যাচ করতাম আমার মায়ের সাথে, এত রাতে কেন উঠবো, কেন ঘুম ভাঙতেছো, এই ভালো লাগে না, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে পাঠাই দাও না কেন, একটু এরকম বাচাল টাইপের ছিলাম তখন। মানে একটু গলার স্বর বড় করাতে বাবা এসে একটা থাপ্পড় মানে আমাকে, তারপরে মানে আমার জিদটাও তখন একটু বেশি ছিল, বাবা কেন মারলো, আমার আব্বা আমারে মারছে, কত বড় ইনসাল্ট। আর বাবার প্রতি টানটা অনেক বেশি ছিল, বাবা কেন মারলো আমাকে। এই জীবনে ফার্স্ট আমার হাতটা কাটা, এখনো স্পট আছে, অনেকে দেখে মনে করে মেবি কোনো
প্রেম প্রেম ঘটিত। ওকে ওকে, তো সাধারণত ওটাই হয়, প্রেম ঘটিত করে একমাত্র
আমার ফ্যামিলি মেম্বাররাই জানে কিভাবে হয়েছে, কোন মুহূর্তে হয়েছে, কেন হয়েছে। আমার মা ব্যান্ডেজ করে দিলেন, কিন্তু এটা হয়তো বা প্রতিবেশীরা বা ফ্রেন্ড সার্কেল এসব কেউ মানবে না। তারপরে এভাবে চলতে থাকলো, শেষ হইলো 3 মাস, এভাবে চলে গেল 3 মাস, পরে অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠান পরে যখন বোনকে উঠাই দেওয়া হইলো, তখন তার ভাই মানে দোলা ভাইয়ের ভাই, ছোট ভাই এমবিবিএস ডাক্তার, তার সাথে ফার্স্ট পরিচয় হইলো। এটা হচ্ছে তাদের বাসায় যখন অনুষ্ঠানটা হয়, মেহেদির অনুষ্ঠান। তো মেহেদি লাগানোর সময়তে আমার দোলা ভাই একটা শাড়ি আমাকে গিফট করছিলেন, এটা মানে শালিদের দিতে হয়, 2 শালি ছিল দিয়েছিলেন। তো নতুন শাড়িটা ওই দিন পরছিলাম, সে মানে যা হোক একটা বার্গেনিং চলতেছিল যে মেহেদি দিবে, এই গায়ে হলুদ দিবে, এমন করতে করতে সে আমার শাড়ির মধ্যে মেহেদি লাগায় দেয়। আমার প্রচন্ড খারাপ লাগে যে আমার দোলা ভাই এত দামি একটা শাড়ি দিছে গায়ে হলুদের, আনকমন, সেটা নষ্ট করে দিলে মেহেদি দাঁড়া যাবে না। পরে আমি সে অনুষ্ঠান ওই মুহূর্তে ছেড়ে দিয়ে আমি বাসায় চলে আসি, সবাই ছিল আমি চলে আসছি। পরে ওনার ভাই তখন বুঝতে পারছে, তখন উনি বাসায় আসছে, এসে আমাদের বাসায় তারপরে অনুষ্ঠান ছিল, তারা আসছে। আসার পরে মানে খুঁজতেছিলেন যে বই ভাবির বোন কোথায়, তার কাছে সরি বলতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি তখন আর সামনে আসি নাই কারো, আমি আমার মতো আমার রুমে ছিলাম, তারা অনুষ্ঠান সেরে খাওয়া দাওয়া সেরে চলে গেছে, তাদের সাথে অ্যাকচুয়ালি আমার দেখাই হয় নাই। তো এভাবে বিয়ের 2-3 দিন পরে তখন দোলা ভাইয়ের ভাই, ওই যে একটা গিল্টিনেস ছিল যে হ্যাঁ সরি বলতে হবে, সে বারবার আসে। তার 2 দিন পরে দেখি যে আমার বাসায় একটা গিফট আসে কুরিয়ারের মাধ্যমে, হাতের একটা ব্রেসলেট আর হচ্ছে একটা চিঠি। চিঠিতে শুরুতে নাম নেই এবং শেষেও নাম নেই, মাঝখানে কিছু কবিতার লাইন ছিল, মানে যেরকম হয় আকাশ বাতাস এইসব, তো এসব দিয়ে একটা গিফট ছিল। তো আমার বুঝতে দেরি লাগে না এটা কে পাঠাইছে, যাই হোক। তারপরে বিয়ের প্রস্তাবও আসে, মানে আমার দুলা ভাইয়ের ভাইয়ের কাছ থেকে বিয়ের প্রস্তাবও পাইছি।
আপন ভাই,
আপন ছোট ভাই,
ওকে,
তারা 3 ভাই, তার মধ্যে এটা ছোট। তো তার এমবিবিএস কমপ্লিট অলমোস্ট হয়ে গেছে, ইন্টার্নশিপ করতে সে আসবে, মানে রাজশাহীতে ব্যাক করবেন, তো এটা প্রসেসিং মিডিলে ছিল। আমার বড় বোনের সামনেই আমার বড় বোনকে সে বলছে যে ভাবি একটা বছর আপনার বোনকে ওয়েট করতে বলেন, আমি ইনশাল্লাহ একটু এস্টাবলিশ হয়ে নিয়ে বিয়ে করব। তো তখন আমার ভিতরে ফিলিংস তার জন্য আসে না, মানে সে আমার সাথে কথা বলছে দেখছেন একটুতেই সে ইমপ্রেস, কিন্তু বলতে গেলে এখন সবার সামনে বলি যে আমার দোলা ভাইয়ের মানে সে সময় দোলা ভাইয়ের ভাইয়ের চেহারাটা আমার পছন্দ হয় নাই, মানে হইতে পারে এমবিবিএস ডাক্তার, বাট সেজন্য না
ছিল না আপনার ক্ষেত্রে,
না আমার দোলা ভাই অনেক সুন্দর, আমার বোন শ্যামলা হইলেও আমার দোলা ভাই দেখার মতো মানুষ, যেমন লম্বা চড়া সুন্দর, একদম পাকা গায়ের রং যাকে বলে নায়ক, আমার দোলা ভাই বেশ স্মার্ট। সেক্ষেত্রে তার মানে এই ছোট ভাইটাই দেখতে ভালো না, অথচ তার ফ্যামিলি মেম্বার অনেক সুন্দর। তো যাই হোক, তাকে আমার পছন্দ হয় নাই, সবসময় মনে হইতো যে আমার যে বর হবে একদম হিরো হবে। তো প্রেম ভালোবাসা করবো না, মা বাবা বিয়ে দিবে একটা হিরোর সাথেই দিবে, মানে আগে ছোটবেলাতে যেমন চিন্তা ভাবনা। এই ছেলে মানে তখন বুঝতাম না যে ডাক্তার হয়েছে কি তার একটা পজিশন আছে, বিয়ে করলে ফিউচারটা আমার ভালো হবে, এটা মাথার মধ্যে আসতো না। আমি বলছিলাম না না আমি সব ওয়েট করতে পারবো না, এক বছর তুমি কিছু বোঝো। আমি আমার তো বোঝা লাগবে না, আপনি যান তো যান। আমার বোন যখন দুলা ভাইকে বলছে তখন দুলা ভাই বলছেন যে না, এক ফ্যামিলির মধ্যে এটা ঠিক হবে না, এটা খারাপ হবে। ঠিক আছে, তারাও আমার দুলা ভাইও নিশ্চিন্ত হয়েছে না, এমনি তো এরকমই, এত মুখের উপরে বলে দেয়, এর ভিতর কিছু নাই মানে নাই। ঠিক আছে, ওকে গেল, এই পাঠ শেষ। তার ভাইয়ের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই। এমনি তখন মোবাইল ফোন ছিল না, সেই সময় মোবাইল ফোন আসছে রাশিয়াতে অনেক পরে। তো আমাদের বাসায় তখন ল্যান্ডলাইন ফোন ছিল, টেলিফোন যাকে বলে। তো এভাবে চলতে থাকলো, আমি ভর্তি হইলাম, দুলা ভাই ভর্তি করাই দিলেন। তখন ভর্তি হওয়ার অলমোস্ট 3 মান্থ, তখন বিয়ের পরে যখন দুলা ভাই হসপিটালে জব করেন, তো দুলা ভাই ওখানে যা চিকিৎসার জন্যই যে আমার বড় বোনের সাথে আমাকে যেতে বলছে, গিয়েছি। তো এখানে আরও সিনিয়র ডাক্তার ভাইয়ারা আছেন, তারা দেখছেন, দেখে ওই যে মুখে মুখে বলে না, অমুকের শালির সাথে তমুকের বিয়ে দিলে ভালো লাগতো, অমুকের শালি এমন সুন্দর, এই ছেলেটাও তেমন সুন্দর হবে, জাস্ট মুখে মুখেই একটা ছেলের সাথে সেই ছেলেটা ডাক্তার, বিদেশ ডাক্তার, সে রাজশাহী মেডিকেল থেকে পাশ করা। সেই ছেলেটা দেখতে অনেক সুন্দর ছিল, লম্বা চওড়া স্মার্ট, আর চেহারা নায়কদের মতনই ছিল। সেই ছেলেটার সাথে মানে মুখে মুখে আমার বিয়ে তারা তৈরি করে ফেলে যে হ্যাঁ, এর শালির সাথে ওই ছেলের বিয়েটা হইলে, মানে আপনার দুলা ভাইয়ের সার্কেল, হ্যাঁ আমার দুলা ভাইয়ের সার্কেল, মানে এটা বড় সিনিয়র ডাক্তাররা। তো তারপরে হচ্ছে আমাকে একদিন ডাকলো, মানে আমার ট্রিটমেন্টের জন্য। তো আমি গিয়েছি, জাস্ট মাগরিবের সময় হয়ে গেছে, ওই হসপিটালে সবাই নামাজ পড়েন, তো আমার জাস্ট মুখটা খোলা ছিল। তো আমি দূরে বারান্দা ছিল, করিডোর ছিল, সেখান থেকে রুম থেকে ডাক্তাররা বের হয়ে জাস্ট মসজিদে যাচ্ছে, এই সময়তে সিনিয়র ভাইয়া ছিল, উনিও ছিলেন, আমি শুধু মুখটা এভাবে বের করছিলাম। তো উনি আমাকে এক পলক দেখছেন, আমি এত দূর থেকে তাকে ভালো মতো দেখি নাই, ওনার চোখের পর ভালো ছিল। তো উনি আমারে দেখছেন, দেখার পরে ওনার মেবি ভালো লাগছে। পরে যখন ট্রিটমেন্ট করার জন্য কেবিনে গেলাম, তো বড় ভাইয়ার অ্যাকচুয়ালি আমার ট্রিটমেন্টটা করছেন, তাকে হাত দিতে দেয়নি, কিন্তু তিনি আমাকে একটা প্রশ্ন করছিলেন। তো তার প্রশ্নটা অ্যাকচুয়ালি সে এত আস্তে জিজ্ঞাসা করছে, আমি ঠিক মতো শুনতে পাই
না। আপনি কি জানতেন ওনার সম্পর্কে আগে থেকে, নাকি আপনি জানতেনই না?
না জানতাম না, জানতাম যে উনি এখানকার ডাক্তার।
আচ্ছা,
কি যেন প্রশ্ন করেন, আর কণ্ঠস্বর আমি ভালো করে শুনতে পাইনি, আর সাহস করে মানে আমি অ্যাকচুয়ালি এখনো চোখ তুলে কারো দিকে তাকাইতেই শরম
এখানে একটা বিষয় খুব খেয়াল রাখার মতো, প্রিয় শ্রোতা, আমরা প্রায় 1 ঘন্টার অর্ধেক সময় পার করে ফেলেছি। উনি যে বিষয়টা বর্ণনা করছেন, যেসব ঘটনা উনি এখানে নিয়ে আসছেন, সেখানে আপনি একটা বিষয় খুব ভালো করে মার্ক করবেন, যে উনি কি ধরনের পরিবারে বড় হচ্ছেন। সেটা ভালো না মন্দ সেটা আমি বলছি না, আমি বলছি ওনার বড় হওয়ার পরিবেশটা একেবারে ফুললি রিলিজিয়াস, এবং যদি আমরা বলি বোঝানোর জন্যে, সেটা হচ্ছে একটা রক্ষণশীল পরিবার। এবং সেই রক্ষণশীল পরিবারের একটা মেয়ে বড় হওয়ার জন্যে যত ধরনের রক্ষণশীলতা প্রয়োজন সেটা পরিবারের মধ্যেও ছিল, এবং যে পাড়াতে উনি বসবাস করেন সেই পাড়ার মধ্যে ওই জিনিসটা ছিল। সো এই জিনিসগুলো একটু নোট করবেন। এবং 8-10টা মেয়ের মতো বা 8-10টা ছেলের মতো যে জিনিসটা বয়সন্ধিকালে স্বাভাবিক, হয়তো একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগবে, কিন্তু একটা মেয়ে একটা ছেলেকে ভালো লাগবে, কিন্তু ওনার গ্রোন আপের সিস্টেমটা ডিফারেন্ট হওয়ার কারণে উনি এগুলোকে একদম পাত্তাই দিত না নিজের মধ্যে। কিন্তু ইন দ্য মিন টাইম বিভিন্নভাবে ওনার কাছে বা ওনার ফ্যামিলির কাছে বিয়ের প্রস্তাব আসছে, কারণ উনি দেখতে যথেষ্ট সুন্দরী ছিলেন। সো এই বিষয়টা একটু মার্ক করার মতো, কারণ গল্প যখন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই বিষয়টা খুব 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 ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে ভবিষ্যৎ গল্পের কাছে। জি বলুন তারপর।
তারপরে উনি আমাকে কিছু প্রশ্ন করেছিলেন, সেটা আমি শুনতে পাইনি। বাসায় চলে আসছি, উনি হয়তো ভাবছেন যে মেয়েটা অহংকারী, সুন্দরী অহংকারী, মনে হয় প্রশ্ন উত্তর দেবে না।
আচ্ছা,
ঠিক আছে। উনিও যথেষ্ট সুন্দর, যথেষ্ট স্মার্ট, হ্যান্ডসাম, গায়ের কালার সাদা ফসা, বললে রাখলাম যে সে দেখতে কেমন। তো যাই হোক, তার কমতি কিছুই ছিল না।
মানে আপনার বিষয়টা এরকম যে মনে ধরার মতো, মানে
শুধু মনে ধরার মতো না, মানে সে হাজারটা ছেলের মধ্যে দাঁড়িয়ে থাকলে মানে একটা চোখে পড়ার মতো
আলাদা করে চেনা যায়। ওকে, সো আমরা এখানে আরেকটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আজকে আমাদের এখানে গেস্ট হচ্ছেন খেয়ালি। আমরা এই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে www.youtube.com/RJKIBRIAFM RJKIBRIAFM। এটা দিয়ে আপনি যদি অ্যাড্রেস বারে লিখে যদি সার্চ করেন তাহলে আপনি আমার চ্যানেলটি পাবেন। ওখানে আজকের অনুষ্ঠানের ভিডিও ক্লিপ দেওয়া আছে, আপনি গিয়ে দেখতে পারেন যে কে আসলে আজকে আমার অনুষ্ঠানের গেস্ট। সো ওখানে চলে আসুন, আর এই পুরো অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে। সো ঢাকা এফএম নামে ইউটিউবে সার্চ করলেও আপনি পাবেন। এবং আমার কাছে মনে হচ্ছে এই যাবৎকালের অন্যতম একটা সেরা এপিসোড, জীবন গল্পের সেরা এপিসোড আজকে আমি আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি। সো প্লিজ লিসেন দিস স্টোরি কেয়ারফুলি। আমি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো, আর বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পারছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আর জি কে প্রিয়া আপনার সাথে রয়েছি, ছোট্ট একটা বিরতি। শুনছেন আর জি কে প্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। খেয়ালি আজকে তার জীবন গল্প বলছেন এবং উনি এসছেন সেই রাজশাহী থেকে। জি, আপনি যেখানটায় ছিলেন যে প্রশ্ন আপনি শুনতে পাননি, তো মনে করেছে আপনি খুব মুড়ি। হ্যাঁ,
তারপর সেখান থেকে বাসায় চলে আসা হয়েছে। আমি বাসায় আসছি, পরে আমার বড় বোন বলছেন ডেকে আমার মাকে যে একটা ছেলে আছে তোমার জামাইয়ের সাথে, ওই ক্লিনিকেই আছে। তো ছেলেটা অনেক ভালো দেখতে, নামাজ কালাম পড়ে। প্রথমে আমাদের বংশে যে জিনিসটা মানে দেখা হয়
সেটা না, নামাজ কালাম পড়ে,
হ্যাঁ নামাজ কালাম পড়ে কিনা, ফ্যামিলি মানে পর্দাশীল কিনা, বা তারা কেমন ব্যাকগ্রাউন্ড, অনেক আধুনিক না একটু রিলিজিয়াস। তো এইভাবে তারা বললো যে হ্যাঁ মা, ছেলেটা ভালো, যদি ছেলেটা প্রস্তাব দেয় তাহলে দেখতে পারো। তো মা বললো যে দেখা যাক। তো মা তেমন একটা আগ্রহ দেখালো না, কারণ এখনো প্রস্তাব আসেনি। ঠিক 7 দিনের মাথায় আমার দোলা ভাই এসে বললেন আমার বাবাকে, আমার মাকে, যে একটা ছেলে আছে, সে আমার শালিকে দেখতে চাচ্ছে, আপনারা যদি হ্যাঁ বলেন তাহলে সে বাসায় আসবে। তো বলছে ছেলের বাসা কোথায়? তখন আমার দোলা ভাই বললেন যে ঢাকায়, ঢাকার ছেলে, ঢাকার স্থায়ী। তো নামটা এখানে বলি, এলাকার নাম বললে তো সমস্যা নেই, সে বিক্রমপুরের। তো বলছে বিক্রমপুর। তো আমার মারা তো ঢাকা বিক্রমপুর এত চিনবে না। তো বলছে ঠিক আছে, আচ্ছা আসুক, দেখ মেয়ে তো দেখতে আসতে যাচ্ছে, আসুক পরে, পরবর্তীটা পরে দেখা যাবে। তো তারপরে আবার আমাকে আর একবার মিডিলে ট্রিটমেন্ট করানোর জন্য যাইতে লাগছে। আমি গিয়েছি তার চেম্বারে, তখন এটা আমার সেকেন্ড টাইম যাওয়া। ফার্স্ট টাইমে আমি তার ফেসও দেখি নাই, তার কণ্ঠ শুনি নাই, বুঝতে মানে কণ্ঠ শুনছি, তার বক্তব্য আমি বুঝি নাই। তো এবার গিয়ে চেম্বারে যখন গেলাম তখন দেখলাম যে বড় ভাইয়া নেই ওই দিন ডিউটিতে, উনি ছিলেন, উনি আমাকে রিসিভ করছেন, তো উনি আমার ট্রিটমেন্ট করলেন। তখন উনি ওনার প্রেসক্রিপশনের নিচে তার পার্সোনাল মোবাইল নাম্বারটা লিখে দিয়েছেন। তো মোবাইল নাম্বার লিখে দিয়েছেন, তখন কিন্তু আমার মোবাইল নেই। আমাদের বাসায় আমার বাবার কাছে একটা মোবাইল সেট তখন ছিল, অনেক পুরাতন মডেল, জাস্ট মোটোরোলা, আমার নামটা মনে হচ্ছে, সাদা কালার, একটা মোটা করে স্বাস্থ্যবান মোবাইল, কিন্তু মানে তখনও সেটা আমরা ইউজ করি না, সাহস নেই ইউজ করার বাবার ওটা। ঠিক আছে, পরে উনি একটা নাম্বার দিলেন, নাম্বারটা দিয়ে উনি নিচে লিখেও দিয়েছেন প্রেসক্রিপশন নিচে যে যদি সময় হয় কল করবেন। আমি ওটা তখন বুঝি নাই, বাসায় নিয়ে এসে যখন প্রেসক্রিপশন খুলে দেখছি কি কি দিয়েছে, তখন দেখতে পেলাম যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আর একটু লিখে দেওয়া আছে। তো আমার একটু লজ্জা লজ্জা লাগলো যে ওনার মতো ডাক্তার আমাকে পাত্তা দিতে যাচ্ছেন কেন, মানে উনি ডাক্তার হয়েছেন, এতটা লাইফ কাটাইছেন, নিশ্চয়ই ওনার গার্লফ্রেন্ড আছে অথবা কোনো সহপাঠী, মেবি ডাক্তার মেয়ে, আমি তো ডাক্তার না, আমি নর্মাল লাইনে পড়াশোনা করা একটা মেয়ে, আমি এখন ফার্স্ট ইয়ার পড়তেছি কলেজে। তো উনি কীভাবে আমাকে, মানে এটা কী চলতেছে আমি বুঝলাম না। পরে তখন আমার বড় বোনের সাথে ব্যাপারটা শেয়ার করলাম, বলছে যে তাই, সে তো তোকে দেখতে আসতে চায়, তুই কথা বল। আমি কই, আমি কথা বলবো, মোবাইল তো নেই আমার কাছে। কয়, ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি, তুই তার সাথে কথা বল। তখন কথা আমি শুরুতে বলি নাই, উনি আমার বাসার টেলিফোন নাম্বারটা যাই হোক দোলাভাইয়ের কাছ থেকে যেখান থেকে হোক অ্যারেঞ্জ করছেন। তো উনি কল করছিলেন, তো কল করার পরে জাস্ট মে নাম্বার এক ডিজিট মেবি ভুল হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে। পরে উনি আবার সেকেন্ড টাইম নাম্বারটা নিয়ে তখন আমাদের ল্যান্ডলাইনে ফোন করছেন ক্লিনিক থেকে। ক্লিনিকের নাম্বার দেখলেই আমরা মনে করি হয়তো দোলাভাই ফোন করছে আপুর কাছে। তো রিসিভ আমি করছি, তখন মানে উনি, আমি রিসিভ করছি, উনি কথা বলতেছেন। তো ওনার কণ্ঠস্বর খুব চিকন, এত আস্তে কথা বলেন যে মানে ফোনের মধ্যে ভালো করে বোঝা যায় না তার কণ্ঠস্বর। তো উনি বললেন যে আপনি কি খেয়ালি বলতেছেন? আমি বললাম জি। আপনি কে? তখন বললো তার নাম, বলছে তার নাম মিঠু, বলছে আমি মিঠু বলছি, আপনি কি আমাকে চিনছেন? আমি তো চিনে ফেলছি। তখন আমি বললাম জি। কয়, হ্যাঁ আপনাকে তো আমি নাম্বার দিয়েছিলাম, আমাদের একটা সেমিনার ছিল পাবনাতে সব ডাক্তারদের, ওইখানে কোম্পানি থেকে আমরা গিয়েছিলাম, আমি সারাটা দিন আমার মোবাইলটা চেক করছিলাম, মনে হয় একটা ফোন কোথাও থেকে আসবে, অনেক ফোন আসছে, আমি বারবার দৌড়ে ফোনটা বের করছি, রিসিভ করছি, বাট একটা কণ্ঠস্বর শুনতে পাই নাই, আমি আশা করছিলাম কেউ আমার ফোন দিবে। তো আমি এমন ভাব নিতেছি যে আমি বুঝিই নাই সে কাকে বললো, জাস্ট আননোন পারসন, অবশ্যই একটা পর্দা আছে আমাদের ভেতরে। তখন আমি বললাম যে জি, কার অপেক্ষা করছিলেন? কয়, থাকা বাদ দেন। তখন বললাম যে অ্যাকচুয়ালি আমি তো কখনোই তাকে ফোন দিব না, এটা তো আমার মেন্টালিটি আছে যে ফোন দেওয়া যাবে না, সপরিচিত মানুষ, প্রেম ভালোবাসা করা যাবে না, আমি কেন তাকে ফোন দেবো? কিন্তু তার ব্যাপারে আমার ফ্যামিলি কিন্তু অলরেডি আগেই রেডি হয়ে আছেন যে তার সাথে আমার একটা হবে। তো তারপরে ওনার সাথে কথা হইলো অল্প কিছু সময়, নর্মাল কথা আপনি আপনি করেই, ভাইয়া ভাইয়া করেই কথা হইলো। পরে রেখে দেওয়া হয়েছে ফোন। পরে রাতের বেলাতেও দেখতেছি যে উনি ওনার হোস্টেল থেকে, মানে হোস্টেল থেকে ফোনটা করছেন। তো তখন মানে হোস্টেলে যে জায়গায় ফোন টেলিফোনটা আছে, যেহেতু আমার মোবাইল নেই, সো উনি তো মোবাইল দিয়ে কথা বলতে পারছেন না, যে রুমে গিয়ে উনি ওইখানে যেই জায়গায় দাঁড়িয়ে থেকে কথা বলতেছেন, তো ওই জায়গায় অনেক গ্যাঞ্জাম, অনেক গ্যাঞ্জাম হচ্ছে, তখন আমি কিছু শুনতে পাই না। আমি বলছি কে কে বলতেছেন, গ্যাঞ্জামে বুঝতে পারেন, অনেক স্টুডেন্ট এসে দাঁড়ায় রয়েছে। তখন উনি বললেন ঠিক আছে আমি একটু পরে কল করতেছি। উনি ওই রাত্রেই দোকানে গেছেন, তখন কিন্তু দোকানে টেলিফোন থেকে কথা টাকা দিয়ে বলা যায়। তো উনি আর এক দোকানে গিয়েছেন, দিয়ে টেলিফোনে থেকে ফোন করছেন। তো কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট 11:30 অনেক অনেক বেশি সেই সময় রাত। তো উনি অনেক কথা বলছেন, নর্মাল ভালো কথা, তো একটু একটু ভালো লাগছে যে না লোকটা অনেক জেন্টল, মানে প্রেম ভালোবাসা লাভ ইউ লাভ ইউ এইসব কিছু নেই, তার ভিতরে জাস্ট সে নর্মালি সুন্দরভাবে ভালো লাগা মন্দ লাগাগুলো কথা বলতে কথা হচ্ছে। তার মধ্যেই বেশি দিন হয়নি, অলমোস্ট 5 দিনের মতো কথা হয়েছে তার সাথে টেলিফোনে, তারপরে তিনি বাসাতে আসছেন মেয়ে দেখবেন বলে, বড় ভাইয়াদের সাথে নিয়ে আসছেন, আরও সব যারা ছিলেন ক্লিনিকে, উনি আসছেন আমার দুলাভাইয়ের সাথে কথা বলে ফিক্সড করে। তো মানে ওই দিন দেখা হবে, যেহেতু উনি তা আগে থেকে আমাকে পছন্দ করে রাখছেন, তো আমাদের এখানে নিয়ম আছে পছন্দ হলে কালমাটা পড়াই দেয়।
আচ্ছা,
তারপরে উনি আসছেন এসে, হ্যাঁ অল্প কিছু মানে রিলেটিভদের আমার মা বলছে, কারণ দুলা ভাই আগে থেকে জানেন যে পছন্দ হয়ে গেছে একটা রেজিস্ট্রি, কালমা কিছু একটা হয়ে থাকবে, তো ভেতরে ভেতরে এগুলো হয়েছে। তখন তো আমার মা দুইজন ফুপি মেবি বাসায় ছিলেন, চাচিরা ছিলেন, দাদু বেঁচে নেই তখন, দাদি ছিলেন বেঁচে, তো যারা যারা মানে রাজশাহীতে ছিলেন উপস্থিত তাদেরকে বলছে, পাড়া প্রতিবেশী অল্প কিছু বলছে, আমার দুলা ভাইয়ের মানে শাশু মানে মা যারা শাশুড়ি তো তাদেরকে অল্প কিছু গেস্ট, তাও অলমোস্ট 20-22 জন হয়ে গেছে এদিকে। তো আমাদের বাসাতে কিছু হইলেই মানে আমরা নিজেরা ফ্যামিলি মেম্বার এত বেশি যে বাইরের মানুষ দাঁত করা প্রয়োজন পড়ে না। আমার বাবা, আমার বাবারা হচ্ছে 9 ভাই বোন, তো 3টা ফুপি আর বাকি সব চাচা চাচি দে ছেলে মেয়ে সবাই মিলে অনেক মানুষ, তো সবাই আসার সুযোগ পায় না একদিনের মধ্যে, যে কয়জন আসছেন আসছেন বেশ ভালো কথা। তো এইভাবে মানে একটা ছোট গেট টুগেদারের মধ্যেই তারা সন্ধ্যা নাগাদ চলে আসছে দেখতে, কেউ চলে আসছে তারা তো জানে যে কালমা হবে, ছেলে যেহেতু বড় ভাইদের নিয়ে আসছেন তারা তখন দেখছে, আর দেখার পরে তখন আমার দুলা ভাই বললেন যে কাজীকে ডাকেন, কালমাটা হবে, রেজিস্ট্রি হবে। তো আমি তখন সাজতেছি, মেকআপ করতেছি জাস্ট রুমের মধ্যে বসে থেকে, এখনো ছেলে মেয়ে দেখা দেখি হয় নাই, মানে আমাকে এখনো নিয়ে যাওয়া হয় নাই। তো এর মধ্যেই আমার রুমে আমার তখন এক দাদু বেঁচে ছিলেন, মানে আমার বাবার চাচা, উনি একটা মুরব্বীকে নিয়ে এসে বলতেছে এরকম ব্যাপার, এর ছেলে এই অমুক তমুক এত দের মহারা, তুমি কি রাজি আছো কিনা? আলহামদুলিল্লাহ
আপনি বিষয়টা একেবারেই ইনফর্ম ছিলেন না।
অ্যাকচুয়ালি আমি বলতেছি যে আমি রুমের মধ্যে অলরেডি মেকআপ করতেছি, মানে আমি লিপস্টিক দিতেছি, সাজতেছি, তো এই মুহূর্তেই আমার দাদু এবং সে মুরব্বী এসে বলতেছে তুমি কবুল বলো, তো আমি বললাম যে হ্যাঁ কবুল কবুল, বলছে না আলহামদুলিল্লাহ, বললাম আলহামদুলিল্লাহ, হ্যাঁ আরেকবার বলো, বললাম আলহামদুলিল্লাহ। এইভাবে মানে বিয়েটা যে 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলার ফলে হয়ে গেছে, তখন আমার মানে নলেজে নেই, বুঝতে পারতেছি না যেটা কি হচ্ছে। পরে আমার বড় বোনকে আমি বললাম আপু এটা কি বিয়ে হলো? যে হ্যাঁ হলো। আমি কি অরিজিনাল বিয়ে হইলো? হ্যাঁ অরিজিনাল বিয়ে হইলো। আমি এটা কি সব শেষ হয়ে গেল? হ্যাঁ সব শেষ হয়ে গেল। তখন আমি বলতেছি যে এইটুকুই বিয়ে ছিল? আপু আমি তারপর আবার জিজ্ঞেস করছি আপু এটা কি ওই যে সারা জীবন হাজবেন্ড ওয়াইফ থাকে সেই বিয়েটা হইলো? বলছে হ্যাঁ বাবা এটা সেই বিয়ে হলো। আমি আমার বিয়ে হয়ে গেছে, আমি ম্যারেড? হ্যাঁ। আমি বলতেছি আমার বিয়ে হয়ে গেল, আমি বুঝলাম না কই ধুমধাম হইলো না কি ছিল না, আমি কেবল রুমের মধ্যে সাজতেছি, এটা কেমনে বিয়ে হইলো? তারপর আমাকে সিগনেচার মেবি পরে করাইছিলেন, তখন সিগনেচারটা মেবি আধা ঘন্টা পরে মেবি করছিলাম, আমার ঠিক মনে নেই অত, আমাকে তখন নিয়ে যাওয়া হলো। তো সবাই নিচে যখন গেস্টরা পাড়া প্রতিবেশীরা সবাই দেখতেছে কথা বলতেছে, তখন আমাকে একবার দেখে যায়, আর জামাইকে আর এক রুমে রাখা হয়েছে ছেলেদেরকে সেপারেট রুমে, তো তাদেরকে দেখে দেখে আসে, মানে ছেলেকে একবার দেখে দেখে আসে, মেয়েকে আর এক রুমে এসে দেখে, ছোট বাচ্চারা বলতেছে বা অন্য বাচ্চারা জামাইয়ের কাছে গিয়ে বলতেছে দেখো জামাইটা মেয়ে মানুষের মতো লাজুক বসে রয়েছে, আর মেয়েটাই হাসতেছে কথা বলতেছে যেন সেই ছেলে। মানে আমি এত বুঝতেছি না বিয়ে কি হইলো, মানে কি শরম পাইতে হবে, এটা আমার ভিতরে নেই তখন, একদমই ছেলে মানুষ। তো এইভাবে হইলো, বিয়ে হয়ে গেল, বাস আধা ঘন্টা এক ঘন্টা পর যখন আস্তে আস্তে মেহমান চলে যাওয়া শুরু করলো, তখন আমার এক দাদি এক ফুপি বলছে চল তোকে এবার জামাইয়ের কাছে নিয়ে যাই, জামাই সামনে নিয়ে গেল, নিয়ে বসলাম দুইজনা পাশে বসছে, দেখতে পাচ্ছি যে একটা আমার মনে আছে এখনো সে একটা ঠিক আপনার মতো কালার একটা শার্ট পরে আছে, খয়েরি কি এটা খয়েরি না চকলেট কালার যাই হোক এরকম একটা কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট পরে সে বসে রয়েছে বেডের উপরে। তো আমিও তার পাশে গিয়ে তাকে আমার পাশে আমাকে বসাই দেওয়া হলো তার পাশে। তখন আমি বুঝতেছি না এবার নেক্সট কি করবো, কি বলবো তার সাথে, কিভাবে কথা শুরু করবো তার সাথে, তো ফোনে কথা হয়েছে সেটা আলাদা, ফেস টু ফেস আমাদের কথা হয় নাই, তো আমার খুব মানে লজ্জায় লাগতেছিল। পরে তখন আমার দুলাভাই বললেন যে আজকে যখন কালমা হয়ে গেছে, বিয়ে যখন হয়ে গেছে, তখন জোড়া ভাঙা যাবে না। মানে আমাদের দেশে এটা চাল, যেইভাবে হোক বিয়ে তো হয়েছে, আজকেই হোক আর কালকেই হোক, মানে একদিনের জন্যই হোক বিয়ে হয়েছে, জোড়া এক রাতের জন্য হলো ভাঙা যাবে না। জামাইকে থাকতে হবে, তো জামাইকে থাকতে হবে ঘরের মধ্যে, মানে বাসার মধ্যে কেমন পরিবেশ। তো আমার দোলা ভাই বললেন যে, মানে আমার বাবা মায়ের সাথে কথা বললেন যে আমি তাদেরকে একটু গিফট করি। গিফট কেমন, যে তাদেরকে হুট করে যেহেতু বিয়ে হয়েছে, বাসর টাসর সাজানো হয় নাই, কিছু হয় নাই, রুম নর্মালি, বলছে যে তাহলে আমি একটা হোটেলে তাদেরকে একটা সুইট বুক করে দিই, তারা আজকে ওইখানেই নাইট স্পেন্ড করুক, এটা ভালো দেখা যায়, পরে সকালে নাহলে বাসায় ফিরবে। তো তারপরে আমি তো এত কিছু ভালো বুঝতেছি না, বড়রা যা করতো সে করতে থাকুক, উনিও জামাই মানুষ।
হ্যাঁ, কিন্তু একটা বিষয় বোধহয় আপনার এখানে বলতেই হবে, সেটা হচ্ছে আপনি তাকে মন থেকে রিসিভ করেছেন, কারণ আপনার আপনার যে হিরো যে ড্রিমটা ছিল সেটা তো আপনি দেখলেন যে না, সে সব দিক থেকেই পারফেক্ট।
হ্যাঁ, ফ্যামিলিগতভাবে হয়ে গেছে
সবকিছু, এবং ফ্যামিলিগতভাবে, সো ইউ আর হ্যাপি, অফকোর্স ইউ আর হ্যাপি,
ডেফিনেটলি হ্যাপি, ফার্স্ট লাভ, ফার্স্ট ম্যান।
হ্যাঁ, সেটাই, সব দিক থেকেই পারফেক্টলি,
ফার্স্ট পুরুষ আমার জীবনে, যে আমার কেনি আঙ্গুলটা টাচ করলে সে মতো করে নাই, করলে সেই করবে, জাস্ট একটা মনে হয় এক্সাইটমেন্ট, বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, ওয়াও, মানে একটা পুরুষ সত্যি আমার বিয়ে হয়েছে, আমি একটা ঘোরের মধ্যে আছি, মানে আমার জীবনে একটা পুরুষ শেষমেশ আসছে, এটি আমার প্রেমিক হবে। তো যাই হোক, আমাদের একটা হোটেলে বুকিং দেওয়া হলো সেটা রাশিয়ার মধ্যে, পরে আমরা ওইখানে গেলাম, আমি আলাদাভাবে গেলাম, উনি আলাদাভাবে গেলেন, ওনার সাথে ওনার ফ্রেন্ড সার্কেল ছিল, তো সেই ফ্রেন্ডরা ছেলেদের এখন গিফট টিফট অনেক কিছু দিছে, খাবারের জন্য অনেক ফ্রুটস নিয়ে আসছে বাজার থেকে, ফুল চুল নিয়ে এসে যেভাবে বাসর টাসর সাজানো দাও হোটেলের রুম, তারা এক ঘন্টার মধ্যে মানে হোটেল কর্তৃপক্ষে সাজায় দিচ্ছে। ঠিক আছে, আমরা পরে ওইখানে রাতে থাকলাম। তো আমার দোলা ভাই বললেন যে ও ছোটো মানুষ, ও যখন এখানে আসে, তো আমার বাবা বললো যদি ঠুয়ে চলে আসবা এটা তো ঠিক না, তখন বলছে ঠিক আছে বাবা আমিও এখানে থাকতেছি। আমার দোলা ভাই পাশে একটা রুম নিয়ে বোনার দোলা ভাই থাকলেন, তো আমরা এক রুমে, তার এক রুমে। তো আমাদের রুমে যেহেতু অনেক বাসর টাসর সাজানো হয়েছে, তো উনি আমার আমার বেডে বসে থেকে টেলিভিশন দেখতেছেন, হোটেল রুমে টেলিভিশন, উনি একটা সিনেমা দেখতেছেন। তো অলমোস্ট সিনেমা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, প্রায় একটা দেড়টা বাজে, অনেক রাত হয়ে গেছে,
আমাদের এখানেও অনেক রাত, 12টা বেজে গেছে। আমরা একটা বিরতি নেব, ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর নিশ্চয়ই আমরা ফিরে আসবো। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি। আজকে এখানে জীবন গল্প বলছেন খেয়ালি, এবং সেই খেয়ালি এসছেন সেই সুদূর রাজশাহী থেকে, এবং তিনি মাত্র এক মাস যাবত আমাদের এই অনুষ্ঠানগুলো ইউটিউবে শুনে তার মনে হয়েছে তার নিজের জীবন গল্পটাও বলা উচিত, সেই জন্য তিনি এত কষ্ট করে রাজশাহী থেকে আসা, কিন্তু স্যার এটা অনেক বড় জার্নির ব্যাপার, উনি একদিন এসে ঢাকায় স্টে করেছেন আমি যদি ভুল না করে থাকি, এবং ঢাকায় স্টে করে তারপরে আজকে উনি স্টুডিওতে এসছেন এবং গল্প বলার শেষে আবার উনি বাড়ি চলে যাবেন। সো এই ডেডিকেশনটাকে আমরা রেসপেক্ট জানাই, অফকোর্স এই জন্যই আমি বলি যে ঢাকা এফএম এর নেটওয়ার্ক সারা বাংলাদেশ ব্যাপী, আর যারাই আমাদের অনুষ্ঠানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904, আমি আবারও বলছি 09611904904। বাই দ্য ওয়ে, বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, এবং যখন একটু করা, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সারে, ফ্রম মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আজ কি প্রিয় আপনার সাথে রয়েছি, ফিরছি ঠিক রাত 12টায়। শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। প্রিয় শ্রোতা, স্বাগত আরো একবার শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সাথে রয়েছি। হ্যাঁ, যেখানটায় আমরা ছিলাম, মোস্ট মেমোরেবল নাইট ইন ইওর লাইফ।
আমাদের বাসরাতটা এখান থেকে শুরু হয়েছে, অথবা বলতে পারেন আমার জীবনের নতুন অধ্যায় শুরু। উনি পাশে বসে থেকে টেলিভিশন দেখতেছিলেন। আমি মনে করি না যে এটা 80 প্লাস বা অন্য কিছু।
18 প্লাস মানে 18 বছরের প্রাপ্তবয়স্কের জায়গাটা থেকে আপনি বলছেন, রাইট? আপনি বলুন, আমি আমার জায়গা থেকে নিশ্চয়ই বিষয়টাকে ব্যাখ্যা করব। কারণ অনেকেই যেটা মনে করে যে এই যে খুব পার্সোনাল একটা লাইফ, এটা কেন লাখ লাখ মানুষের সামনে শেয়ার করা দরকার আছে? অফকোর্স তারা তাদের জায়গা থেকে লজিক্যাল যারা এটা মনে করেন, কিন্তু পার্সোনাল ব্যাপারটা যখন পাবলিক ইন্টারেস্ট হয়ে দাঁড়ায়, ইন আ সেন্স এমন কিছু ঘটেছে যেটা আসলে মানুষকে বলে মানুষকে সচেতন করা যায়, মানুষকে বলে এমনভাবে বলে সচেতন করা যায় যেটা আসলে পার্সোনাল থাকে না বা পার্সোনাল ফিলিংসের জায়গায় থাকে না, তখন সেই বিষয়টাকে আসলে পার্সোনালি নেওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীতে এরকম অনেক অনেক রেডিও টেলিভিশন শো আছে যেখানে আরও ডিপ বিষয়গুলো তুলে নিয়ে আসা হয়, এবং সেই তুলে নিয়ে আসার বিষয়টা কিভাবে তুলে ধরা হচ্ছে সেটাই হচ্ছে ফ্যাক্ট। এবং সেটা কি আপনাকে আসলে কোনো বিশেষভাবে কোনো দিকে মোটিভেট করা হচ্ছে, নাকি ঘটনাটিকে আপনাকে এমনভাবে দেখানো হচ্ছে যে যেটা দেখলে বা যেটা বুঝলে আপনার জায়গা থেকে আপনি আসলে ডিমোটিভেট হওয়া বা অন্য কোনো ব্যাড ফিলিংসে যাওয়ার কোনো সুযোগ থাকে না? সো এভাবেই দেখা উচিত, ঠিক আছে? সো আমাদের এই ঘটনাটা আপনারা পুরোটা শুনুন, তাহলে হয়তো বা আপনারা যেটা মনে করছেন বিষয়টা আসলে সেরকম না। একটা ভূমিকা করে নিলাম আর কি। ওকে,
তো সেই বাসরাত এত প্রতীক্ষার পর জীবনে আসলো। উনি পাশে বসে থেকে টেলিভিশন দেখতেছিলেন, আমিও চুপচাপ বসেছিলাম। আমি জীবনে প্রথম একটা পুরুষ মানুষ এক জায়গায় এক ঘরে এক জায়গায় বসে আছি, যেটা কখনো কল্পনা করি নাই যে কারোর সাথে এভাবে কথা হবে কি। একটা ঘরের মধ্যে এক জায়গায় থাকতে এখানে মা বাবাই দিতেছে, ফ্যামিলির লোকজন দিতেছে, সেটা আমার কাছে খুব এক্সাইটমেন্ট ছিল, না জানি কি হয়। আর মিডিল একটা কথা বলে রাখি, আমার বিয়ে হয় 2004, তো এটা অক্টোবর ছিল, বেশ ঠান্ডা রাজশাহীতে পড়ে গেছে সেই সময়। তো এই সময়টার মধ্যে শীতের রাত আর হচ্ছে অক্টোবরের মাস, সব মিলিয়ে একটু পরিবেশটা অন্যরকম ছিল,
রোমান্টিক এনভায়রনমেন্ট আপনি যেটা বলতে
যাচ্ছেন, সব মিলিয়ে এনভায়রনমেন্ট
মৌসুম,
আর ভয়ে হয়তো বা একটু বেশি
কাঁপুনি
ঠান্ডা লাগতেছিল। সেই সময়তে ফেসবুক আইডি কি জিনিস ছিল না, হয়তো বা ছিল, আমাদের কাছে ছিল না, আর পার্সোনাল মোবাইল ছিল না। সো ইন্টারনেট কি জিনিস, বা এখানে বলে রাখি যে এই যুগের ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভান্স বলছে।
আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে রিলেশনশিপের ক্ষেত্রে কি হয় এই বিষয়গুলো সম্পর্কে আপনি আপডেটেড ছিলেন না, রাইট?
অনেকেই প্রশ্নটা করে, তুমি একটা ম্যাচিউর মেয়ে, কলেজ, হ্যাঁ তুমি ফার্স্ট ইয়ারে উঠছো, তোমার তো সব জানা কথা। হ্যাঁ, আমি টেলিভিশনে দেখছি বিয়ে বর্ব কি করতেছে, কিসিং পর্যন্ত সিন হয়, তারপর লাইট অফ হয়ে যায়।
আপনার ধারণা ছিল ওটুকুই হচ্ছে,
ওটুকুই হবে? তো আমার একটা আইডিয়া ছিল নাইট নায়িকার গল্প করবে বা রোমান্টিক এনভায়রনমেন্ট, গান বাজবে বা ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলবে, দুজনের মধ্যে অনেক কিছু হবে, সেরকম কিছু হয়নি। উনি জাস্ট বসে সোজাসুজি টেলিভিশন দেখছেন, একটা মুভি দেখতেছেন, মনে হচ্ছে মুভিটা এমন কিছু জীবনে সবকিছু ওইটে, মানে
এত কনসেন্ট্রেশন দিয়ে,
এত কনসেন্ট্রেশন, চুপ করে আছে উনি, আমি পাশে একটা মেয়ে মানুষ স্থির বসা, মানে আমি চাচ্ছি যে সেই রকম চোখে চোখ দিয়ে ঘুমটা ওঠানো বা সামথিং লাইক দ্যাট,
যেটা আপনি চিন্তা করেছেন।
হ্যাঁ, মুভিতে দেখছে যে এমন কিছু হয়, এইভাবে জামাই আসবে, ঘুমটা উঠাবে, কথা হবে, হাসা হবে, আই কন্টাক্ট হবে, নাথিং লাইক দ্যাট, ওরকম কিছুই হয় নাই। জাস্ট উনি বসে বসে টিভি দেখতেছেন, আমি পাশে বসে আছি। আচ্ছা হইল, কিছুক্ষণ পরেই লাইট অফ হয়ে গেল, লাইট অফ হলো, তারপর আর কি হইলো, আমি আমার মানে ওকে চোখের সামনে জিনিসটা অন্ধকারের মধ্যে কি হয়েছে আমার সেটা আমি ছবিটা বলতে পারতেছি না, কিন্তু আমার অনুভূতিতে হচ্ছে যে একটা মানুষ কোনো কথা নেই, আমি কি পছন্দ করি, আমি কি লাইক করি, গল্প মিষ্টি মধুর, আই লাভ ইউ দেন, আই লাইক ইউ, নাথিং লাইক দ্যাট, শুধু অন্ধকারের মধ্যে মনে হচ্ছে যে একটা মানুষ ডাইরেক্ট উইদাউট এনি কনভারসেশন হি জাস্ট ইচ্ছা দ্যাট কিসিং। আমি কিসিং বুঝি না সেই সময়, মানে লাইফে কখনো কিস বাচ্চাদের সঙ্গে হয়েছে, বাট একটা পর পুরুষের সাথে, আই মিন পুরুষের সাথে কিস কি জিনিস আমি বুঝি না, একটা ফেস আমি দেখতে পাচ্ছি না, কিন্তু একটা মানুষ মানে আমার উপরে ঝাঁপাই পড়ে কি যেন করতে চেষ্টা করতেছে সে। আমার ফিল হইলো যে আমাকে কেউ মেরে ফেলতেছে, মানে আমি জাস্ট পেনে ব্যথায় আমি মারা যাচ্ছি, আমি কিছু বুঝতেছি না, আমার ভিতরে শারীরিক কোনো অনুভূতি নেই। জাস্ট আমি ওই দিন ওই মুহূর্তে বুঝতে পারছি যে রেপ বা ধর্ষণ কাকে বলে। আমার মুখ থেকে যখন মানে বলতেছি যে তার নামটা নিয়ে বলতেছি ছেড়ে দাও, এটা আমি দুই তিনবার বলার পরে সে জাস্ট আমার মুখের পরে মানে টোটালি হাত দিয়ে মুখটা বন্ধ করে দিল। আমি নড়তে পারছি না, কথা বলতে পারতেছি না, আমি নিজেকে অনেক চেষ্টা করছি ছোটানোর, আমি সেটা পাচ্ছি না। কিন্তু আমি বুঝতেছি যে আমি মারা যাচ্ছি, একবারে টোটালি মারা যাচ্ছি। আমার চোখ টোক দিয়ে মনে হচ্ছিল যে রক্ত বের হয়ে আসবে, মানে এতটা বেশি পেন আমার ছিল। আমার মুখটা চেপে ধরা হয়েছে, আমার স্পষ্টভাবে মনে আছে সেই সময় মনে হচ্ছিল যে আমার মা বাবা কি এটা মানে বিয়ে, আমাকে এই জন্য বিয়ে দিল, এটাই সেই ফার্স্ট নাইট, এটাই সেই বাসরাত, এটাই সেই গান বাজনা বাজা, এই সেই পুরুষ মানুষ লাইফে আসা, এটাই প্রেম, এটাই ভালোবাসা, দরকার নেই। মানে আমার খুব খারাপ লাগতেছিল, আমি ভেতরে টোটালি কাঁদতেছিলাম যে এটা কি হচ্ছে আমার সাথে। তারপরে আমি আমার কণ্ঠস্বর মেবি পাশের রুম থেকে আমার বন্ধুলা ভাই শুনতে পেয়েছে।
ইট ওয়াজ লাউড
তো আমার বোন কিছুক্ষণ পরে আমার রুমে এসে নক করতেছে, বলছে একটু খোল তো। আমি বলি কি হয়েছে আপু? তখন বলছে কি রে তোদের মধ্যে কি ঝগড়া হচ্ছে, কিছু হচ্ছে? আমি কে না তো বলছে যে অনেক শব্দ হচ্ছে এই রুম পর্যন্ত আসতেছে, তুই কি চিল্লাচিল্লি করতেছে? আমি কে না আপু কিছু হয়নি, আজ আমাদের বিয়ে কেন ঝগড়া হবে? আচ্ছা ঠিক আছে, আমার বোন চলে যায়। পরে এরকমভাবে রাতটা কাটছে।
হি ওয়াজ ডক্টর রাইট? সে ডাক্তার ছিল। ওকে, এটা আমি আরেকবার একটু আপনাকে মেনশন করলাম। ওকে ফাইন, হ্যাঁ বলেন, বলেছেন আপনি, হ্যাঁ প্লিজ কন্টিনিউ করেন।
তো তারপর সকাল হলো, পরের দিন সকালে উনি ওনার ক্লিনিকে, উনি হসপিটালে যাইতেন, ক্লিনিকেও যাইতেন, তো সকালে ওনার ডিউটি হসপিটালে ছিল, উনি চলে গেছেন। তো আমরা সবাই বাসায় চলে গেলাম, উনি হোটেল থেকে হসপিটালে চলে গেলেন, আমি আমার বন্ধুলা ভাইয়ের সাথে বাসায় চলে আসছি, আমার বোনের সাথে বাসায় চলে আসছি। তো বাসায় আসার পরে আমার ফিজিক্যাল কন্ডিশন এমন ছিল আমি সোজা দাঁড়াইতে পারতেছিলাম না। তো বাসার যে আমাদের একটা দাদি ছিলেন কাজে, তাকে দাদি বলে ডাকতাম, সে বলছে তো কি হয়েছে, তোর পা কাঁপতেছে কেন? কই না, ওই হচ্ছে একটু পড়ে গেছিলাম, সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম। কথাটা বললাম, ব্যস্ত রুমে চলে আসছি, এসে কোনো রকমে শুধু আমার মায়ের বেডের উপর শুয়ে পড়ছি। আমার মা দৌড় দিয়ে আসছে, এসে আমার পুরো শরীর থরথর করে কাঁপা দেখে আমার মা বলতেছে কি হয়েছে। তারপর আমি বললাম, মা আমার শরীর খুব খারাপ লাগতেছে, আমি তখন কেঁদে দিয়েছি, আমি বলতেছি মা আমাকে একটু পানি দাও। মা পানি নিয়ে এসে দিয়েছে, তখন আমার ভিতর থেকে কথা বের হচ্ছে না। আমি তখন বলতেছি মা আমার খুব খারাপ লাগতেছে, মা কি হয়েছে বল। আমি বুঝি না যে কতটুকু ঢাকতে হবে, কতটুকু বলতে হবে। আমি আমার মাকে কিন্তু এ টু জেড বলছি, আমার যে মুখের উপর হাতটা চেপে ধরা হয়েছিল এটাও বলছি। মা একটু থ হয়ে গেছেন, শকড, লাইক শি ওয়াজ শকড, মানে তিনি এটা এক্সপেকটেশন করেননি যে আমি সবকিছু খুলে এভাবে বলে দিব আর উনি এটা শুনবেন, কারণ উনি অভিজ্ঞ একটা মানুষ। উনি আমার ফট করে উনি পেছনে একটু সরে গিয়ে দাঁড়িয়ে থেকে ওনার চোখগুলো একটু বড় বড় হয়ে গেল এবং ওনার মুখ দিয়ে বের হলো, মনে হয় আমরা ছেলেটা ভালো ছেলে চয়েস করতে পারলাম না, মনে হয় ভুল হয়ে গেল কোথায়।
প্রথম দিনই উনি এই কথাটা বললো,
পরের দিন সকালে এই কথাটা ওনার মুখ দিয়ে।
এখানে আমার দুটো বিষয় একটু বলা দরকার প্রিয় শ্রোতা, যেটা আমি শুরুতেই আপনাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে ডোন্ট অ্যাজিউম, কজ আমাদের জায়গা থেকে এই বিষয়গুলোকে ট্যাবু মনে করা হয়, এগুলোকে ডিসকাস করা অনুৎসাহিত করা হয় এবং এটাকে রেডিও টেলিভিশন বা অন্যান্য জায়গাতে নিয়ে আসাটাকে অনেক বড় রকমের ভুল মনে করা হয়। এবং আমরা আজকে যে নারীবাদী কথাবার্তা শুনি, প্রয়োজন আছে অবশ্যই অফকোর্স, এবং নারীর মুক্তির যেসব কথাবার্তা শুনি সেগুলোর প্রয়োজন আছে। আমরা খুব বেসিক জায়গাতে আছি, নারী স্বাস্থ্যের ব্যাপারে কথা বলি, মাতৃস্বাস্থ্যের ব্যাপারে কথা বলি, এবং একই সাথে আমরা একটা নারীর অধিকারের জন্য ডিসিশন মেকিং এর জায়গাটাতে যে ধরনের অধিকার তাদের পাওয়া উচিত সেগুলো নিয়ে আমরা কথা বলি। এবং অবশ্যই সেদিক থেকে বাংলাদেশ অন্যান্য দেশের রোল মডেল হয়েছে এবং সেজন্য সরকারকে অনেক বেশি ধন্যবাদ জানাতে হয় যে না তারা যুগোপযোগী ভূমিকা রেখেছেন। কিন্তু একটা নারী একটা সংসারের জন্য যত বড় স্যাক্রিফাইস করেন, একটা সংসারের জন্য তিনি সারাটা জীবন জুড়ে, আমি এরকম অনেক নারীর গল্প জানি যারা অনার্স মাস্টার্স পর্যন্ত করেছেন, দেশে তো দূরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, বিদেশ থেকে পড়াশোনা করে এসে সে কোনো জবে যাননি, শুধু সংসারের জন্য নিজের জীবনটা শেষ করে দিয়েছেন, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য শেষ করে দিয়েছেন। এই নারীর যে পরিবারের প্রতি ত্যাগ, পরিবার তথা সমাজ তথা রাষ্ট্রের জন্য ত্যাগ, সেই ত্যাগের মূল্য আর্থিকভাবে নিরূপণ করা অসম্ভব। কিন্তু এই যে স্বপ্নের যে একটা অপমৃত্যু, দেখুন এরকম একটা মানুষ, এই মেয়েটার কথা যদি আমি বলি খেয়ালি, সে আপনি তার বড় হয়ে ওঠা এবং তার চাইল্ডহুড এবং তার যে সার্কেল, তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার যে রিলিজিয়াস ইন্টেনশন, তার যে রিলিজিয়াস প্র্যাকটিস, সব জায়গাটা থেকে আপনি তাকে কোনোভাবেই আঙুল তুলতে পারেন না। এবং তার মনের মধ্যে সেই যে কি বলা যেত রাজকুমারের প্রতি প্রতীক্ষা, সেটাকেও আপনি পুত্র পবিত্রই মনে করতে পারেন। কিন্তু রাজকুমারটার জীবনে আসলো এবং প্রথম রাত, একটা কথা আছে, ফার্স্ট সাইট ইজ দ্য লাস্ট সাইট, প্রথম দর্শনই শেষ দর্শন। প্রথম দিনই যে অভিজ্ঞতার মুখোমুখি হলো, এটা কয়জন মানুষের ভুলের কারণে? এটা আমি মনে করি বেশ কয়েকজন মানুষের ভুলের কারণে। প্রথম ভুলটা তার পরিবার থেকে, এবং যেই মা চোখ বড় করে পিছন দিকে চলে গেলেন বা তার একটা বড় বোনও ছিল, তারা যদি তাকে একটু বেসিক এডুকেশনটা দিতেন, যেটা আমাদের ধর্মেও পারমিট করা হয়। হ্যাঁ, আমি কিন্তু এখানে ধর্ম বহির্ভূত কোনো কথা বলছি না, আমাদের ধর্মে অনেক বেশি পারমিট করা হয় এবং সুস্থ উপায়ে তাকে এইসব বিষয়ে জ্ঞান দেওয়ার জন্যে, এবং সেটা তিনি দেননি, পরিবারের কেউ দেননি। সো এটা একটা বড় রকমের ভুল। দ্বিতীয় ভুলের জায়গাটায় আপনি আসেন, এটাকে আপনি কীভাবে কনসিডার করবেন? দেখুন, সে একজন ডক্টর এবং সে এক্সপেক্টেডও ছিল, তার জীবনে কিন্তু এই এই ভদ্রমহিলা এক্সপেক্টেড ছিল, যে কারণে ফোনে কথাবার্তা হয়েছে, চেয়েছে, বিয়ে শাদী করেছে। তো এতটুকু পরিমাণ কনভার্সেশন তো তাদের মধ্যে হতেই পারতো। আর যদি নাই হয়ে থাকে, যদি বুঝলাম যে ঠিক আছে সে অনেক বেশি হেজিটেশন ফিল করতেছে এবং সে হেজিটেশনের জায়গাটা থেকে মেয়েটাকে সে রিসিভ করতে পারছে না, ঠিক আছে, তারপরে হয়তো বা সে ভুল করে এরকম একটা কাজ করে ফেলেছে, তাহলে এই লম্বা সময় ধরে বারবার হোল নাইট, এবং তার তো একটু হলেও ওই জায়গাটায় নিজেকে সংবরণ করাটা উচিত ছিল। তো সব কিছু মিলিয়ে যে ঘটনাটার যে রেজাল্টটা দাঁড়ালো, সেটা হচ্ছে একটা মেয়ে সুস্থ উপায়ে বা যে কোনোভাবেই হোক বড় হওয়া, এবং তার জীবনের যে চরমতম একটা স্বপ্ন, সেই স্বপ্নের মারাত্মক রকমের অপমৃত্যু, এবং এই অপমৃত্যুর কফিনে পেরেক মারলো হচ্ছে পরের দিন সকালবেলা তার মা, এবং যখন সে এক ধাপ পিছিয়ে গিয়ে বলল যে আমরা মনে হয় ভুল ছেলেটাই চয়েস করলাম, এটা তো তার মেয়ের মনের মধ্যে আরও বড় সন্দেহ তৈরি করবে, রাইট? সো আপনারা দেখুন, এই ঘটনাটিকে ওই বাংলা সিনেমার বাসর রাত হিসেবে দেখলে হবে না, আমি বরং এই ঘটনাটি কীভাবে দেখতে চাই, যে একটা মেয়ের জীবনের ভয়ানকতম রাত, এবং সেটা শুধুমাত্র খেয়ারের জীবন না, বাংলাদেশের অনেক মেয়ের জীবনে এরকম ঘটনা ঘটে। এবং আমরা মনে করি এই বিষয়গুলো নিয়েও আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে, কারণ সুস্থ সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়েরই সুন্দর বিন্যাস প্রয়োজন। জি, আমরা যেখানটায় ছিলাম আমি সেখান থেকে আবারও ফিরে আসতে চাই। আপনি আপনার মা এরকম একটা কথা বলে ধাম করে পিছিয়ে গেলেন, তারপর
সেদিনটা এভাবে কেটে গেল অসুস্থতার মধ্যে শুয়ে থেকে। তো ঠিক সেদিন রাত্রে আমি ওনাকে ফোন করছি, নিজে থেকেই টেলিফোনে ফোন করছি ওনার চেম্বারে। আমার মানে আমার সমানে ব্লিডিং হচ্ছিল শরীর থেকে, মানে আমি 5 ফিট 5 ইঞ্চি, সেই হিসাবে আমার ওয়েট ছিল 45 কেজি। তো আমার এত ব্লিডিং হচ্ছিল, আমি তাকে ফোন করলাম যে তুমি আমাকে ডাক্তারের কাছে কি নিবা না। উনি ডাইরেক্ট বললেন, আমার কথাটা স্পষ্টভাবে মনে আছে, একটা পড়া মুখস্ত করার মতো, আমার আজও মুখস্ত আছে কথাটা। সে বলছে, আমি কিচ্ছু জানি না, কেন হয়েছে কি হয়েছে আমি কিচ্ছু জানি না, আমি এসবের রেসপন্সিবল না, আমি এসবের জন্য আমি মোটেও রেসপন্সিবল না, কি হয়েছে আমি জানি না, কেন ব্লিডিং হচ্ছে আমি জানি না। সে এই কথা বলে আমার তখন মনে হলো যে আমাকে কেউ 100 ভোল্ট আমাকে শক দিল, আমি পুরো থ হয়ে গেছি।
আপনি একটু মাইক্রোফোনের কাছে আসুন প্লিজ। আপনি একটু,
আমি ওনার সাথে মানে কি বলবো, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না আমি অ্যানসার কি দিব, রিপ্লাই কি হবে। তো এটা কি একটা মানে তর্ক বিতর্কে তখন বুঝি না, ফার্স্ট একটা পুরুষ,
হি ওয়াজ ডক্টর, রাইট?
জি,
ভেরি আনফরচুনেট।
আর আমাদের এটা সেকেন্ড ডে,
রাইট রাইট,
ডে অফ সেকেন্ড অফ আওয়ার ম্যারেজ লাইফ,
রাইট?
তো সেকেন্ড ডে তে তাকে, তার সাথে আমি কিভাবে কনভারসেশন করব, আই ডিডন্ট নো দ্যাট। তো আমি শুধু তাকে বলছি যে ওকে ঠিক আছে, আমি ফোনটা রেখে দিয়েছি, উনিও ফোনটা রেখে দিয়েছেন। ওই দিনটা পার হয়ে গেছে, থার্ড ডে উনি আমাকে সকাল 11টার দিকে ফোন করছেন, ফোন করে উনি বলছেন যে ঠিক আছে আজকে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি, বিকাল 5টার দিকে রেডি হয়ে ক্লিনিকে চলে আসবা। তো আমার হাজবেন্ড যে ক্লিনিকে জব করতেন সেটা দুইটা শাখা ছিল, তো একটা শাখায় উনি বসতেন, আরও ডক্টররা বসতেন, আর একটা শাখায় গাইনিকোলজিস্টরা বসতেন, সেখানে আরও অনেক ডক্টররা বসতেন। তো সেইখানে দ্বিতীয় শাখাতে নিয়ে যাওয়া হলো, উনি ওয়েট করতেছিলেন, আমি গেলাম। যাওয়ার পরে যে সিনারিটা দেখছি, উনি জাস্ট ওয়াইফকে রিসিভ না করে উনি দূর থেকে দেখতেছেন যে আমি রিক্সাতে গিয়ে নামছি, উনি ওইখান থেকে আমাকে ইশারা করে বুঝাইছেন যে ভেতরে আসো, বলে উনি আগে আগে চলে গেছেন, আমি পেছন পেছন আসতেছি। আমি কিন্তু কিছু দূর গিয়ে মানুষের ভিড়ে তাকে দেখতে পাচ্ছি না, তো উনি দূরে থেকে আবারও আমাকে দেখে হাত ইশারা করলেন। মানে উনি জাস্ট ওয়াইফকে যে মানুষ নিয়ে যায় পাশে করে, এখন বুঝি যে ওয়াইফকে মানুষ সঙ্গে করে নিয়ে যায়। তো উনি জাস্ট হাত ইশারা করলেন, আমি চলে গেলাম, ঠিক আছে। পরে ডক্টরের রুমে নিয়ে যাওয়া হলো গাইনিকোলজিস্ট। উনি বসতে বললেন, উনি পার্সোনালি আমাদের চিনতেন, কারণ আমার দোলা ভাই ওইখানকার স্টাফ। তো বললো, পিচ্ছি তুমি কেমন আছো? ইনকোয়ারি ম্যাম, এরকম অবস্থা। তো উনি আমাকে জাস্ট চেক আপ করলেন, চেক আপ করে বললেন, বলে তোমার জামাইকে ভেতরে ডাকো, কি করে? আমি করে আপনাদের এখানকার স্টাফ। বলছে, তাই কি করে সে? আমি বললাম যে সে বিদেশ ডক্টর, ভিতরে ডাকো তাকে। তাকে ডেকে আনা হলো, তাকে বসিয়ে তখন বলা হলো যে, এই ছেলে, এ পিচ্ছির মেয়েটার সাথে কি করেছো? সে তো অনেক অসুস্থ, তুমি অ্যাটলিস্ট 15 দিন বাসায় আসবে না। তারপর আমাকে ডাক্তার 15 দিনের রেস্ট দিয়েছেন, তো 15 দিন উনি আসতে পারবেন না। ঠিক 15 দিন পরে উনি আমাদের বাসায় আসছেন। তো ফ্যামিলি মেম্বারদের সাথে কথা হয়েছে, তারা অনুষ্ঠানটা করবে যখন উনি এখান থেকে চলে যাবেন, মেবি 1 বছর পরে উঠায় নেওয়া হবে, এগুলো যেটা বলে ফ্যামিলি মেম্বারদের মধ্যে কথা হয়েছে। তো তখন আমার জামাই বললো যে, ঠিক আছে, 1 বছর পরে উঠায় নেবে, ততদিনে আমি তো এখানে থাকবো, আমার ইন্টার্নশিপ 1 বছরের এখানেই থাকবে, তো আমি মাঝে মধ্যে আসবো। উনি হোস্টেলে থাকতেন এবং মাঝে মধ্যে আমাদের বাসায় আসতেন। আমার বাবা একটা রুম তার জন্য দিয়ে দেন, বরাদ্দ করা হয় আমাদের বাসায়। দোতলাতে পুরো একটা রুম আমাদের জন্য ছেড়ে দেওয়া হয়, সেখানে অল ফার্নিচার দেওয়া হয়েছে, যাতে তার কোনো সমস্যা না হয়, টেলিভিশন থেকে শুরু করে সব কিছু ওয়েল ফার্নিশড করে দেওয়া হয়েছে, সে এসে কমফোর্ট ফিল করে। কিন্তু উনি যখন 15 দিন পরে আসলেন, মানে আমি ভাবছিলাম হয়তো বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেম ভালোবাসা নামক অনেক কিছু হয়, যেগুলো মুভিতে দেখি অথবা আমার দোলা ভাই।
তখন আপনি এক্সপেক্ট করে যাচ্ছেন, আপনাদের বয়সের গ্যাপ কতখানি ছিল?
উনি 78,
আপনি 84, so it's like 6 years, perfectly okay. আমরা বিরতি নিব প্রিয় শ্রোতা, পারফেক্টলি ওকে অনেক সময় এইজের দিক থেকে, লুকের দিক থেকে হলেও মনের জায়গা থেকে অনেক সময় হয় না, এবং সেটার পেছনে হয়তো যথেষ্ট কারণ থাকে, কারণ ছাড়া আসলে কিছুই ঘটে না। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। আজকে এখানে এসছে খেয়ালি, তিনি তার জীবন গল্প নিয়ে, সে এসছে রাজশাহী থেকে তার এই জীবন গল্পটা বলার জন্য। আর বিরতিতে যাবার আগে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি নিয়ে যে কথাটা বলেছিলাম আবারও বলছি, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ফিরছি একটু পর। শুনছেন আরজে কেব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, আপনারা শুনছেন জীবন গল্প, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আর আমাদের এই অনুষ্ঠানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ, মানে আমাদের অনুষ্ঠান যেভাবে হচ্ছে এখানে ধারণ করা হয়েছে, সেই ভিডিওটি আমরা পোস্ট করেছি আমাদের ইউটিউব চ্যানেল www.youtube.com/RJKibriaFM, RJKEBRIAFM, ছোট্ট একটা ভিডিও ক্লিপ, যেটা দেখে হয়তো আপনি পুরো অনুষ্ঠান সম্পর্কে ধারণা পাবেন। ওখানে গিয়ে আপনি যেটা করবেন, আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, সাবস্ক্রাইব করার পরে ভিডিওটি আপনি দেখবেন, লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করেন, কোনো আপত্তি নেই। আর আমাদের এই পুরো অনুষ্ঠানটি আপনারা পাবেন ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে, ঢাকা এফএম নামে ইউটিউবে খোঁজ করলেই হবে। জি, আমরা যেখানটায় ছিলাম, খেয়ালি, তারপর
উনি ঠিক 15 দিন পরে যখন আসলেন, তখন হয়তো বা আমি এক্সপেকটেশন আমার ছিল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেমন হাসি, মজাক, আনন্দ, ফুর্তি, গিফট দেওয়া নেওয়া, এরকম কিছু আহ্লাদ মুহূর্ত কিছু কাটাবো। উনি তখনও এসে নীরব, খামোশ। তো উনি আসলে নর্মালি থাকলাম, যেভাবে চলতেছিল চলতেছে, প্রায় 1 মাস হয়ে গেছে আমাদের রিলেশনের, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন। উনি আসেন, যান, আসেন, যান। আমার ভিতরে মেবি ধীরে ধীরে এক্সপেকটেশন অ্যান্ড ফ্রাস্ট্রেশন দুটোই গ্রো করতেছে। মানে আমি কিছু মিলাতে পাচ্ছি না আর কিছু মিলিয়ে পাচ্ছি না। সব মিলিয়ে আমার ভিতরে অনেক বেশি হাহাকার শুরু হয়ে গেল। কেন, মানে অনেক প্রশ্নবোধক চিহ্ন, হোয়াই হোয়াই, এটা কেন হচ্ছে? এখন আমার পুরো লাইফটা এখন ওকে ঘিরে। এখন এডুকেশন এক সাইডে চলতেছে, ফার্স্ট ইয়ার সেকেন্ডটা চলতেছে, বাট এই যে সময়টার মধ্যে সে আমার লাইফে আসছে, তার লাইফটাও আমি তার সঙ্গে কাটাচ্ছি।
আপনি কি অনার্স করছিলেন তখন কোন সাবজেক্টে?
এটা হচ্ছে জুওলজি।
জুওলজি কোথায় পড়ছিলেন?
এটা রাজশাহী কলেজে।
রাজশাহী কলেজে, ওকে।
এইভাবে আমার পড়াশোনা চলছে, তার সঙ্গে আমার রিলেশনশিপও চলছে, আমি কলেজও করতেছি, বাসা মেনটেন করতেছি। তো তারপরে আমার বান্ধবীরা জিজ্ঞাসা করতো, কেমন চলতেছে বলো? আমি কই, হ্যাঁ উনি সুন্দর, এই সেই। তখন তো এখন সেলফি হয়েছে, তখন সেলফি নামক কই দেখি তো তোমার জামাইয়ের ছবি। তো ওনার ছবি যখন একটা মানে ফটোগ্রাফি একটা ছবি ছিল, সেটা বের করে দেখাইছি, বলছে একদম শাহরুখ খানের মতো দেখতে, চুলের স্টাইল মানে সৌন্দর্য অনেক সুন্দর তোমার জামাই, একদম তো দেখে মনে হচ্ছে চাচা তো ভাই বোন, মানে আমার ফেস আর তার ফেস, ওসব তার ফেস অনেক সুন্দর, বাট একটা চোখ বড় বড়, মানে কানেকশনটা থাকে। তো আমাদের দুইজনের চোখ, ওরটা মেবি আরো বেশি বড়, নাকটা অনেক বেশি সুন্দর, সে অনেক ফর্সা, যাই হোক সে অনেক সুন্দর, তো অনেকটা ফেসের মিল থাকতো। সে বলছে যে একদম কাজিনের মতো, এটা কি তোমার রিলেটিভ? বলছে যে না এটা রিলেটিভ না, সে ঢাকার মানুষ, আমি রাজশাহীর মেয়ে। তো যাই হোক, এভাবে চলতে চলতে একটা মাস বের হয়ে গেছে। আমার দোলা ভাই জানতে পারছেন আমার বোনের মাধ্যমে, আমার বোন আমাকে জিজ্ঞাসা করছিল যে কেমন কি, কিছু পার্সোনাল মুহূর্ত বোনদের সাথে চাচি ফুপুদের সাথে শেয়ার করা যায়। তো আমার বোন জিজ্ঞাসা করছে কি কি ব্যাপার, কেমন কি। তো আমি অনেক কিছু বলছি, তখন আমার বোন এসে আমাকে বললো যে তোমাদের রিলেশনটা বিল্ড করতে হলে তোমাদের মধ্যে মহব্বত দরকার, তো দুজনের মধ্যে ইন্টিমেসি দরকার, দুজন দুজনকে সময় দাও। তো এইভাবে সময় দাও, ও তো সময় দাও বোঝে না। আমার দোলারা একদিন তাকে ডাকছে বাসায়, ডেকে বলছে যে তোমার দুজনে রেডি হও। আমি আমার হাজব্যান্ডকে বলছি যে দোলা ভাই বললো তোমাকে রেডি হতে, তুমি রেডি হও। বলছে কেন, কোথায় যাবো, কি কি ব্যাপার? আমি বলতেছি দোলা ভাই কোথাও নিয়ে যাবেন আমাদের, মনে হয় কোথাও বেড়াতে। কোন জায়গায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে? উনি অনেক মানে প্রশ্ন করতেছেন, তার প্রশ্ন শেষ নেই। আমি বলতেছি উনি রেডি হয়ে তো বলছেন, আমি রেডি হচ্ছি, তুমিও রেডি হও, পরে গিয়ে দেখবো, উনি আমাকে বলেন নাই কোথায় নিয়ে যাবেন, তুমি রেডি হও। তো উনি রেডি হয়েছেন, হওয়ার পরে আমার দোলা ভাই আমাদের দুইজনকে জাস্ট কিছুটা সময় আমাদের দুইজনকে বোঝার জন্য দেওয়ার জন্য আমাদের নদীর ধার আছে যেখানে সবাই ঘুরতে যায়, তেমন একটা ভালো প্লেসে, একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। ওইখানে ফুচকা চটপটি সবাই খাচ্ছে, গল্প করছে, কাপল বসে বসে হাত ধরতেছে, মানে যেটা অ্যাজ ইউজুয়াল হয়। তো এখানে নিয়ে গেছে এবং বলতেছে যে দেখো তোমরা এই জায়গায় বসো, আমরা ওইদিকে গেলাম। আমার বন্ধু হলো ভাই চলে গেলেন আর এক সাইডে, আমাদের এক জায়গায় দিয়ে গেলেন। উনি পাশে বসে আছেন, আমি পাশে বসে আছি, বাট উনি আমার সাথে কোনো রকমের কোনো কথা বলতেছেন না, খামোশ। আমি ভাবতেছি হয়তো বা শাইনেস বা এটাই ন্যাচারাল, বা কথা বলতেছেন না কেন। আমার বন্ধু হলো ভাই মেবি দূরের থেকে ফলো করতেছিলেন যে আমাদের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না। আমি তাকে কিছু জিজ্ঞাসা করলে উনি হয়তো বা হ্যাঁ অথবা না অথবা মাথা নড়িয়ে উত্তরটা রিপ্লাই করতেছেন। তো এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আমার পুরো টোটাল মুহূর্তটা আমার একদম খারাপ লাগতেছিল যে আমরা আসলাম দুইজনে হাজব্যান্ড ওয়াইফ, বাট আমরা প্রেমিক প্রেমিকার মতো হাসি, একটু লাউডলি হাসা, জলিনেস বা আনন্দ করতেছে কথা বল, আমিও চুপচাপ বসে রয়েছি, সেও চুপচাপ বসে রয়েছে, সেও সোজা দেখে আমরা সোজা দেখি, আর দুজনের মধ্যে সে জিনিসটা একদমই মানে আমার ভেতর থেকে ফিল হচ্ছে না। উনি আমার সাথে সেভাবে আসতেছেন না, আমি ওনাকে পাচ্ছি না সেভাবে, আমার ভিতরে আরও বেশি খারাপ লাগতেছে, কী করবো কী করবো, আল্লাহ কেন এরকম হচ্ছে। চলে আসলাম ব্যাগ, বাসায় আসলাম রাতে, উনি নিয়ে ফার্স্ট ওই দিন রাত্রে আমাদের বের এক মাস পরে ফার্স্ট ওই দিন রাতে উনি আমার সাথে কিছু কথা কাটাকাটি করে, কেন তোমার ভাই আমাকে, তোমার দোলা ভাই আমাকে নিয়ে গেল, কেন নিয়ে গেল?
ওকে,
উনি এটা ঠিক মতো নেন নাই, তুমি আমার ওয়াইফ, তোমার সঙ্গে আমি তো ঘরে সময় কাটাইতে পারি, তোমাকে নিয়ে বাইরে যাওয়ার কি আছে, তোমাকে বোঝার জন্য আমাকে বাইরে নিয়ে কেন যাইতে হবে। ওনার এই কথাটার অ্যাকচুয়ালি অ্যান্সার আমার কাছে ছিল না, মানে আমি বলতে গেলে একটা ডাক্তার মানুষের সাথে কথা বলবো, আমি নর্মাল লাইনে পড়ি আর আমাদের বংশের ফার্স্ট ডাক্তার জামাই যাকে বলা হয়, ঢাকার ছেলে জামাই, তা সে একটা ভালো ফ্যামিলি বিলং করে, তার ফ্যামিলিতে সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই হাই কোয়ালিফাইড। তো আমি তার সাথে তর্ক কখনোই করব না, আমি একদম চুপচাপ ছিলাম। আমি ভাবছি ঠিকই তো, আমার জামাই তো ঠিকই বলছে, এটা বাইরে নেওয়ার কী আছে, ঘরেই তো আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ, তো থাকি না কেন। আসলে মনে হয় মতলব এটা ভুল কাজ করছে। উনি আমাকে যেটা বুঝাইতেন ঠিক আমি সেভাবে ঘুরে যাইতাম, বুঝতাম। তো বুঝের জায়গাটা আমাকে সে ফিল আপ করে দিল, আমি বলছিলাম ঠিকই তো। মেবি সপ্তাহে উনি দুই দিন আসতেন আর বাকি দিন আসতেন না, অথবা তিন দিন আসতেন বাকি দিন আসতেন না। তখন বাকি দিনগুলো আমি কেমন যেন অবুঝের মতো হয়ে গেলাম। সেই তো আমার হাজব্যান্ড, সেই তো আমার প্রেমিক, সে আমার পুরুষ, সে আমার জীবনের ফার্স্ট পুরুষ, সে কেন আসছে না? সে হুট করে আসে, হয়তো বা দেখা যাচ্ছে রাত 11টা বেজে গেছে, শুয়ে পড়েছি, আমি কাঁদতেছি, কাঁদতে 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 আমার বিছানাটা পুরো ভিজে গেছে, বালিশটা ভিজে গেছে, উনি আসছেন। আর আমি এখানে বলে রাখি, আমাদের বাসার যখন উনি আসতেন না, তখন আমি আমার মা বাবার সাথে নিচতলায় আমার রুমে আমি থাকতাম, আর উনি আসলে তখন দোতলায় উঠে যাইতাম। মানে আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে দিন কাটাচ্ছিলাম। কেন আসো নাই এই কথাটা মানে ওভাবে বলার মতো, রুডলি বলার মতো সাহস ছিল না, ওভাবে পরিস্থিতি ছিল না। বলতাম যে কালকে আসলেও তো পারতাম, আমি তো রান্না করছিলাম। মানে এখন উনি ওনার অবর্তমানে আমার যে ভিতরে রাগ, জিদ, প্রশ্ন, অস্থিরতা, হতাশা, পেরেশানি থাকতো, ওনাকে দেখলেই যেন কেমন যেন ঠান্ডা হয়ে যেতাম, একদম রিল্যাক্স। তার সামনে একদম গলার স্বর আস্তে করে, আসলেই তো পারতাম, কেমন যেন একটা চাপা অভিমান। সে আমাকে বুঝুক যে আমি অভিমান করছি, আমি রাগ করছি, আমার খারাপ লাগছে, এটা কেমন যেন আমি প্রকাশ করতে পারতাম না, আমার প্রকাশ ভঙ্গিমা ভালো ছিল না, হয়তো এটা শিখি নাই।
না, এটাই পারফেক্ট ছিল ইনফ্যাক্ট। কারণ আমি বলবো যে প্রথম পর্যায়ে আসলে রাগটা খুব অ্যারোগেন্টলি না দেখানোটাই বেটার, ধীরে ধীরে সেটা লাউড হবে, এটাই স্বাভাবিক। তবে এটা ঠিক যে ওই একটা কথা আছে আমাদের ওই ম্যানেজমেন্টে বলে, এটা গুড ম্যানেজাররা হচ্ছে অলওয়েজ ফায়ারটা না দেখে ফায়ারটাকে স্মেল করে, যে না আগুন লাগতে পারে এখানে, তখনই আগুন নেভানোর চেষ্টা করে, এরা হচ্ছে গুড ম্যানেজার, যেটাকে সহজ ভাষায় বলা হয়। তো আমি জানি না আপনার হাজবেন্ডের ক্ষেত্রে কি হয়েছে, কারণ সংসারটা একটা ম্যানেজমেন্ট সামহাও। জি,
তারপর মানে হুট করেই যেহেতু শেষের দিক দিয়ে আমাদের বিয়ে হয়েছে, একটা বছর কেটে গেল, এক বছর মানে কয়েক মাস আমাদের কাছে। তারপর থেকে আমি নেক্সট ইয়ার মানে 2005 থেকে শুরু করলাম গোনা, যে জানুয়ারি থেকে শুরু হয়েছে। তাদের মানে কলেজ থেকে, রাজশাহী মেডিকেল কলেজ থেকে প্রতি বছরে একটা পিকনিক হয় ডক্টরদের জন্য। তো ওইখানে তার অনেক ফ্রেন্ড সার্কেল, বান্ধবীরা, ছেলে মেয়ে সবাই যাবে। তো এখানে অ্যালাউড ছিল যারা ম্যারিড তারা তাদের ওয়াইফকে নিয়ে আসতে পারে, বা যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তাদের ছেলে মেয়েদের নিয়ে আসতে পারবে। উনি যখন এসে বললেন যে এখানে আমাদের পিকনিকের অনুষ্ঠানটা হবে, সবাই দূরে যাবে, সরকার থেকে একটা বাস দিয়েছে, সবাই যাবে, আমারও ভালো লাগছে যে তাহলে আমিও যাব, ডাক্তার ওয়াইফ হিসেবে দেখা হবে, সবার সাথে কথা হবে। তো উনি আমাকে বললেন না আমি যাব না। আমি বলছি কেন, আমি তো অলরেডি ড্রেস সিলেক্ট করছি যে যাবো একটা, তুমি তো বলছো হবে। বলতেছেন যে হবে বলেছি কিন্তু তোমাকে নিয়ে যাব এটা তো বলি নাই। আমি বলছি যে এটা কি হইল, নিয়ে যাবে না? আমি বলছি যে নিয়ে যাবা না? বলছে যে তাহলে আমিও যাব না। আমি কেন, চলো একসাথে যাই। আমি তো বলি নাই তুমি যেও না, একসাথে যাই, দেখা হবে। কই না, ডাক্তারদের মাঝে আমি বিয়ে করেছি, তুমি তো নন মেডিকেল, তো সবাই জিজ্ঞাসা করলে অনেক সময় থাক ওরা হাসাহাসি করবে, কি দরকার। আমি কই তুমি তাহলে কি দেখে পছন্দ করে গে, তাহলে তোমার তো উচিত হয়নি বিয়ে করা, এটা নর্মালি বলতেছি। সে বলতেছে যে বিয়ে করছি, আমার ভাল লাগছে, তোমার চেহারা দেখে আমার ভাল লাগছে। আর আমার মনে হয়েছে, উনি তখন বলেই দিলেন যে আমার মনে হয়েছে আমি অনেক কিছু পাবো এই ফ্যামিলি থেকে, আমি হেল্প পাবো। তখন আমি তাকে জিজ্ঞাসা করে ফেললাম কেমন হেল্প,
হোয়াট ইজ হেল্প। এই প্রশ্নটা রেখে আমরা একটা বিরতিতে যাই। প্রিয় শ্রোতা, সংসার একটা অনেক বড় যুদ্ধক্ষেত্র। যারা সংসার করছেন এবং বিশেষ করে যারা 20-30-40-50 বছর পার করে দিয়েছেন সংসার, এরকম পাওয়া খুব মুশকিল। 50 বছরের সংসার জীবন হয়তো অতক্ষণ বেঁচে থাকে না, তবে থাকে, দুই একজন দেয়ার আছেন। এই যে 20-30 বছর যাবৎ যারা সংসার করেন, এদের সেলিব্রেশনটা অনেক বড় করে হওয়া উচিত। বড় করে হওয়া উচিত এই কারণে যে এই লম্বা সময় ধরে তারা নিজেদেরকে মানিয়ে নিয়েছেন। এবং এটা ঠিক যে একটা মানুষের সম্পর্কে থাকা, মানে রিলেশনশিপে থাকা, ফ্রেন্ডশিপে থাকা বা প্রেমে থাকা, যেটাই বলি না কেন, সেটা আর সংসার দুটোই কিন্তু অন্যরকম আলাদা বিষয়। কারণ দুটো মানুষ যখন কাছে আসেন, ওই যে উনি যেটা বলছিলেন যে ফিলিংসের জায়গাটা, অনুভূতির জায়গাটা, একটা স্বপ্নের জায়গাটা, একটা ইলিউশনের জায়গাটা, ওই ইলিউশন জায়গাটা তখন থাকে না, ওটা যখন বাস্তব হয়ে ধরা দেয় এবং সেই বাস্তবতা আর মনের স্বপ্নের জায়গাটা যখন বিপরীতমুখী হয় তখন শুরু হয় অন্যরকম একটা যুদ্ধ। সেই যুদ্ধে কাউকেই পাওয়া যায় না, ইনফ্যাক্ট পাশে কাউকে পাওয়া যায় না ইনফ্যাক্ট এই কারণে যে আমাদের পারিবারিক শিক্ষাটা এরকম না যে আমরা একদম ভেতরে গূঢ় মানে নিগূঢ় বিষয় যেটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কেউ ডিসকাস করার মতো থাকে, এবং এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের সমাজে অনেক কথা হচ্ছে, ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, মেয়েরাও অনেক নিজেদের ভয়েস রেইজ করছেন, এবং আমার মনে হয় যে এই বিষয়গুলো সাইকিয়াট্রিক অ্যাঙ্গেল থেকে আরও বেশি পরিমাণে ডিপলি ব্যাখ্যা হওয়া প্রয়োজন। কারণ দুজন মানুষ যখন সংসার করেন তখন দুজন মানুষের চলতে ফিরতে যে বিভিন্ন রকমের সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য সেরকম ইনস্টিটিউট থাকা উচিত, সেরকম লেখাপড়া থাকা উচিত, সেরকম প্রতিষ্ঠান থাকা উচিত যেখানে গিয়ে মানুষ নিজেদের কাউন্সিলিংগুলো নিতে পারে। আমরা গেস করছি যে এই সংসারটা হয়তো ভবিষ্যতে আমরা যা শুনবো সেটা আরও বিপরীতমুখী হয়েছে, কিন্তু সবসময় যে কথাটা বলি, জীবন গল্পে আসলে কখনোই কোনো অনুমান করবেন না, কারণ এর পরের বাকি এসে আপনি জানেন না কী ওয়েট করছে। ছোট্ট একটা বিরতি, আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা সবাই শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিপ্রিয়া আপনার সাথে রয়েছে, এবং এই যে ভদ্রমহিলা আজকে আমাদের এখানে এসেছেন খেয়ালি রাজশাহী থেকে, তার পুরো অনুষ্ঠানের ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি আমার ইউটিউব পেজে দিয়েছি, www.youtube.com/rjkipriyafm। আমি আবারও বলছি www.youtube.com/rjkipriyafm। আর জি কিপ্রিয়া নামে আপনি পেজটি পাবেন, ওখানে গেলে আপনি ওনাকে দেখতে পাবেন ভিডিও। ওকে, চলে আসুন প্লিজ, এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। যাবার আগে বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি, শুনছেন আর জি কিপ্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন RJ Kibria-র সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি। কথা আর বাড়াচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমার গেস্ট যিনি আছেন খেয়ালি তার কাছে। জি, যেখানটা আমি ছিলাম, তারপর বলুন কি হল?
তারপর উনি হেল্প চাইছিলেন, তো আমি তখন ওনাকে বললাম যে হোয়াট ইজ হেল্প, কেমন হেল্প? তো উনি বললেন যে দেখো, আমি তো আমার বাবা, তার বাবা অনেক জায়গায় বিয়ে করছিলেন, তার বাবার অন্য জায়গায় সংসার ছিল, তো ওনারা অ্যাকচুয়ালি চাচাদের হেল্পে, চাচাদের বাসাতে পড়াশোনা করে এতদূর আগাইছে। তারা সবাই ওয়েল এডুকেটেড, সবাই ইঞ্জিনিয়ার, সবাই ডক্টর। তো উনি বললেন যে অনেক হেল্প নিয়ে বড় হয়েছে, আমার মায়ের স্বপ্ন ছিল যে আমাকে একটা বড় ক্লিনিক করে দিবে আর আমি আমাদের বাসাটা অনেক বড় করব। তো ঢাকাতেই স্থায়ী তাদের জমি জমা আছে, সেখানে তাদের বাসা। তো উনি বললেন যে আমাকে হেল্প করতে হবে, তো আমার একটু ভয় লাগতেছে, হেল্প মানে এটা যৌতুক চাচ্ছে মেবি। তো আমি বলতেছি যে এটাকে তুমি যৌতুক চাচ্ছ? বলছে না না, এটা যৌতুক কেন হবে, হেল্প মানে তোমার হেল্প চাচ্ছি। আমাকে কেমন হেল্প? বলছে তুমি আমাকে সাপোর্ট করবা। আমাকে, আমি তোমার ওয়াইফ, অবশ্যই সব রকমের সাপোর্ট তুমি আমার কাছ থেকে পাবা। তখন বলছে যে আমাকে আর্থিক সাহায্য করতে হবে। উনি কথাটা এইভাবে ভদ্রভাবে বলছেন, উনি বলছেন আমাকে একটু আর্থিক সাহায্য করতে হবে। আমি কই ঠিক আছে, তুমি বাবার সাথে কথা বলো, আমার আব্বাকে বলিও। তুমি বলতে পারবা না? আমি কই যে আমি কি বলবো, এলোমেলো হয়ে যাবে, হয়তো আমি তাদের বুঝিয়ে বলতে পারবো না। তো তোমার কথাটা বড়দের সাথে, তুমি সেভাবে, তুমি একজন শিক্ষিত মানুষ, সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা। তো এই কথাটা যখন বললাম তখন উনি বললো যে ঠিক আছে, সময় হোক, আমি চলে যাওয়ার আগে তোমার বাবা মায়ের সাথে বসবো। মানে ওনার ট্রেনিং শেষ হয়ে গেল, উনি যেদিন চলে যাবেন তখন বলবেন। তো 2005 ওনার অগস্টে ট্রেনিং শেষ, তো উনি চলে আসবেন ঢাকায়, তারপরে আমাদের উঠায় নেওয়া যা হবে হবে।
ইন দ্য মিন টাইম ওর ফ্যামিলি থেকে কেউ আসেনি আপনাদের এখানে আপনাকে দেখতে বা কেউ করতে আসেনি?
না না, যেহেতু বাবা ছিল না, তো পরবর্তীতে ধীরে ধীরে বুঝলাম যে এটা নর্মাল, এদের ফ্যামিলিতে এটা নর্মাল, কারণ মায়ের তেমন একটা অবস্থান তাদের জীবনে এটাই আসছে যে তার মা মানে ধর্মীয় অনুশাসন অনেক পালন করেন, একদম 24 ঘন্টায় নামাজে আমার শাশুড়ি বসে থাকেন, কোরআন নামাজ খতম এইসব নিয়েই উনি অনেক ব্যস্ত। দারুণ মজার ব্যাপার যে আমার শ্বশুর যে সময় বিয়ে করেন উনি ইঞ্জিনিয়ার ছিলেন খুলনাতে, তো যখন ওনারা সরকারি কোয়ার্টারে থাকতেন তখনই আমার ননাস প্রেম করে আমার এই নন্দায়ের সাথে বিয়েটা হয়েছে ভেগে। যে সময় আমার শ্বশুর বিয়ে করেছেন সে সময় আমার ননাসও বিয়ে করেছেন, তো এত কিছুর পর এখন হুজুর যা হোক হয়ে গেছেন হুজুর, ওকে ঠিক আছে নো প্রবলেম, মানুষ চেঞ্জ হয়। তো ওনার একটা আপত্তি ছিল যে মিঠু কেন একা একাই মেয়ে দেখে বিয়েটা করলো, আমাকে জামাই হিসেবে আমি তো বংশের হেড, আমাকে নিয়ে আসা কেন হলো না? উনি মনোক্ষুণ্ণ, উনি রাগ, উনি কথা বলবেন না, আর উনি যদি আমার জামাইয়ের সাথে কথা না বলেন তাহলে আমার শাশুড়িও মানে একটু সহজভাবে আমাকে মেনে নেবেন না। তারপরে এভাবে তার ফ্যামিলি থেকে মানে একটু দলাদলি চলতেছে যে তারা আসবে কি আসবে না, নিবে কি নেবে না। তো আমার জামাই চলে যাওয়া প্রস্তুতি চলতেছিল মানে একটা মাস, যে শেষের মাসটা চলতে চলতে মানে সে সব কিছু গুছাচ্ছে, সে তার ক্লিনিকে কাজ করতেছে, এখান থেকে যে টাকাটা সে আমাকে বলছে যে দেখো এখন তো তোমার কাছে বেশি আসতে পারবো না, আমি একটু ক্লিনিকে সময় দিই কারণ এখান থেকে সার্টিফিকেট পাবো এবং বেশ কিছু টাকা পাবো, এই টাকাটা দিয়ে বাসায় নিয়ে যাবো। সে অলমোস্ট সে 1.5 লাখের মতো সব মিলিয়ে তার টাকা সে গুছাইছে। তো আমার হাজব্যান্ড বললো যে আমি কিছু টাকা ইনকাম করতেছি তো এটা বাসায় নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে নিয়ে যাও সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে হুট করেই জানলাম যে শেষের একটা মাসটা তো অনেক কিছু জানতে পারছি, হুট করে যখন সে আমার বাসাতে আসতো সপ্তাহে একদিন বা দুই দিন, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য অথবা ওভারনাইট, তো যদি কখনো দুপুরে আসতো কিছুক্ষণ থেকে বৈকালবেলায় চলে যেত, তখন সে আমার সঙ্গে আছে, এই সময়তে কল আসে বারবার, তার কিন্তু মোবাইল আছে, কল আসে, আমি আগে বলছি আমার মোবাইল ছিল, কল আসে কল আসে, তো উনি কল কেটে দেন কেটে দেন কেটে দেন। আমি তখন বলতাম যে কল রিসিভ করো, তো হয়তো তোমার কোনো ফ্রেন্ড বলছে হ্যাঁ ডক্টর রেমন নামে বা অন্য কোনো ডক্টরের নাম দিয়ে সেভ করা, তো উনি কেটে দিতেন, আমি বুঝতাম না, আমি তো মনে করি হ্যাঁ ফ্রেন্ড সার্কেল ডাক্তার মানুষ থাকতেই পারে ডাকতেছে, উনি কাটতে কাটতে এক সময় পুরো মোবাইল বন্ধ করে দেয়। আমি বলি যে তোমার ফ্রেন্ড ফোন করতেছে কেটে দিচ্ছ বা সাইলেন্ট করে রাখো, কিন্তু ফোন বন্ধ করে দিলে অনেক পেশেন্ট তো ফোন দিবে তোমাকে এখন ডিউটির সময়, থাক থাক বাদ দাও। তো আমার ভিতর থেকে কেমন জানি বলে না মেয়েদের একটু সিক্স সেন্স একটু বেশি থাকে, তো আমার কেমন জানি খটকা লাগতো, আমি দেখতেছি আমি সন্দেহ করি না কিন্তু বলতেছি সন্দেহ করি না কিন্তু কেমন জানি খটকা লাগতেছে তার অ্যাটিটিউডে। সে কেটে দিচ্ছে মোবাইল বন্ধ করে দিচ্ছে, তার ফ্রেন্ড তো ফোন করে আমার সামনে রিসিভ করে, তো সে যখন ওয়াশরুমে বা বাইরে কোথাও একটু কিছু সময়ের জন্য যাইতো এটা চোরামি বলতে হয় এটা অভদ্রতা বলতে হয় কিন্তু আমি সেই অভদ্রতা করেছি, তার মোবাইলটা অন করে এটা জানি না ওয়াইফরা করে কিনা, সেটাই ফার্স্ট আমার ছিল যে তার নাম্বার চুরি করা যাকে বলে, তার সেই নাম্বারগুলো আমি চুরি করছি, ডায়াল নাম্বার বা রিসিভ অত ভালো করে বুঝি না মোবাইল চালানো, তারপর তার ডায়াল আর রিসিভ এরকম নাম্বারগুলো একটুকে নিয়ে তাড়াতাড়ি আবার মোবাইল বন্ধ করে রেখে দিয়েছি, এই অন্যায়টা করছি কিন্তু করাটা আমার মানে আমার জন্য সুখকর হয় নাই, হয়তো অনেক কিছু না জানাই বেটার আমার জন্য ছিল। তো আমি তখন সেই নাম্বারটুকে নিয়ে বললাম যে মোবাইল নেই, সো এটা বাইরে গিয়ে আগে দোকান এখনো আছে কিন্তু এখন সেটা নেই, বাইরে দোকানে গিয়ে মোবাইলের দোকানে গিয়ে টাকা দিয়ে মোবাইল নিয়ে কথা বলতে হইতো, এখন আর মনে হয় সেটা হয় না। তো আমি দোকানে গেছি, মাকে বলছি মা কিছুক্ষণের সময়ের জন্য বাইরে থেকে আসতেছি, আমি বাইরে গিয়ে টাকা দিয়ে মোবাইলের দোকানে গিয়ে তখন নাম্বার ডায়াল করে, যখনই নাম্বার ডায়াল করছি ওই ওই পার্ট থেকে আমার কাছে একটা আওয়াজ আসে মেয়ের, তখন আমি থ হয়ে গেছি, ডাক্তার রেমন মেয়ে? তারপর আমি বলছি হ্যালো আপু আসসালামু আলাইকুম, তখন বলছে ওয়ালাইকুম আসসালাম, জি আপু আপনি, আমি একটা মানে অন্য একটা নাম বলছি, আপু আপনি এই না? বলছে না আমি রেনু, আপু আপনি জায়গাটা কোথায় ছিল? আপু আপনি না বলছিলেন আমাকে ফোনে, আমি ভুলে গেছি, আমি জাস্ট বানিয়ে বানিয়ে আন্দাজেই কথা বলতেছি তার সাথে, মেয়ে মানুষ কথা বলাই যায়, আপু আপনার এখানে আসতে চাইছিলাম, আপনি ঠিকানাটা যে কী বলছিলেন আমি ভুলে গেছি, আপু আরেকবার বলবেন, কেন ভার্সিটি এত নম্বর হল, সে যাক হলের নাম বলছে। আমি তখন ফাঁস করে ফোনটা তার নামটা শুনে তার প্লেসটা শুনে আমি লোকেশন শুনে আমি কেটে দিয়েছি, কেটে দিয়েছি, তখন আমি পুরা থ হয়ে গেলাম যে আমার হাজব্যান্ডের হয়তো বা কোনো মেয়ে বান্ধবী আছে এবং সেটা বান্ধবীর চাইতে একটু বেশি, সে ডক্টর রেমন না, সে একটা রাজশাহী ভার্সিটিতে পড়া একটা ম্যাথের সাবজেক্টে পড়া একটা মেয়ে বান্ধবী, তো তার সাথে অ্যাজ ইউজুয়াল থাকবে মেডিকেল স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব। এভাবে একটা মানে ভার্সিটির মেয়ের সাথে নিশ্চয়ই এটা রিলেশনশিপটা অনেক গাঢ় আসে, যেহেতু নামটা চেঞ্জ করে আসছে আমার খুব খারাপ লাগছে। আমি ওনার ক্লিনিকের সাথে সাথে চলে গেলাম, বাসায় ফেরত নাই সে, আমি সে বাইরে থেকে দোকান থেকে আমি তার ক্লিনিকে চলে গেছি। গিয়ে হুট করে আমাকে দেখে সে শক্ত হয়ে যায়, তুমি এখানে আমাকে ফোন দিয়ে আসলে না, কেন আসছে, কি ব্যাপার? আমি কই তোমার সাথে একটু কথা আছে, বসো। বসায় রাখছে আমাকে, তারপরে তার অনেক পেশেন্ট ছিল, সে একটার পর একটা রুগী দেখতেছে, আমি বসে রয়েছি। বসে থাকতে থাকতে অলমোস্ট 2 ঘন্টার মতো হয়ে গেছে, অনেক রাত হয়ে যাচ্ছে, তো রাত হয়ে যাচ্ছে, আমি সন্ধ্যা 7টাতে গেছি, 2 ঘন্টা হয়ে গেছে। আমি বলছি যে এখন পর্যন্ত সে আসে না সময় দিন, আমি তো তাকে বাসায় নিয়ে গিয়ে তার সাথে আমি কথা বলতে পারবো না, কারণ হয়তো বা এই সাবজেক্টে কথা বলতে লাগলে আমার মা বাবা কিছু জানতে পারবেন, এটা ঠিক হবে না, শুভকর হবে না। তো আমি তার জন্য ওয়েট করতেছি যে সে আসবে, আমার সাথে কথা বলবে, হয়তো বা সে কিছু বুঝতে পারছে। আমি কিভাবে কথাটা উঠাবো আমি নিজে বুঝতেছি না। পরে উনি আসছেন, ওনাকে আমি বললাম যে রেনু নামের কাউকে কি চেনো, রেনুকে তুমি রেমন নাম দিয়ে সেভ করছো, এই সেই রেমন, ডক্টর রেমন? তখন সে বলতেছে যে এই কথা এখানে বলার জন্য তুমি আসছো, এটা তো তুমি বাসায় আমাকে জিজ্ঞেস করতে পারতা। আমি বলতেছি যে আমি তো শিওর ছিলাম না যে তুমি বাসায় যাবা কিনা, আমার খারাপ লাগতেছে, আমি টোটালি কাঁদতেছি, অথচ সে আমাকে এমন ভাষায়, মানে কড়া ভাষায় সে আমাকে কথাটা বলতেছে, হ্যাঁ, যেন আমি একটা অপরাধ করছি, আমি একটা মেয়ে মানুষে কেন ঘরের বউ হয়ে ক্লিনিকে আসলাম, আমি অন্যায় করলাম। মানে তখন আমারও মনে হচ্ছে যে ঠিকই তো, আমার মনে বাসায় থাকা উচিত ছিল। তো আমার ভিতরে এত অস্থিরতা শুরু হয়ে গেছে যে প্রেমিকা, মানে এটা আমার কাছে শখ, প্রেমিকা আছে আবার মিথ্যা কথা বলতেছে। বাসায় চলে গেলাম, আমি বললাম যে তুমি তাহলে চলে আসো, বাসায় আমরা কথা বলবো। আমি বাসায় গিয়ে ওয়েট করতেছি, উনি রাতে আসছেন, খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু হয়েছে। পরে আমি কান্নাকাটি করতেছি, মানে ওনাকে বলতে পারছি না, কান্নাকাটি করতেছে যে তুমি আমাকে এভাবে ধোকা কেন দিতেছ, কে মেয়েটা তুমি আমাকে বলো। তখন সে বলতেছে এত কান্নার কি আছে, সে আমার এক্স লাভার। আমি তখন থ, আমি কই যে তাহলে আগে কেন আমাকে বলো নাই? তখন বলতেছে শুনবা, এসব কথা শুনতে হয়, বলো, সমস্যা নেই, সব বলো, আমি শুনবো। তখন সে ওই রাতে, সারাটা রাত আমার মনে আছে যে ভোর একদম 6টা বেজে গেল, সূর্য উঠে গেল, সব কিছু হয়ে গেল, কিন্তু তার কথা শেষ হইল না। আমি সারাটা রাত জেগে তার কথা শুনতেছি,
সব কিছু বললো।
একটা ওয়াইফ হিসেবে মানে মানুষ অনেক রিয়াক্ট করে যে হ্যাঁ কেন আগে হয়নি। আমার মাথার মধ্যে কখনো আসে নাই যে তার প্রেমিকা থাকতে পারে, কি তার একটা লাভার থাকতে পারে, বা এত কিছু হইতে পারে। সে আমাকে সারা রাত বললো তার কয়েকটা প্রেমিকা ছিল, কিভাবে তার আসছে, সে যখন তার চাচার বাসায় ছিল তখন প্রেমিকা ছিল, যখন সে এখানে অ্যাডমিশন নেয় তখন একটা যে ফার্স্ট গার্ল ছিলেন মেডিকেলের ওনার সঙ্গে থাকতো, তার সে তার প্রেমিকা ছিল কিন্তু মেয়েরা বিয়ে করতে রাজি হয় নাই। এভাবে সে এক নাগারে অনেক কথা সে বলে গেল। আর একটা মেয়ে ছিল, নাম ছিল অ্যানি, ডাক্তার মেয়ে, সে তার জন্য পাগল ছিল, সে তাকে ভালোবাসতো না, সে আর এক মেয়েকে ভালোবাসতো, তাকে পাত্তা দিত না। এই মেয়ের সাথে তার অনেক ইন্টিমেসি এত বেশি ছিল যে অলমোস্ট হাজব্যান্ড ওয়াইফ পর্যন্ত চলে গেছিল। তো ওই মেয়েটা আবার রাশের স্থানীয় ছিল, তার বাড়ি আবার ছিল আমাদের বাসার থেকে অল্প কিছু দূরে। তো এইসব অনেক কিছু মিলে সে যখন বলতে থাকলো, তারপরে আমার আমাকে বিয়ে করার আসল ঘটনা তার মুখ দিয়ে বের হয়ে আসলো। সে বলল যে আমি এই মেয়েটাকে, মানে তার ফার্স্ট যে ক্যাপ্টেন ছিল, মেয়েটাকে প্রেমের অফার দিয়েছিল, সে নাকচ করে দিয়েছে। পরে যে মেয়েটা, আর একটা ডাক্তার মেয়ে ভালোবাসছে, সে আমার হাজব্যান্ড আবার নাকচ করে দিয়েছে, কারণ সে সুন্দরী ছিল না, কিন্তু তার সাথে অলমোস্ট হাজব্যান্ড ওয়াইফের মতো রিলেশন এমনি এমনি হয়ে গেছিল। মেয়েটা একটু বেশি ছিল যে বিয়ে করবেই, আমিও ডাক্তার তুমিও ডাক্তার, কিন্তু আমার হাজব্যান্ড সুন্দরী খুঁজতেছিল, মানে এরকম মেয়ে যতই বান্ধবী হোক এগুলো সব হয়েছে অ্যাজ ইউজুয়াল, বাট আমরা বিয়ে করবো না। তারপরে যখন তার থার্ড মানে লাভ বলতে পারেন তার লাইফে, তো ভার্সিটির এই মেয়েটা রেনু নামের মেয়েটার সাথে তার অনেক দূর, মেয়েটা হাজব্যান্ড ছিল আমেরিকায়, মেয়েটা এখানে থাকতো, সে ঝিনাইদহের মেয়ে, তো রাজশাহী তো কেউ চেনে না, দুজন মিলে এমন ভাবে ঘুরতো যেন
হাজব্যান্ড ম্যারিড ছিল।
হ্যাঁ, মেয়েটা ম্যারিড ছিল।
আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মেয়েটার সঙ্গে সম্পর্ক কি আপনার বিয়ের আগে না বিয়ের পরে?
বিয়ের আগে।
বিয়ের আগে থেকে সম্পর্ক?
হ্যাঁ, আমি এই শেষের মাসে এগুলো জানতে পারছি, একটা মাসে। তো তারপরে বিয়ের আগে থেকে তার সাথে সম্পর্ক, এই মেয়েটার সাথে তার এতটা সম্পর্ক ছিল যে আমার হাজবেন্ড তার জন্য এতটা পাগল হয়ে গেছিল, বলছিল যে তুমি তোমার হাজবেন্ড আমেরিকায় আছে, তাকে তুমি ডাইভোর্স দিয়ে তুমি আমার সাথে বিয়ে করো, সে আনম্যারিড ছিল। ওই মুহূর্তে ওই এত বছর আগে তার এত মেন্টালিটি এমন ছিল যে সে একটা ডাইভোর্স মেয়েকেও বিয়ে করতে রাজি, মানে তার প্রেম এতটাই পাগল ছিল। আমি পরবর্তীতে যখন শুনলাম তখন আমার মনে হচ্ছিল পায়ের নিচে কিছু নেই, কারণ আমি এটা নিতে পারছিলাম না সেই মুহূর্তে যে তার প্রেমিকা ছিল, প্রেমিকা থাকে।
বিকজ অফ আপনার পাস্ট, বিকজ আপনি যেভাবে বড় হয়েছেন সেই জায়গাটা থেকে এটা নেওয়াটা খুব অস্বাভাবিক ছিল। দিস ইজ আ থিং প্রিয় শ্রোতা, কজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি দিস ইজ অ্যাবসলুটলি মোর দ্যান ড্রামা, টেলিভিশন নাটক কিংবা সিরিয়াল, উপন্যাস, সব কিছু সেগুলো বড়। এবং বড় এই কারণে যে এই এত এই ডিলেমাগুলো আমাদের সংসার জীবনের যে ডিলেমাগুলো বা আমাদের যে বড় হয়ে ওঠা বা আমাদের দুটো ছেলে মেয়ে যখন দুজন কাছাকাছি থেকে একটা একই সাথে একই রাস্তায় হাঁটা শুরু করে, দুই রাস্তা থেকে এসে এই দুই রাস্তার যে ব্যবধান, সেই ব্যবধান একটা রাস্তায় মিলিত হওয়ার পরে যে সংঘর্ষটা তৈরি হয়, সেগুলো নিয়ে আমাদের সমাজে খুব একটা লেখালেখি, খুব একটা পত্রপত্রিকা, খুব একটা মিডিয়া কিংবা খুব একটা গণমাধ্যমে আসে না। এবং যে কারণেই আমাদের এন্টারটেনমেন্টের জায়গাটা খুব বেশি বলা যেতে পারে একেবারেই এক ধরনের সীমারেখার মধ্যে তারা থাকে। এবং যেই রিয়েল লাইফ ড্রামাগুলো বা রিয়েল লাইফ যে ঘটনাগুলো আসে সেগুলো আসলে সামনে নিয়ে আসলে কেউই বলতে চায় না বা আমরা বলতে পছন্দ করি না বা প্রয়োজন মনে করি না। তো সেই জায়গাটা থেকে আমাদের এই জীবন গল্প অনুষ্ঠানের প্ল্যাটফর্মটা একদম ফুললি ডিফারেন্ট, কজ আমরা যেগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরি সেটা আপনারই জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার পাশের বাড়ির মানুষের জীবনে ঘটে যাওয়া, এবং এগুলো গণমাধ্যমে প্রচার হয় সেই জায়গাটা থেকে বিশ্বাস করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু নিজের জীবনে হয় সেটা বিশ্বাসযোগ্য। ঠিক আছে, সো ইটস ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ ফর আস অ্যাকচুয়ালি। যাই হোক, ওই জায়গাটা এবার নাই বা গেলাম, আমরা খুবই কৃতজ্ঞ যে মানুষ এসে এই কথাগুলো বলছে এবং আমরা বিশ্বাস করতে চাই যখন আমরা এই ধরনের ফিডব্যাক পাই। আপনারা নিজেরাও আমাদের ইউটিউব চ্যানেলে গেলে কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন যে অনেক ছেলেমেয়েরাই লিখে যে এই এই গল্পগুলো শুনে আমাদের নিজের জীবনটা আমরা পাল্টে ফেলেছি, এবং এরকম কমেন্টস আমি পাই, আমার খুব ভালো লাগে পড়তে যে আমার আজকের এই জীবন গল্পটা শুনে এরকম একজন লিখেছে যে আমার দুটো হাত ছিল না কিন্তু আমার দুটো পা ছিল না, আমি ভুলে গেছি আমার দুটো হাত না থাকার কষ্ট, দুটো পা না থাকার কষ্ট, এটা আমাদের অনেক বড় অর্জন। জি, আপনি যেটা বলছিলেন সেটা আপনার জন্য খুব স্বাভাবিক কারণ আপনি ওই পরিবেশে বড় হননি, আর তার জন্য এটা খুব স্বাভাবিক কারণ হয়তো সেই এরকম একটা পরিবেশে বড় হয়েছে, কিন্তু দুজন মিলিয়ে এখন সামনে দিকে কী ঘটনা ঘটেছে সেটাই আমাদের জানার বিষয়। বলুন, তারপর কী হলো?
তারপর সে বলতে থাকলো, আমি নিতে থাকলাম কথাগুলো। নেওয়ার পরে মানে আমার তো কিছু ছিল না যে আমি বলবো, কিন্তু সে বলল সেগুলো আমি নিতে পারছিলাম না, তবু নিতে হবে কারণ হাজবেন্ড।
প্রশ্ন ছিল যে আপনাকে সে কেন বিয়ে করেছে, সেটা তো সে বলল।
হ্যাঁ, আমার প্রশ্ন এটাই ছিল। তখন সে আসল কথাটাতে আসলো যে এই মেয়েটাকে যখন ভার্সিটির এই মেয়েটাকে যখন সে বিয়ের অফার দিল তখন সে না করছে, এবং একসময়তে আমার হাজবেন্ড তার পেছনে ঘুরতে 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 এতটা সময় ব্যয় করছে যে শেষে মনে হলো যে এই মেয়ে তো আমাকে কোনোভাবে পাত্তা দেয় না, তা ঠিক আছে তাহলে আমি অন্য জায়গায় ইনভলভ হয়ে যাই, একদম বিয়ে করে দেখাই দিই যে তার চাইতে একটা ভালো মেয়ে পাইছি,
সুন্দর একটা মেয়ে পাইছি। এটা ওয়ান কাইন্ড অফ রিভেঞ্জ,
যেটা আমাদের সমাজ জীবনে অসম্ভব চ্যালেঞ্জ বলতে পারেন, যে তার একটা চ্যালেঞ্জ ছিল।
রাইট, আমরা একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ঠিক রাত একটায় ফিরবো এবং রাত দুটো অবধি থাকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, এবং গল্পের গভীরতা শুরু হবে রাত একটার পরে আসল যে জায়গাটায় উনি দাঁড়িয়ে আছেন আজকে, ঘাত প্রতিঘাত সবকিছু মিলিয়ে সেটাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। এটা নিয়ে ফিরে আসছি, আশা করছি আমার সাথেই থাকবেন। আপনারা যদি আজকের এই গেস্টকে বা আমাদের এই অনুষ্ঠানটাকে ভিডিও আকারে দেখতে চান, চলে আসবেন আমার ইউটিউব পেজে www.youtube.com/rjkibriaefm rjkibriaefm। এই চ্যানেলটিতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ওখানে আমাদের আজকের অনুষ্ঠানের ছোট্ট একটা ভিডিও ক্লিপস দেওয়া আছে। আর একই সাথে এই পুরো অনুষ্ঠানটি আপনারা ডাউনলোড করতে পারেন বা আমাদের পুরনো অনুষ্ঠান সহ আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে, সেটা আপনি ইউটিউবে গিয়ে ঢাকা এফএম নামে সার্চ করলেই পাবেন, ওখানে সবগুলো ভিডিও দেওয়া আছে এবং আজকের অনুষ্ঠানটাও পাবেন। ছোট্ট একটা বিরতির পর ঠিক রাত একটায় আমি আর জি কিবরিয়া ফিরে আসছি। তবে যাবার আগে আরেকটা কথা একটু বলতে চাই, যেটা বারবারই বলছি, সেটা হচ্ছে সিচুয়েশনটা যখন নিজের মতন না এবং মন যখন বসে না কোনো কাজে, হঠাৎ করেই কোনো কোনো ফুড আমাদের মনটাকে কিন্তু ঠিক করে দিতে পারে, যেমনটা হতে পারে কাঁচা আমের সাথে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড ক্যারেক্টার। ছোট্ট একটা বিরতি,
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন,
lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমাদের সঙ্গে রয়েছেন খেয়ালি। খেয়ালি এসছেন সুদূর রাজশাহী থেকে তার জীবন গল্পটা বলার জন্য এখানে। অনেকেই হয়তো তার সঙ্গে যোগাযোগ করতে থাকবে, করতে চাইবেন ইনফ্যাক্ট তার এই জীবন গল্পটা শোনার পরে। আমি ডেফিনেটলি শিওর যারা যোগাযোগ করতে চাইবেন, আমরা একটা ব্যবস্থা অবশ্যই করব উইথ হার কাইন্ড পারমিশন, ইফ শি ওয়ান্টস অ্যাকচুয়ালি। সো এরকম একটা ব্যবস্থা থাকবে, সেটা আপনার অনুষ্ঠানের শেষে গিয়ে আমি অ্যানাউন্স করবো। আশা করছি আমার সাথেই থাকবেন। ওকে, যেটা বলছিলাম খেয়ালি, আপনি যেখানটাই ছিলেন যে আপনি জানতে পারলেন যে তার এরকম একটা পাস্ট ছিল এবং সে মূলত রিভেঞ্জ নেবার জন্যই মূলত আপনাকে বিয়ে করেছে, যাতে করে ওই ভদ্রমহিলা দেখে বুঝতে পারে যে তার ওয়াইফ অনেক বেশি সুন্দর, ইভেন তার থেকেও বেশি সুন্দর। ওকে, তারপর
আমি কথাটা শুনে এত বেশি রিয়্যাক্ট করতে পারি নাই, যদিও বা অনেক কাঁদছি কিন্তু কোনো রিয়াকশন দিতে পারি নাই, কি বাজে কথা বলতে বা গালি মন্দ দিতে, শুনে গেছি বাস, শোনা শেষ। একদিন এইসব ঘটনার পরে একদিন আমি যখন উনি চলে যাবেন তো ওনার জন্য কমপ্লিট স্যুট কমপ্লিট বানানোর জন্য আমার বাবা যখন সবকিছু টাকা পয়সা দেয় ওনার চয়েসে সবকিছু কেনার জন্য, তারপরে উনি বলছে না দিতে হবে না। আমরা বলছি যে চলে যাওয়ার সময় তো একটা দিতে হয়, উনি নেবেন না। একটা গোল্ড, বিয়ের সময় একটা গোল্ড রিং দেওয়া হয়, চেন দেওয়া হয়, সেগুলো আমাকে ফেরত দিয়ে দিয়েছে, এবং তাকে একটা গোল্ড ওয়াচ দেওয়া হয় যেটা আমার চাচা বাইরে থেকে আনছিলেন, তো সেটাও সে নেয় নাই, পরবে না, মানে গোল্ডেন ওয়াচ সে পরবে না হাতে। তো তাকে নিয়ে যখন টেলার্সে যাওয়া হয়, নিয়ে যায় আমি, তো তার ফ্রেন্ডের বাবা আমাকে দেখে বলছে ও এটা সেই মেনা আমাদের বাসায় নিয়ে আইস একে, মানে তার এর সাথে। তখন আমার জামাই বলছে এটা আমার ওয়াইফ, তো বলছে ও সেই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে, বাহ ভালো তো, সুন্দর তো তোমাদের দুজনকে মানাইছে। তো উনি এই কথা বলে চলে গেছেন। আমি ওনাকে পরবর্তীতে বাসায় এসে আমার মাথার মধ্যে একটা কথাই ঘুরতেছে, উনি বুঝতে পারছেন যে আমার এই কথাটা খটকা লাগছে, মানে আমি এতটা বোকা না যে এটা প্রশ্নটা রিটার্ন তাকে করবো না। উনি উসকুস করলেন বাইরে, পরে বাসায় এসে আমি তাকে আস্তে করে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে তো আগে কখনো দেখেন নাই বিয়ের আগে, আমি তোমার সাথে কখনো ঘুরি নাই, কোন মেয়েকে বললো বুঝলাম না, তোমার কি কোনো ফ্রেন্ড, কোনো মানে তোমার মেডিকেল স্টুডেন্ট এরকম কেউ হবে? বলছে যে না, এটা রেনু। আমি তখন আরেকটু পড়ে গেলাম মাথার উপর, বাদ এটা কি বললো, মানে তার সঙ্গে সে এই জায়গাতেও আসছে এবং তার ফ্রেন্ডের বাবাও দেখছে। তখন বলছে তোমার ফ্রেন্ডের বাবাও সেমিকে দেখছে, তুমি ফ্লাশ করছো এগুলো ফ্যামিলি মানে মানুষদের দেখাইছো? বলছে যে হ্যাঁ, এই মেয়েটার সঙ্গে তো আমি ঢাকাতে অনেকবার গিয়েছি, মেয়েটাকে বাসায় থুইতে, মানে তার চাচার বাসায় থুইতে মেয়েটাকে নেমে অনেকবার ট্রেনে জানিয়েও করছি।
একটা বিষয় একটু আমি ইন্টারাপ্ট করছি, একটা হচ্ছে যে সে আপনাকে সমস্ত কিছু বলে ব্যাপারটা কি অ্যাপোলজির পর্যায়ে নিয়ে গিয়েছিল যে না আমার জীবনে এগুলো ভুল, এখন যা আছে তুমি আমার সবকিছু, সো সামনের দিকে আমরা আগাই, ব্যাপারটা এরকম ছিল নাকি জাস্ট আপনাকে বলার জন্যই বলা, কিন্তু সেগুলো সে খুব ডেসপারেটলি মুভ করতেছিল বিকজ হি ইজ এ ডক্টর?
সে এগুলো আমাকে বলে যে অনুতপ্ত, সেই জন্য বলা না, জাস্ট সে গর্ববোধ করতে এগুলো বলে। উনি গর্বভাবে নর্মালি বলে যাচ্ছেন, আমি নর্মালি বোকার মতো বসে বসে শুনতেছি, তো আমি শুনে যাইতাম কথাগুলো। তারপরে কেমন লাগতো যে আসলে মেয়েটা খুব ভাগ্যবতী ছিল যে তাকে ভালোবাসছে, অ্যাকচুয়ালি আমার সাথে বিয়েই করছে, ভালোবাসাটা মেবি আমার জন্য হয় নাই। ঠিক আছে, ওইখান থেকে আমি খামোশ হয়ে গেলাম। পরে উনি বিয়ের পরেও যে ওই মেয়ের সাথে দেখা করছে, এতে এই কথায় কথায় সে বলে ফেলছে যে আমার বিয়ের পরে মেয়েটা আমাকে বারবার ফোন দিতেছিল, আমি তার সাথে যোগাযোগ করতেছিলাম না, তখন মেয়েটা বুঝতে পারছে, তখন বলছে যে তোমার লাইফে কি কেউ কোনো নতুন মেয়ে আসছে? তখন আমি বলি যে হ্যাঁ আমি বিয়ে করেছি। তখন মেয়েটা অনেক শক হয়ে যায়, তখন আমার নাকি ছবি দেখাইছে একটা এক কপি ছবি দেখাচ্ছে, দেখে বলছে এটা আমার ওয়াইফ। তখন সে মেয়েটা নাকি অনেক কান্না করেছে, তার সাথে দেখা করতে এসে অনেক কান্না করে পরে মেয়েটা চলে গেছে। এরপর থেকে নাকি মেয়েটা নিজে থেকে যোগাযোগ করতো না, বাট আই ডোন্ট নো সে যোগাযোগ করে কি করে না। কিন্তু বিয়ের পরে তারা যে দেখা করছে এটা আমার কাছে খুব অবাক লাগছে। আর একবার সে মানে বিয়ের কিছুদিন পরে যখন রোজা ছিল, তখন আমার হাজব্যান্ড আমার কাছে অনুমতি চাচ্ছে যে আমি ইউনিভার্সিটিতে কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে রোজার ইফতারি করতে যাব, তুমি কি অ্যালাউ করতেছো? আমি বলছি যে হ্যাঁ যাবো না কেন, আমি জানি না ইউনিভার্সিটিতে ইফতারি করতে মেয়েটার সঙ্গে গেছে বিয়ের পরেও। যাই হোক, সে বিয়ের পরেও রিলেশনশিপটা মেনটেন করে চলে গেছে। তো আমার কাছে মনে হয়েছে এটা বোধহয় নর্মাল, ডাক্তার মানুষ করছে করুক, আমার কাছে এটাই মনে হয়েছে নর্মাল ডাক্তার। ঠিক আছে, উনি যখন এরকম করলেন, শেষে যখন সবাই ফেয়ারওয়েল দিতে চাইলো, ফেয়ারওয়েল দেওয়ার পরে আমাকে নিয়ে যাওয়া হলো, আমাকে বললো, নিয়ে যাওয়া হয়নি, আমাকে বলছে যে তুমি অমুক রেস্টুরেন্টে চাইনিজে চলে আসবা। আমি গেলাম, রেডি টেডি হয়ে গেলাম, তার সমস্ত বন্ধুরা আসছে, বান্ধবীরা আসছে, সবাই বসে আছে, খাবার দেওয়া হয়েছে, সার্ভ হয়েছে। আমার হাজবেন্ড যে একটা, আপনারা সাধারণত দেখেন যে একটা হাজবেন্ড সবসময় তার ওয়াইফকে ফার্স্ট টাইম যখন তার ফ্রেন্ড সার্কেলের সাথে পরিচয় করে দেয়, ইন্টারাকশনটা এমনভাবে হয় যে শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড শি ইজ খেয়ালি কি সে এটা করে সেটা করে এটা বলে, উনি এমন কিছুই বলেননি, বলছে আসো বসো এখানে। ওনার দিকে সত্যি এটা ভাবি, ভাবির সাথে পরিচয় করাই দে, হ্যাঁ হ্যাঁ এটা তোদের ভাবি, ভাস হয়ে গেল। তারা আমাকে ফুল দিল, আমার হাতে অনেকগুলো ফুলের তোড়া ছিল। তারপরে সেখানে যখন খাওয়া দাওয়া শুরু করা হলো, আমি আমাকে বসানো হয়েছিল মেয়েদের সাইডে আর তারা বসছিল ছেলেদের সাইডে। খাবার যখন সবার প্লেটে দেওয়া হচ্ছিল, আমি একটু এমন যে মানে হুট করে, এখনো হুট করে কোনো খাবার নিজের পাতে তুলে নিতে পারি না, মানে কেমন হেজিটেশন আছে ভেতরে, যদি কেউ তুলে দেয় তাহলে নেওয়ার সাহস করি। আমি একটু বসেই আছি, ভাত প্লেটে ওরা সার্ভ করে গেছে, তো ছেলেগুলা মেয়েদেরকে খাবার তুলে দিচ্ছে। তারপরে আমি দেখলাম যে আমার হাজবেন্ড তার যে রাজশাহীতে এসেই যে তার ফার্স্ট মানে গার্ল ছিল তার ক্লাসমেট, তাকে ভালোবাসতো, কিন্তু সে তাকে রিফিউজ করে দিয়েছে যে না তোমাকে ভালোবাসবো না, সেই মেয়েটার প্লেটে সে খাবার সুন্দর আমার সামনে বসে বসে উঠাই দিচ্ছে। তা আমার মনে হচ্ছে যে এটা মনে হয় নর্মাল, কারণ বান্ধবী দিচ্ছে খাওয়াচ্ছে, কিন্তু আমার কাছে মনে হলো আমি মনে বউ মনে তুলে দিতে হয় না।
আমি জানি না, আমি মন্তব্যটা করতে বাধ্য হচ্ছি। আমি সবসময় বলি যে জীবন গল্পের একটা মারাত্মক সীমাবদ্ধতা হচ্ছে ইটস আ ওয়ান সাইডেড স্টোরি। এখানে যিনি এসে বলেন তিনি তার গল্পটাই বলেন, আপনি যদি বিশ্বাস করতে চান তাকে বিশ্বাস করতে হবে অন্ধের মতো। সো বলার জায়গা থেকে হয়তো বা ওনার হাজব্যান্ড এখানে যদি উপস্থিত থাকতেন সেই সময়ে, যিনি যার সম্পর্কে বলছেন তিনিও হয়তো বলতে পারতেন বিষয়টা কীরকম ঘটেছে। তবে আজকে যিনি বলছেন খেয়ালি তাকে যদি আপনার বিশ্বাস করতেই হয়, সমস্ত কিছু বিশ্বাস করে আপনার এতটুকু বলতে হবে যে আপনার হাজব্যান্ড অনেক লাকি হাজব্যান্ড। অফকোর্স ওই গল্পটা পর্যন্ত যে ওয়াইফকে এত বড় একটা গল্প বলার পরে ওয়াইফের প্লেটে খাবার তুলে না দিয়ে সে তার এক্স গার্লফ্রেন্ডের প্লেটে খাবার তুলে দিচ্ছে, এটা আসলে হিন্দি সিরিয়ালকেও হার মানিয়েছে। যেখানে মেকআপ পরে ঘুমানো হয় সেটাকেও হার মানিয়েছে দিস কাইন্ড অফ স্টোরি। ওকে বলুন। তারপর
সে তাকে খাওয়াচ্ছে, আমিও খেলাম। যখন খাওয়া দাওয়া শেষ আমরা যখন বাসায় ফিরতেছি, তখন রিক্সার মধ্যে উনিও পাশে বসা ছিলেন, আমিও পাশে বসা ছিলেন। আমি জানি আমার ভেতর ভেতরও একটা ফ্রাস্ট্রেশন কাজ করলো, মানে ঠিক রাগ হইল। রাগ হওয়ার পরে মানে সে আমার সাথে টোটালি কোনো কথা বলতেছে না, আমিও তার সাথে বলতেছি না, নীরব একটা রাগ। ঠিক আছে, আমি চাচ্ছি যে সে আমার সাথে একটু মুখ ফুটে কথাটা বলুক আর বলুক যে সরি ভুল হয়ে গেছে, আমি এই মেয়ের প্লেটে খাবার তুলে দিচ্ছি বা তোমাকে টাইম দিলাম না বা এটা কিছু, আমি এরকম একটা এক্সপেকটেশন করতেছি যে সরি বলুক, এখন অ্যাটলিস্ট সরিটা বলুক আর কিছু না। সে পুরোই মুখের মধ্যে যেমন সেলাই করা থাকে ঠিক তেমনভাবে বসে রয়েছে। আমি হাত থেকে সে মুহূর্তে তার অ্যাটেনশন নেওয়ার জন্য জাস্ট হাত থেকে ফুলের তোড়াগুলো ছুঁড়ে রাস্তায় ফেলে দিলাম রিক্সায় চলমান অবস্থায়। মানে একটা মানুষ তো রিয়েকশন করে, এই এটা করছো কেন? আমি চাচ্ছিলাম সে এটা বলুক, সে সেটাও বলে নাই। তুমি আমাকে ইনসাল্ট করছো এখানে ডেকে এনে একটা ওয়াইফ হিসেবে, আমি এত বকা গ্রাম থেকে উঠে আসি নাই যে তুমি আমার সাথে এরকম অ্যাটিচিউড করলা, এটা আমি বোঝানোর জন্য জাস্ট ছুঁড়ে ফেলে দিলাম ফুলগুলো। আমি কিচ্ছু বললাম না, সে আমাকে জিজ্ঞাসা করলো না,
বাট হি হ্যাজ নো রিঅ্যাকশন। একটা জিনিস আমরা বুঝতে পেরেছি খেয়ালি, সেটা হচ্ছে যে ডে ওয়ান একদম প্রথম দিন থেকেই আপনাকে সে আপনার কথা যদি সত্যি হয়ে থাকে ভ্যালুলেস মনে করেছে তার লাইফে, এবং সে আপনাকে মান সম্মানের দিক থেকেও কোনো প্রকার তার প্রেস্টিজের জায়গাতে নেওয়ার জায়গাটাও মনে করেনি, মানে সে মনে করেছে যে আপনি তার সহজ বাংলায় যদি বলি আপনি তার যোগ্য নন, এবং সেই যোগ্য না হওয়ার জন্য সে সমস্ত জায়গায় আপনাকে যেভাবে মানে অপমান, অপমান ঠিক বলবো না, মানে এক্স্যাক্টলি সো এটা করেছে। তো আপনার জায়গা থেকে তো এটা অনেক আগেই বুঝে যাওয়া উচিত ছিল। সো আপনি কি ওই গল্পটা বলার পরে বা এরকম ঘটনা ঘটার পরে আপনি তাকে এই প্রশ্নটা করেছিলেন যে আমাদের ফিউচারটা কি হবে, বা তুমি তো আমাকে ইজি নিতে পারছো না, বা ওই মোমেন্টে নাকি সাহস করেননি আসলে, কিছুই কি তাকে বলেন নাই আপনি, নাকি বলছেন গো অন দেখি সামনে কি হয়?
সবসময় বললাম যে একটা আমাদের ফ্যামিলিতে এরকম ছিল, বিয়ে হয়েছে মানে একটা মেয়ের বিয়ে হয়েছে। আমার মা এখনো বলে যে তখনই একটা মেয়ে ঘর থেকে বের হবে যখন তার লাশ বের হবে, এটা কথার কথা। একটা মেয়ের নাকি একবারই বিয়ে হয়, একবারই স্বামী হয়, আর একবারই তার মৃত্যু হয়।
যদি ধর্মকর্মই মানেন, আমি মাফ করবেন আমি কথা বলার সাহস রাখছি, যদি ধর্মকর্মই মানেন তাহলে ধর্মের কোথাও তো ধরনের কথা বলা হয়নি।
এটাই আমার আরো আসবো, মানে আমি আজ এখানে আসছি এই কথাটাই বলার জন্য। আমি আরো ডিটেলস আসি, এখনো শুরু হয় নাই, এখন তো শুধু আমার বিয়ে পর্যন্ত আগাইছে, এখন এখনো আমার বাচ্চা হয় নাই বা এখন আমার লাইফ আগায় নাই, আমি বলতেছি সব বুঝবে।
জি প্লিজ। হ্যাঁ,
তো এই হলো ঘটনা, বাস চলে আসলাম বাসায়। তখন আর সে আমার সাথে কোনো কথাই বলে না, আমি কাঁদতেছি কাঁদতেছি, সে আমার কান্না আমার এমনও এখন হাসি পায় যে আমি এত এত বোকা বউ ছিলাম, আমার যে লাইফের এতগুলো বছর কত কান্না করে বিছনা বালিশের জায়গাটা ভিজাইছি, এত বোকা কেন ছিলাম, কান্না করেছি আমি। আমি চাইছি সে আমার কান্নার শুনে পেছন থেকে একটু হাত বাড়িয়ে বলুক যে কেন কাঁদতেছো বউ, তুমি কেন কাঁদতেছো। আমি এই শোনার জন্য কোটি কোটি রাত, আমার কাছে মনে হয় কোটি কোটি রাত, কোটি কোটি রাত আমি কাঁদছি, অক্লান্ত রাত আমি কাঁদছি আমাদের সাথে। এরপর থেকে আমাদের ভিতরে আর সে হাজবেন্ড ওয়াইফ এসে সম্পর্কটা সেটা হইতো না, মানে একেবারে রেয়ার আর নাই, মানে বলতে গেলে সারা মাসে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সে রিলেশনশিপ ছিল না। আর সারা রাত কাঁদতেছি, আমার খালি মনে হতো কি আমার কান্নার আওয়াজ সে পায় না। উনি চলে গেছেন ঢাকায়, তারপরে উনি আবার আসছেন, এসে ঈদের সময় আমাকে নিয়ে গেলেন পরের বছরেরই। আমি আসলাম, অনুষ্ঠান হবে বলছিল, অনুষ্ঠান হয় নাই। আমার হাজবেন্ড আমার বাবার সাথে কথা বললো, অনুষ্ঠান হওয়াতে যে টাকা পয়সা খরচ হবে, মেহমানরা আসবে, সেটা দরকার নেই, ওইটা আপনি আমাকে দিন, এভাবে খরচ করার দরকার নেই। আমার অনেক বড় বড় রিলেটিভ আছে যারা হচ্ছে ঢাকা শহরে আছেন, অনেক বড় পোস্টে আছেন, তারা বললেন যে না মেয়েকে গহনা বানিয়ে দাও, টাকাটা দিয়ে তাকে এভাবে দিও না, নগদ টাকার কোনো হিসাব থাকে না, এটা একসময় পরবর্তী দিকে এটা খারাপ হইতে পারে, এটা আপনারা গহনা দেন। তো আমার মা বাবা, আমার মা ছিল খুব জামাই ভক্ত, আমার মা বললো যে না, জামাই যখন চাচ্ছে যে সে একটা কিছু করবে, একটা ক্লিনিক দিবে, সো টাকাটা আমরা নগদেই দিই। তারপর আমার বাবা তাকে নগদে টাকা দিলেন, সে টাকাটা নিয়ে নিলেন। আর তারপরে আমার বাবা যেহেতু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, উনি তো রিটায়ার হওয়ার পরে টাকাটা তাকে এভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে দিচ্ছেন, ভালো কথা। উনি ওইটা নিয়ে চেম্বারও খুলছেন, সব কিছু হয়েছে। চেম্বার খোলার পরে মানে ফার্স্ট চেম্বার, তার এখনো অনেকগুলো চেম্বার, কিন্তু ফার্স্ট চেম্বার আমার বাবার টাকাতে হয়েছে। তো এভাবে চলতেছে, পরে হুট করে তিনটা বছর এভাবে দেখতে দেখতেই, মানে চারে বিয়ে হলো, দেখতে দেখতে ছয় চলে গেল, সাথে আমি প্রেগন্যান্ট।
এখানে একটু বলি, আপনি তখন ঢাকাতে নাকি রাজশাহীতে?
ঢাকাতে।
তখন ঢাকাতে আলাদা থাকছেন?
আচ্ছা, আলাদা না,
ওনার বাড়িতে,
তাদের বাসাতেই থাকতেছি।
আচ্ছা,
তাদের বাসাতেই থাকছি ফ্যামিলির সঙ্গে। তো ওনার সঙ্গে যখন থাকতে থাকলাম, তো তারপরে হচ্ছে উনি চেম্বার টেম্বার দিলেন, হুট করে যখন প্রমাণ হইলো যে হ্যাঁ আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তারপরে ওনার মা সহজভাবে নিছেন, আর উনি এটা সহজভাবে নেন নাই, ঠিক আছে। আর এই জায়গাটা প্রেগনেন্সির ব্যাপারে এখানে বলি, উনি কিন্তু এর আগে রাজশাহীতে যখন আমি ছিলাম, আমি দুবার প্রেগনেন্ট হয়ে গেছিলাম তার ভুলের কারণে, উনি দুইবারই কিন্তু বাচ্চা নষ্ট করেছেন, এটা আমার মা বাবা আজও জানেন। আজ আমি অনেয়ারে এসে বললাম, কারণ এখানে কোনো কিছু লুকানোর নেই, আমার লাইফটা খোলা বই, কোনো ইনভেস্টিগেশনের দরকার নেই, কারণ আমার সম্পর্কে তার ফ্যামিলি মেম্বাররা বলবে, আমি বলবো না আমার সম্পর্কে যারা আমাকে চেনে স্টিল। তো তখন যখন আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, তখন উনি বাচ্চা নেবেন না, বাচ্চা ফালাই দিবেন, এটাও ফালাই দিবেন। আমি ওর পা ধরে কাঁদতেছি, বলতেছি যে দুই দুইটা অলরেডি তুমি মারছো, তোমরা তো অনেক নামাজ কালাম পড়ো, প্লিজ এই বাচ্চাটারে মাইরো না, এর কোনো দোষ নাই, এটা নাও, আমার দরকার হলে বাবা পালবে, আমার বড় বোনের যেমন বাচ্চা হয়েছে পালতেছে, এটাও পালবে। তো এই কথাটা আমার শাশুড়ি পাশের রুম থেকে শুনছে, দিয়ে আমার হাজব্যান্ডে ডেকে বলছে যে এটা কী হচ্ছে, তুই কি বাচ্চা ফেলে দিতে যাচ্ছিস, তোর বউ কি প্রেগনেন্ট? আমার চাচির শাশুড়ি তাকে ফোন করে বলছে হ্যাঁ আপনি ছেলের বউ প্রেগনেন্ট, মিঠু এটা ফেলে দিতে যাচ্ছে। তারপরে আমার শাশুড়ি বললেন যে ঠিক আছে বাচ্চাটা ফেলো না, এটা গুণা, যা হয়েছে আগে হয়েছে, বাচ্চাটা নাও। এরপরে ডাক্তার আমার শাশুড়ির সামনে বসে থেকে গাইনিকোলজিস্ট বলছেন যে আপনার ছেলের বউয়ের ইনফেকশন হয়ে গেছে, আপনি যদি এই বোকে দিয়ে কোথাও ট্রাভেলও করান, কোনো বাস বা কার বা অনেক হাওয়ায় যাওয়া যায় যদি নেন, বাচ্চা পড়ে যাবে। আর এই বাচ্চা যদি পড়ে, ইনি আর মা হইতে পারবেন না। আমার শাশুড়ি কেটে বলছেন, যদি উনি সঙ্গে না থাকতেন হয়তো বা আমার কথাটা মিথ্যা প্রমাণিত হইতো। তো আমি খুব কান্না করতেছি, হে আল্লাহ, বাচ্চাটা দিলা তো এভাবে নিবা কেন? যান যখন দিলা তো নেওয়ার কথা কেন তুমি শোনাইলে আমাকে? আমার কাছে এটাই যে বাচ্চাটা মরে গেলে আমার আর বাচ্চা আসবে না, আমি মা হইতে পারবো না, এটা আমার কাছে মানে সবচাইতে বড় একটা অভিশাপ। আল্লাহ এই অভিশাপটা দিও না আমাকে।
আমরা বিরতি নিব প্রিয় শ্রোতা, আরেকবার একটা বিরতি, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Shunchen, RJ Kibria Shathe, Mr. Mango Candy presents Jibon Golpo.
স্বাগত জানাচ্ছি আরও একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরি আপনার সাথে রয়েছে। জি খেয়ালি, তারপর কি
সমস্যা করে রাজি হয়েছে, কিন্তু আমার বাবাকে ডেকে পাঠানো হলো যে আপনি আসেন। কি কেন কি হয়েছে? মেয়ের একটা দোষ হয়ে গেছে। কেন? মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, আমার বিনা অনুমতিতে প্রেগনেন্ট। কেন হইলো আপনি
বলেছেন?
এটা আমার জামাই আমার সামনে, সবার সামনে আমার বাবাকে দাঁড় করে ইনসাল্ট করতেছে ডাইরেক্ট, যে আপনার মেয়ে কেন প্রেগনেন্ট হইলো, আমার বিনা অনুমতিতে কিভাবে প্রেগনেন্ট হয়ে গেল, আমি তো বাচ্চা নিতে চাই না, আর এখন ফেলতেও পাচ্ছি না, আপনার মেয়েকে নিয়ে চলে যান। তারপর আমার শাশুড়ি এখানে ইন্টারাপ্ট করে বলছে যে ও 3 মাসের আগে কোথাও ট্রাভেল করতে পারবে না, 3 মাস কাভার হওয়ার পরে ওকে পিছিয়ে আসবি। তখন আমার বাবা সমানে এত ইনসাল্ট ফিল করছেন, একটা মুরব্বী মানুষ, সবাই তাকে রেসপেক্ট করে, সেভাবে করলো মানে ইনসাল্ট করতেছে, আমি সমানে টসটস করে কাঁদি। আমি সেই মুহূর্তে কথা বলতে পারছি না যে বাধা দিব, কিন্তু আমার জামাই আমার কান্না দেখে এটাও বলে না যে ঠিক আছে কান্না করো না, আমি তোমাকে পাঠাবো না। আমি তার পা ধরে কাঁদতেছি যে বাচ্চাটা নিয়েছি, এভাবে ইনসাল্ট করো না, হইতে দাও। তারপরে সে যাই হোক, আমার বাবা চলে আসলো, আমি থাকতে থাকলাম। আমার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হইতে থাকে, কারণ অনেক পাওয়ার অ্যান্টিবায়োটিক আমি শরীরে নিতে পারছিলাম না। আমি সমানে বমি বমি করি আর গড়াগড়ি করি। এভাবে চলতে চলতে সে বিরক্তি হয়, এমনও দিন গেছে ভোরে 4টাতে প্রায় সেন্সলেস হয়ে যায়। সে তাকে বলি আমাকে কিছু ওষুধ দাও, তুমি একজন ডাক্তার মানুষ, ওষুধ দাও, আমার খারাপ লাগতেছে। সে কথা বলে না, মেঝের মধ্যে হেঁটে বেড়ায়। পরে সে আমাকে গ্লুকোজ খাওয়ায়, চিনি খাওয়ায়, এটা খাওয়ায়, সেটা খাওয়ায়। আমি যখন ভালো হই তখন সে বলে যে চুপচাপ মুখ বন্ধ করে শুয়ে থাকবা। এই জন্য আমার এগুলো সহ্য করতে পারি না, এই জন্য আমি বলছিলাম যে প্রেগনেন্ট হয়ে না, বাচ্চা ফেলাই দাও। এখন তোমাকে দেখবে কে? আমি দেখতে পারবো? আমি এখন সারা রাত জাগবো তোমার সাথে? তাহলে আমি অফিস কিভাবে করবো? আমি চেম্বার কিভাবে, রুগী দেখবো কিভাবে? আমি তো ভাবলাম সত্যি তো, এটা তো আমার অন্যায় হয়ে গেছে। তো ঠিক আছে, এভাবে কাটলো 3টা মাস। যেই কাটছে 3 মাস কাটার পরে একটা দিনও মানে যাইতে দেয়নি। ঠিক 23 তারিখে আমাদের 3 মাস কাটছে, 23 তারিখের দিন সে নাইটের টিকিট কাটছে, আমার মনে আছে। নাইটের টিকিট কেটে আমাকে নিয়ে চলে আসছে এখানে। আসার পরে উনি ওনার কিছু ফ্রেন্ডকে বলে রাখছিলেন যে তোরা দেখা করতে আসিস আমার শ্বশুর বাড়িতে। তার ফ্রেন্ডরা আসছে, দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে সে একটা রাতও কাটায় নাই। তো উনি ঢাকা আসার পরে আমাদের বাসায় আর কোনো দিন একটা রাত কাটান নাই, এত বিয়ের এত বছর পরে। আর মজার ব্যাপার, আজ পর্যন্ত আমি যদি অন্য কোনো ছেলেকে নিয়ে গিয়ে আমার বংশের মানুষের কাছে বা আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলি এটাই আমার বাচ্চার বাবা, তারা এটাই মানবে, কারণ সে কখনোই আমার আত্মীয় স্বজনের বাসায় যায় নাই, তাকে কেউ দেখে নাই।
আচ্ছা আচ্ছা,
এটা মজার ব্যাপার যে আমাদের কোনো ছবি ছিল না
একসাথে,
একসাথে ছবি ছিল না। যেদিন ঢাকা থেকে আমাকে নিয়ে আসে, তার আগে আমাকে মনে নমিনি বানানোর জন্য, তার কোনো ব্যাংকের কাজের জন্য নমিনি বানানোর জন্য একটা ছবি উঠাইতে হবে। তো যখন স্টুডিওটা নিয়েছিল তখন স্টুডিওর ছেলে বলছিল, তার পরিচিত ছিল, ভাবিকে একটু পেছন থেকে হাতটা দিয়ে ধরেন, আমরা একটা ছবি উঠাই। সেই একটা ছবি স্টিল নেওয়া আমার কাছে আছে, এছাড়া আমাদের কোনো স্মৃতি ছবি নেই, দেখাইতে পারবো না। এই একটাই ওয়ান অ্যান্ড
ওনলি,
হ্যাঁ লাস্ট অ্যান্ড ফাইনাল, তো এই ছবিটাই। তারপরে যখন আমার বাচ্চা হবে আমাকে দিয়ে গেল, তখন একটা মোবাইল দিয়ে গেছিলো, ছোট্ট একটা মোবাইল, মোবাইল ছিল, সিম ছিল, সেই কল করতো। তো আমি 7 দিন 8 দিন অপেক্ষা করতাম। আমি আমি আস্তে আস্তে প্রেগনেন্ট অবস্থায় যেমন হয় পরিবর্তন শারীরিক হতে থাকে, উনি ওই যে আমাকে দিয়ে আসছেন আর কখনো আমাকে নিয়ে আসেন না ঢাকায়, মানে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমাকে কখনো ঢাকায় নিয়ে আসে নাই। আমি রাজশাহীতে থাকতাম, আমাকে কল করতেন না। আমার মানসিক মানে আস্তে আস্তে আমার ডিপ্রেশনটা ফ্রাস্ট্রেশনটা এত বেশি গভীর হইতে থাকে, আমার ঘুম আসতো না, আমি সারা রাত হেঁটে বেড়াইতাম। আমি চাইতাম এই মুহূর্তে মানে একটা মেয়ের সবচেয়ে সুন্দর মুহূর্তে প্রেগনেন্সি, তার বাবু হবে, তার হাজব্যান্ড তাকে টেক কেয়ার করবে, তাকে ভালো ভালো কথা বলবে, তার জন্য ছোট ছোট গিফট, খাওয়ার জিনিসের মতো টেক কেয়ার করবে, যেটা খাও এটা খাইলে তোমার ভালো হবে। আমি এটা শুনতে পাই না, ওই যে সে বাচ্চা নেবে না কেন, আমি বাচ্চা নিলাম, রাগ ঘৃণা। সে ফোন করতো 7 দিন 8 দিন পরে, মোবাইলটা থাকতো, আমি সারা সারাদিন তাকিয়ে থাকতাম যে একটা কল আসবে, হয়তো রিংটোন বাজবে, লাইট জ্বলে উঠবে, কখনো লাইট জ্বলতো না। 7 দিন 8 দিন পরে হঠাৎ রিং বাজতেছে, সে ফোন করতেছে, গড়ে মনে হয় 59 সেকেন্ড অথবা 39 সেকেন্ড এমন হইতো কথা। হ্যাঁ কেমন আছো, ভালো আছো, হ্যাঁ ওষুধ খাচ্ছো, ডাক্তার দেখাচ্ছো, গেছো, আচ্ছা ঠিক আছে রাখি, আমার রুগী আসছে, সে রেখে দিত। যে সে আমাকে টাকা পাঠাইতো না, প্রতি মাসে অন্তত 1000 টাকা দিক, যেন ওইটা দিয়ে আমি বাবার টাকা খরচ না করে ওর টাকা দেখাবো, আমার বড় বোন দোলা ভাই আছে এই বাসাতে, আমি বলতে পারি হ্যাঁ আমার জামাই ডাক্তার পাঠাইছে, এই টাকাটা দিয়ে আমি ফলমূল কিনে খাচ্ছি কি হরলিক্স কিনে খাচ্ছি, আমার ভিতর খারাপ লাগতো সে পাঠায় না কেন। আমি রাগে জিদে বিশ্বাস করবেন না যে আমি একটা হরলিক্স পর্যন্ত কিনে খাই না, একটা ডিম খাই না, আমি শুধু খাইতাম ডাল সবজি মাছ মাংস এগুলো, মানে বাসায় যেগুলো হইতো আমি এটা প্রচুর পরিমাণে খাইতাম, কিন্তু এক্সট্রা যে ফল মূল হরলিক্স একটা ভিটামিন ওষুধ সেটা পর্যন্ত আমি ইচ্ছাকৃতভাবে কিনে খাই না। কিন্তু মাশাল্লাহ আমার প্রেগনেন্সিতে কোনো সমস্যা নেই, আমার বাচ্চা 4 কেজি ওজন ছিল, মানে ইয়া করা হয় আলট্রাসাউন্ড করা হয় তখন কিন্তু দেখা হয় যে ছেলে না মেয়ে, আমার দেখা হয়েছিল যে ছেলে হবে। আমি এটা রাত্রেবেলা যখন তাকে খবরটা দেই তো তখন আমি চাচ্ছিলাম যে সে একটা ভালো কথা বলবে, তো সে কখনো এটা বলে নাই যে হ্যাঁ আমি খুশি। আমি বলছি যে তোমাদের বংশে বাতি আসতেছে, তুমি খুশি না? তো ওই দিন তাদের বাসাতে তার বড় বোন ছিল এবং বড় বোনের ছেলে মেয়েগুলো খেলতেছিল, সে সাইডে বলতেছিল এটা করিস না ব্যথা পাবি, ওটা করিস না, এই তুই ওকে মারলি কেন। আমার খুব ভালো লাগলো যে সে তো ভালো বাবা হবে একজন, খুব টেক কেয়ার করবে বাচ্চাকে। আমি বলছি যেভাবে তোমার বোনের ছেলে মেয়েকে ভালোবাসতেছ, তুমি নিশ্চয়ই আমার ছেলেটা কেমনই ভালোবাসবে তাই না? বলছে আজকে বলছো বলছো, আমি মনে হয় জীবনে কোনো দিন আমার ছেলেকে ভালোবাসতে পারবো না। আমি পুরো থ, আমি তাকে যদি বলবো যে কেন, ওই যে আমার দোষ হয়েছে, তার বিনা মর্জিতে বাচ্চাটা আমি নিছি, আবার বাচ্চাটা আমি ফালাই দেই নাই তার কথাতে। এভাবে যেদিন বাচ্চাটা হয় ক্লিনিকে সবাই আসছে, সব ডাক্তাররা আমাকে দেখতে আসছে, যত পরিচিত ডাক্তার ওয়াইফ সবাই দেখতে আসছে, তার ফ্রেন্ড সার্কেলের ওয়াইফরাও দেখতে আসছে, এবং অনেকে আসছেন ফল মূল মানে টাকা পয়সা সবাই দিয়ে গেছে দেখতে বাচ্চাকে দেখে। ওই মুহূর্তে তখন আমার জ্ঞান ফিরেনি, রাতের 9টা বাজে, দুপুরে আমার সিজার হয়েছে, তো জ্ঞান ফিরে নাই, কিন্তু জ্ঞানের মধ্যে অনেকে এসে এসে বলতেছে। আমি মাঝখানে মাঝখানে যখন সজাগ হই তখন দেখি যে সবাই এসে বলছে যে ডাক্তার আসছে, আমি বলি না সে কোনো দিন আসবে না, এই বলে আমি সেন্স চলে যাই, আমার এতটুকুই মনে আছে, তারপরে এই বলে আমি সেন্সলেস হয়ে যাই। ওই যখন 9টার পর আমি পুরোদমে যখন সুস্থ একদম আমাকে কেবিনে নিয়ে যাওয়া হয়, তখন আমি দেখি যে সে আসে না। আমি ফার্স্টে আমার মাকে জিজ্ঞাসা করতেছি আসে নাই, ওই তুই তোর বাবুকে দেখতে চাইবি না, আমার বাবু তখন আমি দেখি নাই ফেস, আমি বলছি যে আগে বলো না ওর বাবা আসে নাই, বলছে যে মনে হয় গাড়িতে আছে আসবে, অত টেনশন করছিস কেন এসে যাবে। আমি তখন আমার এত মানে কি অস্বস্তি হচ্ছে, একটা সিজার করা মানুষ ওই মুহূর্তে জ্ঞান ফিরে আমার খুব মানে শারীরিক সব সমস্যা মিলে মনে হচ্ছে আমি মারাই যাবো, কেন নাই আমার হাজবেন্ড, কেন নাই, আমি ফার্স্টে তার মুখ দেখবো। তারপরে রাতের প্রায় 10টা উনি আসছেন, এসে মানে ক্লিনিকে ঢুকছেন, উনি আমার পাশে বসতে মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি। পরে ওনার সাথে কথাবার্তা হয়েছে, হওয়ার পরে ওনার সাথে কথা বলছি, উনি তখন বলছে ঠিক আছে তুমি থাকো আমি বাসায় যাই। বলছি প্লিজ তুমি আজকে রাত্রে কেবিনের মধ্যে 2টা সিট আছে, তুমি ওই সিটে শুইবা আমি এখানে থাকবো, তুমি থাকো না প্লিজ আমার ভালো লাগবে, প্লিজ তুমি থাকো। তখন সে বলতেছে যে না, উনি চলে গেছেন আমার বাসায়, যে আমাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে উনি টিভি দেখেছেন, সারা রাত মজা করছেন, ঘুমাইছেন, আমি সকালে শুনছি উনি আর ফেরত আসেন নাই, কিন্তু আমি সারা রাত জাগমা ছিলাম যে সে আসবে। আমাকে সিডিল নামে একটা ঘুমের ওষুধ ডাক্তাররা দিয়ে যে পেশেন্ট সারা রাত জাগলে সমস্যা হবে, আমার বাবুকে আমি খাওয়াচ্ছি নিচ্ছি দেখছি, আমি সারা জেগে আছি যে সে আসবে, সে আসে না, আমাকে সিডিল দিছে আমার ঘুম আসে নাই। তারপর সকাল হয়েছে, সে সকালবেলাতে আসছে, সকালে আমাকে দেখতে আসছে। আমি তখন কান্না করে দিচ্ছি, বলছে তাহলে আজকে সারাটা দিন থাকো। কয় না না, জুম্মা সে থাকতে পারবো না। পরে সে কিছুক্ষণ আমার সাথে বসে, তার বন্ধু বান্ধবীরা সবাই আমাকে দেখতে আসছে, খাওয়ার নিয়ে, এই কেউ স্যুপ, কেউ ড্রেস, কেউ ফলমূল, অনেক কিছু নিয়ে আসছে, সবাই নিয়ে এসে দিয়ে টেয়ে গেছে, সে সবার সাথে দেখা করে চলে গেছে। আমি চাচ্ছি সে আমাকে সময় দিক। সে মাত্র দুইটা দিন আমাদের রাজশাহীতে উপস্থিত ছিল। ঠিক দুই দিন পরে যখন তিন দিনের দিন আমাকে ছেড়ে দিবে, সে দুই দিনের পরে থাকবে না। তারপরে আমার বাবারা বললো যে বাবা ওকে একবার রিলিজটা নিয়ে বাসায় দিয়ে তুমি পরে চলে যেও। তখন ও কষ্ট মষ্ট করে থাকছে, থাকার পরে আমাকে বাসায় দিয়ে দুপুর একটার দিকে রিলিজ হয়েছে। সে দুপুর দেড়টা তার টিকিট, সে টিকিট কাটছে বাসে, সে চলে যাবে। আধা ঘন্টা সে কোনো রকমে আমাকে নামাই দিয়ে সে হুর পরাপড়ি করে চলে যাচ্ছে। তখন আমার ফ্যামিলি মেম্বাররা বলতেছে বাবা তুমি খাওয়া দাওয়া করে যাও। কয় না আমার সময় নেই, আমি বাসায় যাবো, আমাকে চেম্বার ধরতে হবে। তারপরে সে যেই মাত্র চলে গেছে তখন আমার মনে হয় আমার ভিতরটা ফাঁকা হয়ে গেল। দুইটা দিন এত মাস পরে আমার হাজবেন্ডকে আমি দেখছি, আর সে এতদিন পরে এসে চলে গেল। আমি এত কান্না করতেছি, আমার ফুপিরা বলতেছে এই তোর তো শিরাটা ফেটে যাবে, পেটটা ফেটে যাবে। আমি যে কেমন একটা হয়ে গেলাম, কাঁদতে কাঁদতে মানে একদম সেন্সলেস হয়ে যায়, মানে আমি কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে গেছি। কেন আমার বাচ্চাটা হলো, আমার বাচ্চার কপালটা খারাপ হয়ে গেছে, তার দাদি ফোন করে না, তার ফুপিরা ফোন করে না, তার চাচারা ফোন করে না, কেন করে না? আমার বাচ্চাকে কেউ ফোন করতো না, তার বাবা ফোন করতো না ঠিক মতো। তারপরে একদিন হঠাৎ করে ওর বাবা বলতেছে এই আমি কাঁদতেছে, বলতেছে তোমার আম্মা কেন ফোন করলো না, কেন ফোন করলো না? আমার কেমন জিদ ভেতর থেকে তখন চলে আসলো ওই অপারেশনের পরে, বলছে কেন তোমার আম্মা ফোন করলো না, বলো কেন করলো না, কেন করলো না? সে তখন বলতেছে এই তুই এত কথা বলতেছিস, তোকে আমি তালাক দিয়ে ছাড়বো। তো তখন থেকে তার মুখে তালাক শব্দটা চলে আসলো। তখন সেই কথাটা বলে ফোনটা কেটে দিয়েছে। আমি আমার মাকে বলছি এরকম এরকম ব্যাপার, সেই বলতেছে। তখন আমার অবস্থা কান্না দেখে আমার মা তখন ফোন করলো, আমার শ্বশুর ওই সময় বাসায় আসছিলেন, আমার শাশুড়িকে আমার শ্বশুরকে ফোন করলো। তখন আমার শ্বশুর বলছে হায় হায় আমার ছেলে এইসব বলেছে, আমি কথা বলতেছি বিয়ান আপনি এত বেশি টেনশন নেন না। তারপরে আবার এভাবে চলতেছে, চলতে চলতে আমার বাবুর হয়ে গেল অলমোস্ট চার মাস শেষ হয়ে গেছে। তারপরে আমার শ্বশুর আমার এক মামাতো দেবর, আর সে আমাকে নিতে আসছে ঢাকায় নিয়ে যাবে, ঠিক আছে। একটা ছোটোখাটো গেট টুগেদার হলো, আমার মারা অনেক আয়োজন করলো, এর মধ্যে আমাকে বিদায় করে দিল। তখন বিদায় করে তাদের সাথে দিয়ে দেয়, তখন আমার বাবাও আসে আমার সঙ্গে, আমার মাও আসে। কিন্তু আমার বাবা মা থাকতে পারেন নাই, একটা আমাদের বাসায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাদেরকে ইমিডিয়েট চলে আসতে হয়। চলে আসার পরে আমি বাচ্চা নিয়ে টোটালি একা, একদম একটা আমি বলতে গেলে সেই সময় ছোট মানুষ, সংসার বুঝি না, বাচ্চা কাচ্চা বুঝি না। আমি তখন এতদিন মায়ের বাসায় থাকছি, এখন হাজবেন্ডের বাসায় আসছি, কিভাবে বাচ্চা পালবো? তখন হুট করে আমার মানে ননদের স্বামী, সরি ঢাকায় ননাস বলে, ননাসের স্বামী বলল যে তাকে কেন নিয়ে আসছেন, তাকে আমরা গিয়ে নিয়ে আসতাম, আপনারা কেন অনুষ্ঠানটা না করে তারা বাচ্চাকে নিয়ে আসলেন? মানে আমার ননদের স্বামীর একটা জিদ ছিল যে বিয়েতে আমরা নিয়ে আসতে পারি নাই, অন্তত বাচ্চা এসে আমরা নিয়ে আসবো। ননদের স্বামী তখন বললেন যে আম্মা আপনি আপনার ছেলের বউকে আলাদা করে দেন। মানে হুট করে আমার 22 দিন, আমি ঢাকায় আসছি 22 দিন, আমি তখন কিভাবে রান্না করে আলাদা খাবো? মানে একটা বাচ্চা সিজার করা মেয়েরা মনে হয় যে 2 বছরেও স্বাভাবিক হতে পারে না। আমি মাজা নিচু করে অনেক কাজ করতে পারি না, তো মানে আমি বাঁকা হইতে পারি না। তো এই অবস্থায় সে বলছে যে আলাদা করে দেন। আমি আগে এমন ছিলাম যে যদি শাশুড়ি কিছু বলতো তা একটু প্রতিবাদ করা, বুঝতাম না হ্যাঁ শাশুড়ি আলাদা করে দিয়েছে মানে এটাই হইতে হবে, বাবা আমি কি বলবো, এটাই তো নিয়ম। তো আমি বলতেছি আম্মা আমি রান্না, আমি জিনিসপাতি হাড়িপাতিল কিনে এনে দিতেছি, ফার্স্টের দিন আমি রান্না করে দিতেছি, আলাদা হয়েছে মানে আলাদা। আমার তখন জাল, মানে আমার জাল বলতেছে খেয়ালি তুমি প্রতিবাদ কেন করো না, তুমি প্রতিবাদ করবা? মানে সে তো অনেক মিডিয়া জগতেরই এক বড় বলতে পারেন যে ব্যক্তিত্ব, তার বোন, তার ছোট বোনের সাথে আমার ভাসুরে বিয়ে হয়েছে, সে অনেক অ্যাডভান্স ছিল, উনি ঢাকা শহরের মেয়ে, তো ওনারা অনেক বড় ফ্যামিলি। তো সেই মেয়ে মানে আমার জাল আমাকে অনেক বেশি পছন্দ করে। তো সে বলতেছে তুমি এত বোকা কেন, তোমাকে আলাদা করে দিচ্ছি, তুমি ছোট বাচ্চা নিয়ে কিভাবে খাবা, তুমি কেন বলবে আমাকে না এসব বলতে পারবো না, আমার জামাই তো প্রতিবাদ করে না। সো আমার ভিতরটা নাই একটু আসলে না। তো তারপরে যাই হোক আমার আলাদা হয়ে গেলাম। কিছুদিন পরে আমার বাচ্চার হয়ে গেলো ডায়রিয়া হয়ে গেছে। আমি আমার হাজবেন্ডকে বলতেছি যে আমার বাচ্চার প্রায় ডায়রিয়া অবস্থা, 7 দিন ধরে একটা ছোট বাচ্চা কন্টিনিউয়াসলি ডায়রিয়া হচ্ছে। আমি বলতেছি যে তুমি ট্রিটমেন্ট করাও, সে বলতেছে যে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ ভালো করে দিবে। আমি বলছি তুমি ডাক্তার, তুমি এত মাসে ট্রিটমেন্ট করো, প্লিজ আমার বাচ্চাটাকে একটু দেখাও, পিজিতে নিয়ে যাও, আমার হাজব্যান্ড পিজিতে আছে। তো তখন বলতেছে যে না আমার এত সময় নেই। তখন আমার জালকে বললাম যে ভাবি আমি কি করব, দেখো না আমার বাচ্চাটা মরে যায় যে অবস্থা, শরীরে পানি সমস্ত শুকিয়ে যাচ্ছে, তুমি নাও দাও আমি নিয়ে যাচ্ছি। তখন আমার জাল অনেক করছেন, আমি আজও তার কাছে কৃতজ্ঞ। সে আমার বাচ্চাকে নিল, নিয়ে ট্রিটমেন্ট করাইছে, বড় ডাক্তার দেখাইছে, বড় ডাক্তার যেভাবে যা করছে আমার ছেলে বেঁচে ফিরছে, ঠিক আছে, উনি কিছুই করেন নাই। তো এভাবে আমার ছেলে আস্তে আস্তে বড় হতে থাকলো। আমার হাজবেন্ড ধীরে ধীরে ভাবলাম যে মনে হয় চেঞ্জ হয়ে যাবে, এমনও আমার মনে আছে যে এমনও কোনো দিন যায় নাই যে শুক্রবারে, অ্যাকচুয়ালি শুক্রবার মাসে ছুটি থাকে, আমি আমার হাজবেন্ডকে দেখি নাই, অথবা আমি আমার হাজবেন্ডকে ঈদের সময় দেখছি যে চার রাতের দিন, রাতের অলমোস্ট চারটার সময় সে বাসায় ফিরে, চারটার সময় সে বাসায় ফিরে সে অন্য রুমে শোয়, আমার সঙ্গে তখন থেকে শেষ হয় না, অলমোস্ট মাসে একবার হয়তো বা এক ঘরে আমরা থাকি। তো আমাদের প্রায় সময় মানে দূরত্বটা এভাবে বাড়তে থাকে যে সে অন্য রুমে শুইতো, আমি অন্য রুমে শুইতাম, তাকে ডাক দিলেও সে আসতো না, শুইতো না। ছেলে বড় হচ্ছে, তার সাথে আমার দূরত্বটা বাড়তেছে, মানে আমি তখন ইনভলভ হয়ে গেলাম, আমার বাচ্চাকে পড়ানো, স্কুলে দেওয়া নেওয়া এভাবে চলতে থাকলো, সে টোটালি ধীরে ধীরে আমার থেকে ডিটাচড হইতে থাকে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশন এটি শুরু থেকে বিল্ড আপ হয়। 4
মাসের বাচ্চার, আচ্ছা আপনার বাচ্চার বয়স কত
এখন?
এখন
এখন তার 12 বছর বয়স।
এই গল্পটা সে জানে
না? আমি তাকে আজও জানতে দিই না, আর দেবও না।
না, কিন্তু আজকে রেডিওর মাধ্যমে হয়তো সে জেনে যাবে, অনেক কিছুই জানবে, এবং জানাটা প্রয়োজনীয় ইনফ্যাক্ট, কারণ প্রত্যেকটা বাচ্চারই উচিত তার মায়ের যে কষ্টটা, মানে এটা আমিও আমার 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 বেবিটা হওয়ার পরে বুঝতে পেরেছি যে আমার মা আসলে ওই সময়টা আমার জন্য কতটুকু কষ্ট করেছে, কারণ এটা মারা আসলে বাচ্চাদেরকে বলেন না বা বলার প্রয়োজন পড়ে না, কারণ হয়তো অনেক কিছুই বলেন, বোঝা যায় যে পরিণত বয়স থেকে হ্যাঁ মা কতটা কষ্ট করে সন্তানকে মানুষ করছেন, কিন্তু ওই সময়ের কষ্টটা একটা হচ্ছে যে পেটে রাখার কষ্ট আর পেটের থেকে হওয়ার পরে। এবং ভেরি ইন্টারেস্টিং, আপনাদেরকে একটা জিনিস বলি, আজকে যারা রেডিও শুনছেন, আমি জানি অনুষ্ঠানটা লাখ লাখ মানুষ এই মুহূর্তে কান পেতে আছেন, সেটা খুবই ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বেবি হওয়ার পরে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই যেটা বলতে চাই, এটা আপনারা যারা ডক্টর আছেন তাদের কাছ থেকে শুনে নিতে পারেন। একটা যেটা হচ্ছে যে বেবি হওয়ার পরে একটা হরমোন গ্রো করে মেয়েদের শরীরে, যেটা অনেকখানি তাকে এগ্রেসিভ করে তোলে, হ্যাঁ, এবং অনেকখানি ভয়ানক রকমভাবে এগ্রেসিভ করে। দেখবেন যে সে কথা কথায় অনেক বেশি রেগে যাচ্ছে, যে খিটমিটি হয়ে যাচ্ছে, খুব খারাপ আচরণ করছে। আমরা এরকম ঘটনাও শুনেছি, বিরল নয় পৃথিবীতে, নিজের শিশুকে মেরে ফেলতে চায় এরকম ঘটনাও ঘটে। এটা হচ্ছে একটা হরমোনের প্রভাবে এটা হয়। মোস্ট ইন্টারেস্টিংলি, বাচ্চাটা হওয়ার পরে আমরা বাচ্চার দিকে যে পরিমাণ কনসেন্ট্রেশনটা দেই, মায়ের দিকে আমরা সেরকম কনসেন্ট্রেশন দেই না, এবং এটা অনেক ভয়ানক রকমের বিপদের মুখোমুখি করে অনেক সময়। এবং এই হরমোনের প্রভাবটা একটা মেয়ের শরীর থেকে যেতে 2-3 বছর সময় লাগে, এবং এই সময় দেখবেন যে মেয়েরা অনেক খটমটে আচরণ করছে। ভদ্রমহিলা যিনি সদ্য বাচ্চা প্রসব করেছেন, তিনি অনেক খটমটে আচরণ করেছেন, ভুলেও তার সাথে কোনোভাবে খারাপ আচরণ করবেন না, শুধু মনে রাখবেন যিনি তিনি এটা ইচ্ছা করে করছেন না। আর এই মহিলার ক্ষেত্রে কেসটা তাহলে কী ছিল? শুধু এই মহিলা না, এরকম বাংলাদেশে অসংখ্য ঘটনা আছে যেটা এইরকম ডিজাস্টার মোমেন্ট তাদেরকে ফেস করতে হয়। আমরা আসলে অনেক বড় বড় কিছুর হিসাব রাখি, জিডিপির হিসাব রাখি, প্রবৃদ্ধির হিসাব রাখি, দেশ উন্নয়ন হচ্ছে এসবের হিসাব রাখি, কিন্তু ঘরের মধ্যে একটা মানুষ নিজের জীবনে কত বড় স্যাক্রিফাইস করছেন সেই হিসাবটা আমরা রাখি না, এবং রাখার প্রয়োজনও মনে করি না। অথচ ওই জিনিসটা না ঠিক থাকলে আসলে কোনো কিছুই ঠিক থাকে না। একটা কথা আছে, তোমার ঘর ঠিক তো সব ঠিক, ঘর ঠিক না তো কিছুই ঠিক না। আচ্ছা, যেখানটায় আমি ছিলাম খেয়ালি, আপনি যেটা বলছিলেন যে আপনার বাচ্চাটা মানুষ করার গল্প, এবং একই সাথে আপনার হাজবেন্ডের যে অবস্থাটা, তালাক দেওয়া বা এই জাতীয় কথাবার্তা, এবং ডিজাস্টার একটা মোমেন্ট ফেস করছেন, আলাদা হয়ে গেছেন, ওই সময়ের গল্পটা তো।
তারপর এই সময় আমাদের দূরত্ব এত বাড়তে থাকে, ধীরে ধীরে বাচ্চাটা বড় হতে থাকে, মিডিলে এক সময় তার জীবনে অনেক ফ্রেন্ড সার্কেল অ্যাড হয়ে যায়। তো ফ্রেন্ড সার্কেল অ্যাড হওয়ার কারণে তার ক্লিনিক কিন্তু অনেক বাড়তে থাকে, ধীরে ধীরে একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটে, সে কিন্তু অনেক ক্লিনিক পরিচালনা করতে থাকে, আদার্স গেস্ট হিসেবে গিয়ে সে ট্রিটমেন্ট করে আসে। যাই হোক, সে এখন অনেক বিজি মানুষ। তারপর হুট করে আমার বাচ্চাটা একটু বড় হয়ে গেলো, ফ্রেন্ড সার্কেলের সাথে তার মানে এমনও দিন গেছে, সে বলছে আমি ওর বন্ধুর সাথে আমি একটা ব্যাংকে লোনের জন্য যাচ্ছি, তো আমি সারাদিন আসতে পারবো না। পরবর্তীতে জানতে পারি যে সে তার ওইসব বন্ধুদের সাথে অ্যাকচুয়ালি টাকার হিসাব, ব্যাংকের কাছে লোন নেওয়ার হিসাব করতে গিয়ে সে কোনো দেখা যাচ্ছে মেয়ের সাথে গিয়ে বসতে গিয়ে লাঞ্চ ডিনার এরকম সারতেছে। আমি এটা কীভাবে জানতে পারি? এক সময় হুট করে মানে আমি ফজরের নামাজ পড়ে উঠে যখন কোরআন শরীফ পড়ি, তখন সে আমাকে বলতেছে যে তুমি আমার মোবাইলে হচ্ছে একটা রেকর্ডিং আছে, একটু শুনে দেখো, একটা গুন মানে একটা গোন্ডা মাস্তান তার কাছে যেটা টাকা পণ বা চাই যে হ্যাঁ আপনি ক্লিনিক দিচ্ছেন আপনাকে টাকা দিতে হবে। তো আমার চাচা যেহেতু ওসি ছিলেন তো ওনাকে শোনাইতে হবে, এই জন্য আমাকে বলছে তুমি আগে শোনো, পরে ওনাকে বইল। তো উনি ওনার মোবাইলে পাসওয়ার্ডটা খুলে দিয়ে উনি আমাকে মোবাইলটা দিয়ে বললেন যে তুমি শোনো। তো আমি ভোরবেলাতে আমার কাজ শেষ করে আমি শুনতেছি, এই সময় শুনতে গিয়ে অনেক কিছু মানে তার ভয়েস রেকর্ড ছিল, সে তার ফ্রেন্ডদের সাথে কিভাবে কি বলছে, তার
আদার ফোনগুলো আপনি শুনে পেলেন?
হ্যাঁ, তো ওইখানে এত দিন ধরে শুনি নাই, তখন শুনছি যে তার এমনও ফ্রেন্ড আছে যারা হচ্ছে বড় বড় ইন্টারন্যাশনাল হোটেলগুলো আছে সেখানকার ম্যানেজার, মানে অনেক ভালো পোস্ট, অনেক বেশি স্যালারি। তো ওইখানে অনেক মেয়েরা থাকে যাদের সাথে ওই ম্যানেজারদের সাথে সম্পর্ক, ওই ম্যানেজারগুলো চার পাঁচজন ম্যানেজার মিলে দেখা যাচ্ছে একটা মানে রুম বা কোয়ার্টারের মতো রেখে সেখানে মেয়েটাকে নিয়ে এসে ফিজিক্যাল করতেছে, এবং আমার হাজব্যান্ড চাচ্ছে যে সেও ইনভলভ হবে মেয়েটাকে টাকা দিয়ে। তো আমি সব শুনে তাদের মানে এটা বলতে চাচ্ছি না, অনেক খারাপ কনভারসেশন দুই ফ্রেন্ডের মধ্যে ছিল, যে আমার হাজব্যান্ড এগুলো করছে অলরেডি হয়ে গেছে। এই শোনার পর ভোর রাতে মানে সকাল হয়ে গেছে, আমাদের বাসায় তখন একটা মানে লোক আসছে যেটা আমাদের পানি ট্যাঙ্কি ঠিক করবে, সে বুঝতে পারছে আমি তার মোবাইলে সব কিছু শুনতেছি, সে বলছে ট্যাঙ্কিতে ঠিক করতে একটা লোক আসছে তুমি যাও। আমি যাবো না, ওনার সাথে গিয়ে কথা বললাম যে হ্যাঁ ভাই আপনি নিচে তালা চাবি নিয়ে যান, ওইখানে ট্যাঙ্কি তো সাফ করেন। আমি চলে আসলাম, এসে দেখি সে মোবাইলে অলরেডি সব কিছু ডিলিট করে দিয়েছে। আমি তখন বলতেছি তুমি কেন ডিলিট করলা, কয় কেন দেখবি, আমি কই তুমি এখন উজু করে আসো কোরআন শরীফ হাত দিয়ে বলবা এই মেয়েটার সাথে তুমি কোনো সম্পর্ক জড়িয়েছো কিনা বা কোনো কিছু করেছো কিনা। সে বলতেছে যে আমি কোনোদিন কসম খাবো না, এটা কসম খাইতে হয় না। আমি কই কোন হাদিসে আছে কসম খাইতে হয় না? আমি বলতেছি তুমি কসম গিয়ে সত্যি কথা বলবো, আমার শাশুড়িকে ডেকে নিয়ে আসলাম, আমার শাশুড়ি স্টিল আমার ডাইনিং টেবিলে বসা, তার পা ধরে ঠিক তার পায়ের কাছে বসে থেকে আমি কাঁদতেছি আর বলতেছি আম্মা আপনার ছেলে কীভাবে বললো আপনি বলেন, আম্মা আমি সহ্য করতে পারতেছি না, আম্মা আপনি কিছু বলেন। আমি আমার শাশুড়ির পা ধরে কাঁদতেছি এই মুহূর্তে, সে তখন আমার শাশুড়ি মানে আমি চাচ্ছিলাম কিছু বকা দিক বা কিছু বলুক, সে একটা কথা বলছে আমার শাশুড়ি আমার কানের মধ্যে এখনো আছে, বলতেছে পাপ কিন্তু তার বাপকেও ছাড়ে না, ও শাস্তি দুনিয়ার বুকেও পাবে আখিরাতেও পাবে, তার আখিরাত শেষ দুনিয়াও শেষ। এই বলে উনি জাস্ট উঠে নেমে চলে গেলেন, বললেন ছি তোরা এত খারাপ, এই কথাটা বলে উনি উঠে চলে গেলেন। আমার জামাই এরপরে যখন একটু বেলা হলো 10টা 11টা বাজলো, আমার বাচ্চাকে স্কুলে থুয়ে আসার পরে ফ্রি টাইমটাতে আমি রুমের মধ্যে সমানে কাঁদতেছি, একদম ফ্লোরের মধ্যে বসে থেকে আমি মেঝের মধ্যে কাঁদতেছি আর বলতেছি এটা কেন করলাম এটার সাথে, কয় আমার কিউরিসিটি ছিল। এই একটা ওয়ার্ড আমার লাইফে আসছে, সে ফার্স্ট কথাটা আমাকে বলছে পরনারীর সাথে আমার কিউরিসিটি ছিল যে আমি রিলেশন
করব।
তারপরে এখানে গন্ডগোলটা হলো, আমাকে বাপের বাড়ি পাঠাই দিল, তারপর সে এক তালাক দিয়ে দিয়েছে, কাগজ কলমে পাঠাই দিয়েছে রাজশাহীতে, আমি তার বাসাতে চলে আসছি। তারপর হুট করে আমার বাবা ফোন করে বলছে যে আমাদের হাতে একটা কাগজ আছে, এরকম কোর্ট থেকে আসতে নিব কি? আমি বলছি কিসের কাগজ? বলছে তোর নামে পাঠাইছে। করে বলছে যে এটা কি আমরা অ্যাকসেপ্ট করবো? আমি বলছি করো। তারপর আমার মা অ্যাকসেপ্ট করেছে, তখন দেখতেছে যে সে আমাকে এক তালাক দিয়ে দিয়েছে। আমি তো বাসায় বসে থেকে কান্নাকাটি, আমি নিজেকে ধরে রাখতে পারছি না, আমার দেবরকে বললাম, আমার শাশুড়িকে বললাম, তারা আমার দেবর আমাকে সান্ত্বনা দিছে, বলছে ভাবি এটা কি বলছেন, এটা হতে পারে না। আমি বলছি আমার মা বাবার হাতে কাগজটা স্টিল আছে, বলছে না না এটা না। আমার শাশুড়ি বলছে কি রে তুই কি কোনো কাগজ পাঠিয়েছিস তালাকে? সে বলছে হ্যাঁ। কেন পাঠালি, কি করলি? সে কোনো উত্তর দেয় না, সে খামোশ তো খামোশই। এর ঠিক এক বছর পরে যেটা আমার জীবনে আসলো, ঠিক এক বছর পরে আমি আমাদের মধ্যে একটা গন্ডগোল হয়। গন্ডগোলটা কেমন, সে ফেসবুক চালায়, তখন ফেসবুক অলরেডি হয়ে গেছে, ফেসবুক চালায়, তখন তার ফেসবুক আমি চালাইতাম, ফেসবুক তার চালাইতাম, সে পছন্দ করতো না, সে বলতো যে তুই একটা ফেসবুক খুলে নে। আমি তখন একটা ফেসবুক আমার বোনকে দিই, আমি খোলা জানি না, খুলে দিয়েছে, আমি ফেসবুক চালাইতাম। হুট করেই কিছুদিন পরে সে এসে বলে হ্যাঁ তোর পাসওয়ার্ডটা দে, তার আমি পাসওয়ার্ডটা তাকে দিয়েছি। সে দেখেছে আমার, সে যাতে সিঙ্গেল ছিল, আমি তো বুঝি না সিঙ্গেল ম্যারিড লিখতে হয় কি হয় না, কেউ জিজ্ঞেস করলে কারোর সাথে কথা কিভাবে বলতে হয় কি বলতে হয় না আমি জানি না। তারপরে সে এই গন্ডগোল করে আমার মা বাবাকে ডাকে, হ্যাঁ আপনার মেয়ে খারাপ, আপনার মেয়ে বিবাহিত হয়ে এক বাচ্চার মা হয় কিভাবে ওখানে সিঙ্গেল বলে সবাইকে। তখন বলছে বাবা এটা তো একটা ছোট একটা ম্যাটার, এই নিয়ে তো গন্ডগোল করা যায় না, কয় হ্যাঁ আপনার মেয়ে চরিত্র ভালো না। আমি তখন তবা করলাম, ভাই আর ফেসবুক চালাবো না, ঠিক আছে ভালো কথা ফেসবুক চালায় না বন্ধ। সে আমাকে সুন্দর করে মানে সম্পর্ক সুন্দর হওয়ার মাঝেই আমি রাজশাহীতে আছি, হুট করে একটা তালাক পাঠায় দেয়,
আরেকটা
তালাক। তখন এটা পরের বছরের ঘটনা, এটা নতুন করে এক তালাক হয়, আমি তারপর বলছি কেন তুমি আমাকে তালাক পাঠাইলা? তখন সে বলে যে দরকার ছিল, তারপর আমি তার বাসায় আবার আসি। বাসায় আসার পরে তখন আমাদের মধ্যে শেষের দিকে রিলেশনটা এমন হয়, ফেসবুকের মানে এইসব নিয়ে রিলেশনটা এমন হয়, সে শেষমেশ আমাকে বলতো আমি তোর খারাপ ভিডিও বানাবো, এটা তুই আমাকে বানাইতে দিবি। আমি কই তোমার আমি বাচ্চার মা, তোমার সাথে এতগুলো সংসার কাটাইছি, তুমি ভিডিও কেন বানাবা? কারণ আমার দরকার আছে, আমি ডাকবো। সে আমার ভিডিও বানাইতে চায়। তারপরে আমি যখন বললাম যে আমি বুঝতেছি না হ্যাঁ বলবো কি না বলবো, আমি আমার মাকে বললাম যে আমি কি করবো, বলছে খবরদার তুই এটা রাজি হোস না। সে কি করবে বুঝতেছি না, মানে আমার মা তখন বলতেছে যে তার কোনো কথায় সাই দিস না, হয়তো সে একটা বড় রকমের প্ল্যান করতেছে, সাই দিস না। আমি তখন তার কথায় সাই দিই না। সে আমাকে বলছে যে ঠিক আছে, তুই যদি আমাকে ভিডিও বানাইতে না দিস তাহলে আমি তোকে প্যাথেডিন দিয়ে আমার ক্লিনিকের পোলাদের দিয়ে ধরিয়ে অন্যরা ভিডিও করবো, অন্যকে দিয়ে তোর ভিডিও উঠাবো। তখন আমি প্যাথেডিন মানে কি তাও বুঝি না, মানে তখন আমি বুঝলাম যে কিছু একটা করতে চাচ্ছে। তখন আমার বাবাকে ডাক দিলাম, সে আমার বাবাকে ডাক দিয়ে নিয়ে আসলো। আমার বাবা এক জায়গায় কাজে গেছে ফরিদপুরে, তাকে ডাক দিল যে আসেন। আমার বাবা আসছে, আসার পরে বলতেছে যে আপনার মেয়েকে নিয়ে আপনি চলে যান, আমার বাচ্চাকে আমি দিব না, আমি এখানে রাখবো, আপনার মেয়েকে নিয়ে চলে যান, আপনার মেয়ে আমার কথা শোনে না। তারপর আমার ছেলেকে নিয়ে যে যখন আমার বাবা চলে আসছে, তখন আমার জামাই আমাকে বলছে যে এই ব্যাগটা গুছাবি, তুই এখন বের হয়ে চলে যাবে, আমি যেন নামাজ পড়ে এসে দেখি তুই এ বাড়িতে নাই। এটাকে তাড়ানো বলে, কারণ সে নিজে হাতে ব্যাগ গুছাই দিয়েছে, সে নিজে হাতে খেদাই দিয়েছে। এখন সে কিছুক্ষণ পরে পুলিশ কেস করে, মানে আমাদের চলে আসার পরে দুপুরের দিক দিয়ে পুলিশ কেস করে, বলছে যে এরকম জিডি করাইছে যে আমার ছেলেকে নিয়ে আমার শ্বশুর ভেগে গেছে। সাথে সাথে আমার বাবাকে ফোন আসে, তখন বলতেছে যে না এটা সম্ভব না, সে নিয়ে আসতে বলছে, সে গ্যাঞ্জাম করছে, আমি নিয়ে চলে আসছি, এটা আমাদের ছেলেকে আমরা চুরি করবো নাকি। তখন যাই হোক, পুলিশের কথাতে তেমন একটা রিয়েকশন হয় নাই, আমরা আমাদের বাসায় চলে আসছি। বাসায় আসার ঠিক তিন দিন পরে সে আর একটা তালাক পাঠায় দেয়। তখন বলছে হুজুরকে জিজ্ঞাসা করেন যে অনেক এক বছর আগে আপনাকে একটা তালাক দিয়েছে আর এবার দুইটা তালাক দিয়ে দিয়েছে, না এখনো কিন্তু আইন অনুযায়ী আমার আর একটা কাগজ আমার হাতে আসে নাই, তিনটা কাগজ আসে নাই। হুজুরকে যখন বললাম, হুজুর বললো যে কয় বছর আগে দিয়েছে? আমি এক বছর আগে। কয় তালাক? আমাকে এক তালাক। ঠিক আছে, আর এবার কয়টা দিয়েছে? আমাকে দুইটা কাগজ, তার মানে দুই তালাক। আমাকে জি, আঙ্গুল দেখা বলে আপনার তিন তালাক পুঁতে গেছে, আপনার আল্লাহর আইনে আপনার তালাক হয়ে গেছে। আমি ওইখানে মানে প্রায় সেন্সলেস হয়ে যাই, কিন্তু আমার পুরো শরীর থরথর করে কাঁপে, আমি কোনো রকম ওইখান থেকে বাসায় ফিরতে পারছি না। গলির মধ্যে এসে আমি বলি ফোন করে, তুমি এটা কি করলা, কেন করলা, কি দোষ ছিল আমার বলো? তুমি আর একে বিয়ে করলে করতা, কিন্তু কেন আমার ছেড়ে দিলাম, আমার বাচ্চাটাকে আমাকে কেন ফালাই দিলাম, আমি কোথায় যাবো? আর সবাইকে ফোন করে বললাম, কাঁদলাম, সবাই ওর মানে বিপক্ষে কথা বললো। তারপরে সবাই আমার সাপোর্টে ছিল, ইভেন এখনো আছে, এখনো এটা প্রমাণিত যে তার চাচা শ্বশুর চাচি শাশুড়িটা আমাদের বাসায় তালাকের এত বছর পরে আমাদের বাসায় আসেন, খাইতে আসেন, থাকতে আসেন, বেড়াতে আসেন, ফোন করেন রেগুলার। আমার ভাসুর, আমার জাল স্টিল
রাইট কেলি, একটু ইন্টারাপ্ট করছি, এই তালাকের এই এটাই হচ্ছে আপনাদের তালাক হয়ে যাওয়া এই হুজুর বলার পর থেকে, রাইট? ওকে, আপনি আমাকে বলেন এটা কত সালের ঘটনা?
এটা 2014
মানে আজ থেকে 4 বছর আগের ঘটনা। আমি ইসলাম বেত্তা নই, আমি ইসলাম সম্পর্কে একদম 100% জ্ঞান রাখি না, এবং আমি এটাও বিশ্বাস করি যে অনেক ইসলামিক স্কলার যারা আছেন তারাও অনেকেই একেবারে শতভাগ যে নলেজ রাখেন বিষয়টা এরকম না। একজন মানুষের কাছ থেকে, একজন হুজুরের কাছ থেকে শোনার পরে আপনি এই ডিসিশনটা নিলেন, আপনার তো উচিত ছিল আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলা এই বিষয়টা নিয়ে।
বেশ কয়েকজনের সাথে কথা বলা, যে সবাই একই কথা বলে, হয়ে গেছে তালাক,
ফাইন। এটা হলো সব কয়েকজন বললো, বলার পরে আপনি চাইলে ইন্টারনেট ঘাঁটতে পারতেন, কারণ আপনি এখন যে পেশায় আছেন আমি জানি সে পেশাটা যখন শুনবেন ইন্টারনেট ঘাঁটতে পারতেন, আপনি ইউটিউবে দেখতে পারতেন বা অন্যান্য জায়গাগুলোতে দেখতে পারতেন। কারণ আমি কিছুটা কনফিউজ, আমি বলছি না যে আমি জানি, আমি যতটুকু জানি যে এই তিন তালাকের বিষয়টা আপনি যেভাবে বলছেন বিষয়টা এরকম না, আমাদের রিলিজিয়নে বিষয়টা এরকম না। বাট আমি প্রিয় শ্রোতা বারবার বলছি, আমি উইথ রেফারেন্সে কথা বলছি না, এবং আমি ইসলামিক স্কলার না, আমি জানি না ইন ডিটেল, বাট আমি যতটুকু দেখেছিলাম ইউটিউবে ভিডিও, আমি এরকম একটা ভিডিও দেখেছিলাম যে এরকম ডিভোর্স হওয়ার পরেও এটা পরপর তিনবারের বার গিয়ে একটা হিল্লাবিয়ার বিষয় আসে, সেটা আমি আসলে ইন ডিটেল জানি না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে হুজুর যে কথাটা বলেছেন এটা নিয়ে আমি একটু কনফিউজ, মানে আমাদের রিলিজনে আসলেই এটা বলে কিনা, আমি এটা সম্পর্কে প্রপার কোনো জ্ঞান রাখি না। তবে আমি যেহেতু ওনার বলার পরেই এটা একটা বড় রকমের সিদ্ধান্তে ওনারা গেছেন ফ্যামিলিগতভাবে, যেটা হয়তো বা আরও পরে হলেও ওনারা যেতেনি, কিন্তু ওনারা যেহেতু একেবারেই রিলিজিয়াস্টিক মাইন্ডের তো সেই জায়গা থেকে গেছেন, তো আমি মনে করছি যে এটা আরও বেশি ডিসকাস হওয়ার প্রয়োজন ছিল, আরও বেশি ইনডেপথ যাওয়ার প্রয়োজন ছিল, আরও বড় যিনি স্কলার আছেন যিনি এটা বলেন বা আলটিমেটলি এটা যদি উনি বলেও থাকেন তাহলে কোন হাদিসে আছে বা কোথায় আছে নিয়ম সেটা বের করে ওনাকে দেখানো, কারণ এটা কিন্তু একদিনের সিদ্ধান্ত না, এটা লাইফ চেঞ্জিং একটা ডিসিশন। এর ওনারা চারজন হুজুরের কাছ থেকে শুনতে পারেন, চারজন ইসলাম বেত্তার কাছ থেকে শুনতে পারেন, সব ঠিক আছে, কিন্তু যিনিই বলেন না কেন তিনি যদি উইথ রেফারেন্স ডকুমেন্টস বের করে জিনিসটা দেখাতেন ওনাদেরকে তাহলে এটা খুব ভালো হতো। আমি জানি এটা নিশ্চয়ই আপনারা আপনাদের ক্ষেত্রে কেউ করেন নাই, করেছে কি? আপনি নিজেও এরকম কোন ডকুমেন্টস দেখেননি যে আসলেই আমাদের প্রপারলি ইসলামে কি বলছে?
সবাই বলছে যে হয়ে গেছে, মানে হয়ে গেছে,
আপনি আপনার জায়গা থেকে সেটাই ধরে নিয়েছেন। আমি এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, আমরা এরকম ভাবেই আমাদের যারা, আমি উইথ ডিউ রেসপেক্ট সম্মানের সহিত বলছি, যারা আমাদের যারা মুরব্বী আছেন, হুজুর আছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আমরা তাদের উপর নির্ভর করি, হ্যাঁ, এবং তারা যেটা বলেন আমরা সেটা, যারা ধর্ম পালন করি তারা সেটা মেনে চলি। আমি আবারও বলছি, সম্মানের সহিত বলছি, তারা কোনোভাবেই মনক্ষুণ্ণ হন, কষ্ট পান, বিষয়টা এরকম না, কিন্তু সব হুজুরই যে সঠিক কথা বলছেন বিষয়টা এরকম নয়। আমি এটাও বলছি যে আমি যেটা জানি সেটা যে সম্পূর্ণ সঠিক তা নয়, আমি এটাকে উনি যেটা জানেন সেটা যে সঠিক না সেটাও বলছি না। আমি আমি যেটা বলার চেষ্টা করছি যে এটা যখন ওনাকে বলেছে এবং উনি যেটা একেবারে তিনজন বলুক, চারজন বলুক, পাঁচজন বলুক, সেটা ডাজন্ট ম্যাটার, ওনাকে কনফার্ম করার জন্য উচিত ছিল, ওনার নিজেরও উচিত ছিল উইথ ডকুমেন্টস, যে আমাদের যেই বিষয়টা অ্যাকসেপ্টেড যে হাদিস নিয়ে কোনো ধরনের দ্বিমত নেই, এরকম কিছু হাদিস এবং এরকম কিছু নিয়ম, এরকম কিছু মানে কোরআন শরীফে যেটা উল্লেখ আছে সেটা ওনাকে মেনশন করিয়ে দিয়ে, ওনাকে দেখিয়ে দিয়ে একটা সিদ্ধান্ত নেয়া, এবং সেটা আমার মনে হয় যে যদি ওনার জায়গা থেকে উনি যেটা বলেছেন সেটা যদি প্রপারলি ঠিক হয়ে থাকে, হুজুর সাহেব যেটা বলেছেন তাহলে তো হলোই, আর যদি ঠিক না হয়ে থাকে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে একটা কথা। সেক্ষেত্রে ওনার জীবনে কিন্তু একটা ভয়ঙ্কর রকমের একটা প্রলয়নকারী সিদ্ধান্ত হতে পারতো, ওই দিনের পর থেকে তার জীবনটা ঠিক হয়ে গেল হতে তো পারতো, হ্যাঁ, কিন্তু সেটা হয়নি বিকজ অফ এই ডিসিশনের কারণে। আর শুধু সেটা যদি ঠিক থেকেই থাকে তাহলে তো ওনারা ডিসিশন নিয়েছেনই, তবে আমার মনে হয় যে ওনার ডকুমেন্টসটা দেখে, সব কিছু দেখে ডিসিশনটা নেওয়া উচিত ছিল। আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, কারণ পরবর্তীতে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই যে হুজুর বলার পাশাপাশি আপনারা চাইবেন ডকুমেন্টস দেখতে, ডকুমেন্টস দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন, কারণ অনেক কথাই প্রচলিত আছে আমাদের সমাজে, অনেক বিষয়ে প্রচলিত আছে সমাজে যেটা ধর্মের নামে প্রচলিত আছে, কিন্তু পরবর্তীতে আমরা প্র্যাকটিসে গিয়ে দেখি, আমাদের আধুনিক যুগের ইন্টারনেটের কল্যাণে দেখি যে সেটা আসলে ঠিক নয়, সেটা আসলে সঠিক নয়। সুতরাং উচিত হচ্ছে হলো ডকুমেন্টস দেখে তারপরে সিদ্ধান্ত নেয়া। তো এই যে চার বছরের ডিভোর্সি জীবন, আমি জানি যে সেটারও একটা বিশাল গল্প, আপনি শুধু আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দেন। আপনি পরবর্তীতে আর কোনো সম্পর্কে জড়াননি, জড়িয়েছেন কি? সম্পর্ক বলতে আমি যেটা বুঝাচ্ছি এটা পার্সোনাল রিলেশনশিপও না, দ্বিতীয় বিয়েও না, জাননি। আপনি কি করেন এখন পেশায়?
এখন আমি পেশায় হচ্ছি একজন ফ্রিল্যান্সার, ওয়েব ডিজাইনার, ডেভেলপার এন্ড গ্রাফিক ডিজাইনার।
এগুলো আপনি ট্রেনিং নিয়ে তারপরে নিজে নিজে করেন, একদম ফ্রিল্যান্সিং করেন? হ্যাঁ। ওর ভরণ পোষণ দেয়, ওর খরচ দেয়?
না না না।
সে কি সেকেন্ড বিয়ে করেছে?
হ্যাঁ। ও বিশ্বকাপের বাবাও সে হয়ে গেছে? হ্যাঁ, ডেফিনেটলি।
তো আপনি তো মাশাআল্লাহ গ্র্যাজুয়েট, লেখাপড়ায় ভালো আছেন, সবকিছু আছেন, আপনি তো সেকেন্ড বিয়েটা করতে পারতেন।
এখানেও অনেক কথা আছে যে সেকেন্ড বিয়ে অ্যাকচুয়ালি ফার্স্ট বিয়ে যখন নিজে থেকে করতে পারিনি, সেকেন্ড বিয়েটাও নিজে থেকে করতে পারতাম না বা পারবো না, কারণ আমার ফ্যামিলি সবকিছুর জন্য বলতে পারেন দায়ী বা রেসপন্সিবল। এখনো আমার মা স্টিল নেও, আমার মা বলে যে একটা মেয়ের একবারই বিয়ে হয়েছে, একবারই তালাক হয়েছে, আমি ঘৃণা করি দ্বিতীয়বার একটা মেয়ের বিয়ে, তাহলে আমি কোথায় যাব, আমাকে কে দেখবে, আমার বাবা বেঁচে আছেন?
এই প্রশ্নটার জায়গা থেকে আমি আমি আপনার মাকে যথেষ্ট সম্মান করে বলতে চাই, এবং আপনি কি আপনি কখনো আপনার মাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি যে কথাটা বলছো এটা কোথায় আছে? ধর্ম যদি মানো,
অবশ্যই এই প্রশ্ন নেই তার সাথে তর্ক। আমার বাচ্চাকে আমি দেখতেছি, টোটাল খরচ আমি দিতেছি, বেয়ার করতেছি, আমি বাইরে যাই না, কেউ আসে না, তো তুমি আমাকে কোন অর্থে বলো আমি খারাপ? আমার মা তখন কিন্তু উত্তর করতে পারেন না, চুপ হয়ে যান।
এই জায়গাটাও আমরাও চুপ থাকতে চাই প্রিয় শ্রোতা, চুপ করে আজকের অনুষ্ঠানটা শেষ করব। শুধু একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে যদি আমরা মনে করি যে একটা ডিভোর্স হওয়ার পেছনে আমাদের যে মান্ধাতার আমলের চিন্তা ভাবনা, যে একটা মেয়েই বোধহয় দায়ী, একটা মেয়েরই বোধহয় সমস্যা আছে যে কারণে তার জীবনে ডিভোর্স হয়ে গেল, পর্দা করে না, এটা করে না, ওটা করে না, সো কল ট্র্যাডিশনাল যেসব চিন্তা ভাবনা আমাদের মধ্যে একদম জন্মের পর থেকে চলে এসছে, সেই জায়গাটায় আপনি এই মেয়েটাকে বসান। ওরা তো ধর্ম মেনেছে, সব কিছু মেনেছে, সব কিছু মানার পরেও ওনাদের জীবনটা, ওনার জীবনটা তো এরকম হওয়ার কথা ছিল না, এবং পাশাপাশি যিনি ছিলেন, আজকে আমি রেসপেক্ট করি বিকজ এই প্রফেশনটাকে আমি খুব সম্মান করি, ডাক্তার প্রফেশনটাকে, আমি সেই ডাক্তার সাহেবকে বলবো যে উনিও তো তার এত উচ্চ শিক্ষাকে তার ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারেনি। যদি আজকে আমরা যিনি যে গল্পটা বললেন খেয়ালি তাকে যদি ধরেই নেই, এবং আমরা আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে কিন্তু ওনার নাম বা ওনার সার্কামস্ট্যান্সেস বা উনি কোথায় কাজ করেন এগুলো একদমই প্রচার করিনি, এবং সেটা আমাদের অনুষ্ঠানের এথিক্স অনুযায়ী যায়ও না কাউকে অসম্মান করা। আমরা শুধু একটা কথাই এখানে বলতে চাই যে একটা মানুষের ডিজাস্টার সিচুয়েশন ফেস করার জন্যে সেটা অনেক ভালো অবস্থায় থেকে উইদাউট এনি রিজন হতে পারে, এবং নারীকে প্রপার সম্মান করাটা হচ্ছে সবচাইতে জরুরি, এবং এই সম্মানটা ঘরের ভেতর থেকে শুরু করে ঘরের বাইরে এটা কিন্তু খুবই 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 প্রয়োজনীয়। আমি আপনার কথা দিয়ে শেষ করতে চাই, আপনি শেষবেলায় বোধহয় কিছু একটা বলতে চাচ্ছিলেন। জি বলুন।
আমি বলতে এটাই চাচ্ছি যে স্টিল আমার মা এত যদি নামাজ কালাম বোঝেন বা মানে সামাজিকতা দিক দিয়ে, তাহলে আমার মায়ের এতটুকু বোঝা উচিত। আমার মা স্টিল মানুষের কাছে বলতেছে যে আমার মেয়ে হাজবেন্ড আছে ডাক্তার, সে ডাক্তার এবং ঢাকায় থাকে। মানে আমার
এখানে আমি আপনাকে একটা কথা বলি, আপনার মা কেন এরকম করে এটা আমার যতটুকু জানা বোঝা আমার এই অনুষ্ঠান শুনতে শুনতে, এবং আপনিও বোধহয় একমত হবেন আপনার কাছ থেকে, আমরা শুধু সমাজে বড় হয়ে শুধু ধর্মীয় আচার আচরণ শিখি তা কিন্তু না, আমাদের সামাজিকতা কিছু কাস্টমস আমাদের মধ্যে গ্রো করে, এবং সেখানে আমরা জানি একজন নারীকে যখন বলা হয় বিপত্নিক বা বিধবা যাই বলি না কেন, তখন ওই নারীর সম্মানটা, নারী যত বড়ই গ্র্যাজুয়েট হোক না কেন, যত বড় প্রফেশনেই থাকুক না কেন, যতই চরিত্রবান হোক না কেন, ধরে নেওয়া হয় যে তার মধ্যে কোনো সমস্যা আছে, এবং সেই সমস্যাটা পরিবারটাকে এফেক্ট করে। এটা আমাদের সমাজের দৈন্যতা, এটা আপনার মার দৈন্যতা না, এবং আমরা আমাদের সামাজিক চিন্তাভাবনায় যতদিন পর্যন্ত পরিবর্তন না আনতে পারবো ততদিন পর্যন্ত এই জায়গাগুলোর পরিবর্তন হবে না।
আমার মা এখন পর্যন্ত কোনো বিয়ের প্রস্তাব আসতে দেন না। আমার মা বলেন একটা মেয়ের দ্বিতীয় বিয়ে হইতে নেই, আমি ঘৃণা করি। আমি আজ যে অবস্থা,
আপনার মাকে চেঞ্জ করতে হবে, এটা আপনার মার একটা নিঃসন্দেহে একটা ভয়ানক রকমের ভুল সিদ্ধান্ত।
সে আজও চান না যে আমার দ্বিতীয় বিয়ে হোক, মানে সে এই অবস্থানে আমাকে এখনো এমন ভাবে রাখছেন, আমার কাছে কোনো ফোন কল আসে না, আমি কোনো কিছু করতে পারবো না, জাস্ট আমার ছেলেকে মানুষ করতে হবে এবং প্রপার টাইম দিতে হবে এবং আমার কাজ আমাকে করতে হবে, কোনো মেয়ে মানুষের কল আসা যাবে না, কোথাও যাওয়া যাবে না, কি করলাম না করলাম সব জানাইতে হবে।
আপনার বাবার কিন্তু ভূমিকা আছে, একটা বড় ভূমিকা আছে, এবং আমার মনে হয় আপনার বাবা সেই ভূমিকাটা রাখা উচিত, কারণ তিনি যেহেতু জব করেন, তিনি যেহেতু এত বড় সংসারটাকে লালন পালন করেছেন, আমার মনে হয় এই জায়গাটায় আপনার বাবার একটা বড় ভূমিকা আছে। তবে এটা ঠিক প্রিয় শ্রোতা, জীবন মানেই সমস্যা, সমস্যা মানেই জীবন, এবং সেই সমস্যাকে উতরে যাওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। আজকের এই জীবন গল্প শুনে একজন খেয়ালের জীবনের যদি পরিবর্তন আসে এবং একজন খেয়ালের প্রতিও যদি সঠিক আচরণ করা হয় তার পরিবার থেকে, আমরা মনে করি যে এটা আমাদের জীবনের জীবন গল্পের অনেক বড় একটা পাওয়া। আজকের এই পুরো তিন ঘন্টার যে জীবন গল্প এটা আপনারা অনেকবার শুনবেন, শুনবেন এই কারণে যে একটা নারীকে বা একটা মেয়েকে বা একটা শিশুকে বা একটা কন্যাকে বড় করার বেশ কয়েকটা ধাপ আছে, সেই ধাপের প্রত্যেকটা জায়গায় গিয়ে তাকে প্রপার এডুকেশন দেওয়াটা জরুরি। আপনি অনার্স পাস করাচ্ছেন, মাস্টার্স পাস করাচ্ছেন, এমন একটা কনজারভেটিভ পরিবেশের মধ্যে থেকে করাচ্ছেন, এই মেয়েটার সঙ্গে তার একটা পুরুষের বৈবাহিক সম্পর্ক কী হতে পারে তার কোনো বেসিক জ্ঞানই সে জানে না, এবং ডে ওয়ান থেকে তার সমস্যাটা শুরু, এবং সেই সমস্যা সে এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছে, এবং সে 12 বছরের একটা মানে ছেলের মা আমাদের বাংলাদেশের সমাজে, এবং কন্টিনিউয়াল ইমাজিন এটা 21 শতাব্দীতে বসবাস করে। সো দিস ইজ কল লাইফ। আপনারা অনেক ভালো থাকুন, সবসময়ই বলি যে এই এডুকেশনগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে দেবে না, এই এডুকেশনগুলো আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে দেবে না, এই এডুকেশনগুলোর জায়গা হচ্ছে পরিবার, এবং পরিবার থেকে এই শিক্ষাটা আসা উচিত। আপনারা সবাই অনেক ভালো থাকুন, ধন্যবাদ জানাবো খেয়ালি আপনাকে যে রাজশাহী থেকে এসে এইরকম একটা পরিবেশের মধ্যে থেকে এসেও আপনি লাখ লাখ মানুষের সামনে নিজেকে ফেস করেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি হয়তো আবিদা সুলতানের কাছ থেকে উৎসাহ পেয়েছিলেন, এবং আমি বিশ্বাস করি সমাজে এরকম অসংখ্য আবিদা সুলতানা আছেন, খেয়ালি আছেন, যাদের জীবনে একসময় পরিবর্তন আসবে, সেখানে হয়তো ক্ষুদ্র কন্ট্রিবিউশন রাখলো আজকের এই জীবন গল্প। অনেক ভালো থাকুন, শুভরাত্রি। আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4.
exclusively on FusionBD.com.